This track was downloaded from FusionBD.com.
Hello, 8920. Hello, 8920.
Hello, 8920.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতের 51তম পর্ব হ্যালো 8920 তে। আপনাদের সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ জানাতে চাই, কারণ হ্যালো 8920 মানেই হচ্ছে বিশেষ অনুষ্ঠান। এবং আমরা সবসময় বলে থাকি, হ্যালো 8920 কখনো কাউকে এন্টারটেইন করে না। জীবন আসলে শুধুমাত্র এন্টারটেইনিং এর জন্য না, জীবন সবকিছু মিলিয়েই জীবন। এবং জীবনের প্রতি শব্দ, জীবনকে বোঝানোর জন্য যে শব্দটার প্রয়োজন, বা বলতে পারি আমরা জীবনকে বোঝানোর জন্য, তুলে ধরার জন্য যে শব্দটি কেবলমাত্র একচ্ছত্র আধিপত্য রেখেছে, সেই শব্দটির নাম হচ্ছে জীবন। সুতরাং এটা একটা জীবনের শো, এবং সে অর্থে আমরা কখনোই বলতে পারি না দিস ইজ অ্যান এন্টারটেইনিং শো। হ্যালো 8920 শুরু হয়ে গেছে বুধবারের রাতে। আর জি কে প্রিয়া আপনার সঙ্গে আছে, আপনি আছেন এবিসি রেডিওতে, এবং আমরা খুব ভালোবেসে গর্ব করে বলে থাকি বুধবারের রাত এবিসির রাত। আপনারা হ্যালো 8920 কে এত এত ভালোবাসেন, এত এত পছন্দ করেন বলেই আমরা এভাবে বলার সাহস পাই। উপরওয়ালার প্রতি নিঃসন্দেহে অনেক অনেক বেশি কৃপা যে আপনারা হ্যালো 8920 কে এতটা পছন্দ করেন। হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এখানে অনেক রকমের মানুষ আসেন, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন পেশার মানুষ, যার যার জীবনের গল্প এসে এখানে বলেন। আমরা হ্যালো 8920 তে অতিথি নির্বাচন করবার ক্ষেত্রে মূলত একটি বিষয়কে মাথায় রেখে অতিথি নির্বাচন করি, সেটা হচ্ছে তার গল্প শুনে আমাদের যারা শ্রোতা রয়েছেন তারা চাইলে ওখান থেকে কিছু শিখতে পারবেন কিনা। এছাড়া যে কোনো ধরনের গল্প হতে পারে, সেটা ভালোবাসার গল্প হতে পারে, সেটা আনন্দের গল্প হতে পারে, সেটা দুঃখের গল্প হতে পারে, সেটা সাফল্যের গল্প। জীবন যেহেতু এসব বিষয় নিয়ে, জীবন যেহেতু অনেক অনেক বিষয় নিয়ে বর্ণিল, সুতরাং জীবনের যে কোনো বিষয় নিয়ে এসে আপনি এখানে আপনার জীবনের গল্প বলতে পারেন। তেমনি একজন বন্ধু আজকে আমার স্টুডিওতে রয়েছে, তার একটা বিশেষ পরিচয় আমরা জানবো। বিশেষ শব্দটা আমি ঠিক বলতে চাই না, তারপরেও বলতে হচ্ছে এই কারণে যে সোসাইটি তাকে একটা বিশেষ পরিচয় দিয়েছে, এই সমাজ তাকে একটা বিশেষ পরিচয় দিয়েছে। শুধুমাত্র সমাজ না, রাষ্ট্র তাকে একটা বিশেষ পরিচয় দিয়েছে, পরিবার তাকে একটা বিশেষ পরিচয় দিয়েছে। এবং তাকে চেনানোর জন্য আমি এই শব্দটা ব্যবহার করেছি যে বিশেষ একজন বন্ধু আমার সঙ্গে আছে, যেটা আমি মূলত ব্যক্তিগতভাবে কোনো রকম ভাবেই সমর্থন করি না। তার কাছে আমি যাব, তবে যাবার আগে আপনাদের সবাইকে বলছি হ্যালো 8920 তে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। সেক্ষেত্রে নিয়ম দুটো, একটি হচ্ছে ফেসবুকের মাধ্যমে। আমাদের ফেসবুকের ঠিকানা নিশ্চয়ই আপনারা জানেন, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং যারা অলরেডি ওখানে মেম্বার আছেন তারা নিশ্চয়ই জানেন যে আজকে আমার এখানে অতিথি হিসেবে কে আছেন, কারণ পুরো সপ্তাহ জুড়ে তার ছবি দিয়ে আমরা একটা প্রচার চালিয়েছি এবং সেই বন্ধুটি এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছেন। আর একই সাথে বলতে চাই, যারা ফোনের মাধ্যমে আমাদের এখানে অতিথি হয়ে আসতে চান, আমাদের একটি ডেডিকেটেড ফোন নাম্বার রয়েছে। ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। প্রথমে ফোন করবেন, ফোন করার পর আপনার নাম, তারপর আপনার সেল নাম্বার স্পষ্ট করে বলে ধীরে ধীরে দুই মিনিটের মধ্যে আপনার জীবনের যে গল্পটি আপনি বলতে চান সেটা সারাংশ বলবেন, বা সারমর্ম বলবেন, বলার পরে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার যারা রয়েছে শাকিল সফরিন, তারা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবে। চলুন এই পর্যায়ে আমরা আমাদের অতিথির সাথে পরিচিত হই। আপনি প্রথমে আপনার নামটা বলবেন।
আমার নাম রন্টি।
রন্টি, আপনি হ্যালো 8920 শোনেন?
হ্যাঁ শুনি।
মানে কবে থেকে শোনেন?
আমি এই তো পাঁচটা পর্ব হলো আমি শুনি।
পাঁচটা পর্ব আপনি শুনেন। আমি প্রথমে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে আপনাকে আমি বিশেষ অতিথি বলেছি এখানে, এবং এটা আমাদের যারা এখানে লিসনার রয়েছেন তাদের চেনার জন্যই। তারা হয়তো টেলিভিশনের স্ক্রিন বা অন্য কোথাও যদি দেখতো আপনাকে তাহলে বুঝতে পারতো। ইভেন ফেসবুকে দেখেছে অনেক লাখো লাখো শ্রোতা, তারপরেও যারা দেখেনি তাদের উদ্দেশ্যে আপনি একটু আপনার মতো করে বলুন যে আমি কেন আপনাকে বিশেষ বলছি, কারণ এই সমাজ তো আপনাকে বিশেষ বলে, এই পরিবার তো আপনাকে বিশেষ বলে।
আমি আপনাদের এই সমাজের একজন, বলতে গেলে কমন জেন্ডার, কেউ বলে ইজা, কেউ বলে ট্রান্সজেন্ডার, সব মিলে একটাই আমি উভয়লিঙ্গে বসবাস করতেছি।
ওকে, আমরা কমন মানুষদের বোঝার অর্থে আমরা বলতে চাই একটা পরিশুদ্ধ, একটা খুব সুন্দর ভাষা রয়েছে বাংলা একাডেমির অভিধানে, বৃহন্নলা বলি আমরা। এই সেই বৃহন্নলা বললে অনেকেই বুঝবেন না, কিন্তু কি বলা যেতে পারে, গণমানুষের ভাষায় যাদেরকে আমরা বলি হিজরা, তাদেরই মধ্য থেকে একজন আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, আমরা তার জীবনের গল্প জানবো। আপনার একটা খুব সুন্দর নাম রয়েছে, ছেলেদের নাম রন্টি। আমি একটু বেসিক জিনিসগুলো জানতে চাই হ্যালো 8920 শুরুতে। আপনার বয়সটা যদি আমাদেরকে একটু বলতেন এবং কোথায় বড় হয়েছেন।
হ্যাঁ, আমার বয়স 23।
এই মুহূর্তে 23? ওকে,
হ্যাঁ আমার বয়স 23 বছর। আমি বড় হয়েছি বেলি রোডে।
বেলি রোডে, ঢাকার বেলি রোডে?
জি।
ওকে।
আর আমি মানে একটি ছেলেদের স্কুলেই পড়াশোনা করেছি।
ওকে, আমরা পড়াশোনার বিষয়ে ধীরে ধীরে সিরিয়ালে যাই এবং আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। পরিবারে কজন সদস্য আপনাদের পরিবারে?
আমার পরিবারে আমার ভাই আছেন দুজন, আমার বড়, আমার বড় দুটো বোন আছে, বাবা আছে, মা আছে এবং মেজে ভাইয়ের বউ বাচ্চা।
সবকিছু মিলিয়ে আপনাদের পরিবার মোটামুটি ভালো একটা বড় একটা পরিবার। তো রন্টি বলেন, আপনি আপনার জীবনের গল্প কোথা থেকে শুরু করতে চান?
আমি আমার ছোট থেকে শুরু করি গল্পটা।
জিতলেস,
আমার যখন আমি হই তো যে সময় বুঝতে পারি, আমার যখন 5-6 বছর হয়, যখন শুনতে পারি আমার স্টেপ মাদার আছে, আমার আব্বু দুই বিয়ে করে, তো সেটা তো শুনতাম দেখতাম না। যখন আমি ফার্স্ট দেখছি আমার স্টেপ মাদারকে, তখন আইসা আমাকে বলতো যে আমি তোমার সৎমা, তোমাকে মা বলে ডাকবে। কিন্তু আমি তখন আবার আম্মুর মুখে শুনতে পেতাম যে আমার আব্বু যখন এই সৎমার সাথে বিয়ে হয়, তখন আমার আম্মুর প্রতি অনেক অত্যাচার শুরু করে।
আচ্ছা আচ্ছা।
ফ্যামিলিতে খুব দ্বন্দ্ব হয় এটাতে, এবং আমার আব্বুর নেতৃত্বের ভিতরেও পরিবর্তন আসে।
কি করতেন আপনার বাবা?
আমার আব্বু মানে দোকান ছিল, ব্যবসা করতেন,
এক ধরনের ব্যবসা তিনি করতেন। আর আপনার যে মায়ের কথা আপনি বলছেন, যে সেই মায়ের পেটের মানে আপনার মায়ের পেটের ভাই বোন কি ছিল?
জি, আমার আমার আপন মায়ের, আমার আপন মায়ের আমরা 5 জন। ওই ঘরে আমার স্টেপ মাদারের একটাই ছিল, সেটা হলো আমার বড়, আমার আগে হয়েছে।
ওকে, তাহলে আপনার আপন মায়ের ঘরের আপনারা 5 ভাই বোন আছেন। ওকে, হ্যাঁ। তারপর
তারপরে আস্তে আস্তে দিন কাটে, দেখি আব্বুর অত্যাচার, আম্মুর সাথে খারাপ ব্যবহার, হয়তো গায়ে হাত তুলতো, এগুলো দেখতে দেখতে ফ্যামিলিতে ওভাবে বড় হয়েছি। তখন তো নিজে বুঝতাম না, এই ছোট থাকতে ধরেন মানে ছেলেদের সাথে বোজামি বোজামি খেলতাম, মেয়েদের সাথে পুতুল খেলতাম, মেয়েদের সাথে সবসময় থাকতাম, ছেলেদেরকে ভাল লাগতো না, ছেলেদের সামনে আসলে লজ্জা লাগতো, ভাইদের সাথে কখনো ঘুমাই নাই, ছোট থেকেই ভয় পেতাম, ভাইয়ের সাথে ঘুমাবো না, আম্মুর সাথে ঘুমাবো, মানে বুঝতে পারতাম না যে আসলে আমার শারীরিক যে পরিবর্তনটা সেটা যে আসতেছে সেটা আমি বুঝতে পারতাম না। কিন্তু আমার বোঝার বয়স হচ্ছে যে সময় আমি ক্লাস 6-এ পড়ি, যখন ক্লাস 6 পর্যন্ত এই মেয়েদের সিটে বসতাম, ছেলেদের সিটে বসতাম না।
আচ্ছা, এটা কি আপনার ভিতরে ন্যাচারালি হতো নাকি আপনাকে কেউ বলে দিয়েছিল এভাবে?
না, আমার এটার ভিতরে ন্যাচারালি হতো, এটা আমি কোন সময় মানে অনুভব করতে বা কেউ যদি বলতো, এবং সবাই আমাকে বলতো আরো যে তুমি এরকম করো না, হয়তো সবাই মনে করতো যে এরকম না করলে হয়তো আমি ম্যানলি অ্যাটিটিউডটা করলে হয়তো আমি মানে ছেলের রূপে আসতাম, থাকতে পারবো। কিন্তু আমার হয়তো আমার আম্মু বুঝতো, আমাকে হয়তো গোসল করাইতো, বা আম্মুর মা তো এমন একটা জিনিস।
সেটা আমি একটু জানতে চাই যে আপনি তো ছোটবেলা থেকেই ছেলেদের কাছ থেকে দূরে দূরে থাকতেন, মেয়েদের সাথে থাকতে পছন্দ করতেন, কিন্তু আপনার নাম রাখা হয়েছিল রন্টি।
এটা তো ছেলেদের নাম, কিন্তু এটা আমার আম্মু রাখছে, কারণ আম্মুও তখন তো বুঝেনি যে আমি এরকম হব।
আপনি যে চেঞ্জের কথাটা বলছেন, যে ক্লাস 6 এ যে চেঞ্জটা আপনার শরীরে আসা শুরু হলো,
না এটা পুরোপুরি আমি বুঝতে পারি ক্লাস 9 এ।
ক্লাস 9 আপনি বুঝতে পারেন? তার আগে কি ক্রোনোলজিক্যালি চেঞ্জটা হচ্ছিল নাকি জন্ম থেকে ব্যাপারটা এরকম ভাবে চলে?
জন্ম থেকে ব্যাপারটা আমি যেটা বলতে চাই, আমি যে সময় আমি যখন বুঝি তখন থেকে আমি কারোর সময় জামা কাপড় খুলে গোসল করতাম না, যে না আমি জামা কাপড় খুলে সবার সামনে গোসল করবো না, আমি একাই গোসল করতাম, একাই সবকিছু করতাম, তখন থেকে তার কেউ দেখতো না আমাকে। আমার ফিজিক্যাল চেঞ্জটা এরকম হতো যে ফিজিক্যাল স্ট্রাকচারটা মেয়েদের মতন হচ্ছিল। সিক্সে যে সময় পড়ি তখন ওই ছেলেরা আমার ক্লাসের বন্ধুরা বলতো কি তোর শরীরের কিছু কিছু অঙ্গ দেখা যাচ্ছে মেয়েদের মতন গুতা মারতো। আমি বললাম ছি, তোর এভাবে গা হাত দিস না, দিলে আমার কাছে অফার্ট লাগে, মানে ভালো লাগতেছে না, তোর এটা দিবি না। তো আমি বলি কে, তুই কি মেয়ে মানুষ নাকি, তোর গা হাত দিলে সমস্যা হবে? তো এইগুলো বলতো, তো এগুলোকে নাকচ করে এই 6, 7, 8 যখন 9 উঠি, এই তখনকার এটা কাহিনী।
জি বলুন।
পুরাপুরি ভাবে আমি বুঝতে পারি যে আমার পুরোপুরি মেয়ে স্থানটা, আমি হয়তো লিঙ্গ যেটাকে বলে লিঙ্গটা হয়তো ব্যতিক্রম, নর্মাল না, মেয়েদের মতন না ছেলেদের মতন তো নাই। সবাই বলে যে এটা ছেলে থেকেই এমন করে ইচ্ছা করে জোর করে হয়, এটা পুরোপুরি ভুল। হয়তো মানুষ জনগণ বুঝতেছে না, আমাদের সাথে দেখতেছে না খুলে যে আমাদের কি অবস্থা আছে। যখন আমি ক্লাস 9 এ পড়ি তখনকার এটা কাহিনী, আমি ছেলেদের স্কুলেই পড়তাম, যেখানে উভয় ছেলে মেয়ে, মেয়েরা পড়তো 5 পর্যন্ত, ছেলেরা পড়তো মানে একদম মেট্রিক দেবে হতো ছেলেরা।
ওকে,
তো আমি সেই বুঝতে পারলাম যে আমার শারীরিক গঠন চেঞ্জ। তখন আমি একটা মানে মেয়ের সাথে কথা বলি, আমার ফ্রেন্ড, ও বলে যে দেখ আমি একটা কথা বলি, আমার আব্বু বলে তোদেরকে হিজড়া বলে। তখন থেকে এই হিজড়া কথাটা, তো আমি বলি কি যে না আমি হিজড়া তো যাবো কেন, আমি টাকা তুলি রাস্তায় রাস্তায় এসব করি, আমি বল আমি তো এসব করি না, আমি তো বাসায় থাকি, এসব তো হিজড়া করে, আমি হিজড়া। তখন এই কথাটাকে বলতাম না, হাসতো আর আমাকে নিয়ে টিটকে রয়ে। তার এটা সবসময় হতো যে হয়তো ক্লাসে গেলাম, ক্লাস ছুটি টিফিন পিরিয়ড এর মধ্যে আমার ফ্রেন্ড আমাকে ছাদের উপর নিয়ে যেত, ছাদের উপর একটা স্টোর রুম ছিল, তো সেখানে নিয়ে যেত, নিয়ে যেয়ে সেই জোর জবরদস্তি আয়না আমরা ফিক্স করি, আমি দেখি কিরকম লাগে তোর সাথে করতে, তুই তো মেয়েদের মতো নি, তোর গঠন তোর শারীরিক অবস্থা, তুই মেয়েদের মতো আয় হাত দিয়ে দেখি কেমন লাগে, তোরা এই জোর করে শার্টের ভিতরে হাত ঢুকা দিত, হয়তো জোর করে করতে চাইতে কিছু কিন্তু পারতো না।
আপনি বাসায় কখনো বলেছেন আপনার মাকে যে মা আমার মধ্যে এই পরিবর্তন কেন, আমি কেন একটা মেয়ের মতো পুরোপুরি না কিন্তু একটা ছেলের মতো পুরোপুরি না?
না, আমার আম্মুকে আমি বলছি, হ্যাঁ আমার আম্মু বলছে ডাক্তার দেখাই, তো ডাক্তার দেখানোর কথা বলতো না, তা আমি এর আগে কিন্তু আমি একটা ডাক্তারের সাথে নর্মালি কথা বলছি, ডাক্তারটা বলছে দেখো তোমার ভিতরে মেয়ে হরমোনটা অনেক বেশি হয়ে গেছে, যেটা তোমার স্তন বাড়াইছে। আমি বলতাম যে তাহলে এখন কি করার, এটা বলে কি যে তোমার এটা এখন অপারেশন করলেও কি হবে, তুমি স্বাভাবিক ভাবে একটা মেয়ে নিয়ে সংসার করতে পারবে না, একটা ছেলে নিয়ে সংসার করতে পারবে না। তারপর আমি সেই মেন্টালিটিটা আমার রয়ে গেছে যে না হবে না কিছু, এখানে আমার এই লাইফটা রাখতে হবে।
ওকে, আমরা এই পয়েন্টের জায়গা থেকে আপনাদের সবাইকে একটু বলে দিতে চাই যে আজকে বিশেষ বলার কারণটা হচ্ছে এটা, তবে আমি বিশেষ বলতে চাই না আমার ব্যক্তিগত জায়গা থেকে, কারণ আমি তাদেরকে কখনোই ব্যক্তিগত জায়গা থেকে বিশেষ দেখি না। এই সমাজ তাদেরকে বিশেষভাবে দেখে, এই রাষ্ট্র তাদেরকে বিশেষভাবে দেখে, পরিবার তো অবশ্যই, সে গল্পগুলো ওর কাছ থেকেই আমরা শুনব। আজকে রন্টি আমাদের সঙ্গে রয়েছে এবং ও নিজের পরিচয় নিজে দিয়েছে, যেভাবে সমাজ তাকে পরিচয় দিয়েছে সেই পরিচয়টি হচ্ছে হিজড়া। রন্টির গল্প আমরা শুনছি হ্যালো ইট 920 51তম পর্বে, এবং রন্টিকে নিয়ে আমরা পুরো সপ্তাহ ব্যাপী একটা প্রচারণা চালিয়েছি আমাদের ফেসবুকে, যারা দেখেছেন তারা তো দেখেছেনই, আর যারা দেখেননি রন্টির ছবি চাইলে আপনারা গিয়ে ফেসবুকে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো ইট 920 এর মেম্বার হয়ে যাবেন। এবং আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে রন্টিকে নিয়ে একটু রেডিও স্ট্যাটাস ওখানে দেওয়া আছে এবং স্টুডিও পিকচারও আমরা দিয়ে দেব অনুষ্ঠানের ফাঁকে, আপনি চাইলে ওখানে কমেন্টসও করতে পারেন, প্রশ্ন করতে পারেন, রন্টি অবশ্যই সেগুলো পড়ে দেখবে। হ্যাঁ রন্টি, যেখানে আপনি ছিলেন ওই জায়গাটা থেকে ফিরতে চাই।
তারপরে এই ডাক্তার কথা বলার পর নিজেকে যখন বুঝতে পারলাম না আমাকে দেওয়া কিছু হবে না, এই লাইফটাই লিভ করতে হবে, তা আমি সেভাবে করে চিন্তা ভাবনা করলাম যে এখন কি করা যায়। পড়াশোনা বন্ধ হয়ে গেল সে পর্যায়ে গিয়ে, যখন সহ্য করতে পারলাম না তো আমার মাকে বলি সব কথা, আমি পার্সোনালি বলি আমার এই অসুবিধা করেন পারছি না, তখন বলে যে থাক যাওয়ার দরকার নেই, স্কুলে যে কি হবে তোর এই লাইফ,
ক্লাস স্টুডেন্টের আপনার ফ্রেন্ডরা এই প্রবলেম গুলো কন্টিনিউ করত, এটা ছাড়া কি ধরনের প্রবলেম করত আপনাকে টিস করা?
এটা টিস তো করতে হবে, লাই যাই এখানে আই হ্যান্ড তেন ভাবে এসব অড বসে ডাক দিত, আমাদের স্কুলের মধ্যে মেয়েরাও হাসাহাসি করতো, ব্যাগ ব্যাগ হিজড়া যাচ্ছে, কিছু কিছু মেয়েরাও পর্যন্ত টিস করতো, আর নিজের কাছে ভাবতাম আর আজকের বাংলাদেশ থেকে এতটুকু আমাকে তো তুচ্ছ ভাবে দেখতেছে, আমি চলতেছি আর স্কুলে পড়তেছি, স্কুলের ড্রেস আপ অবস্থা আমাকে এইরকম একটা ভাষা দিয়ে ডাকতেছে, আমার কাছে কষ্ট লাগতো।
টিচাররা কি করতো?
টিচাররা খুব ভালো ছিল, আমার একটা টিচার ছিল মুক্তা ম্যাডাম, প্রচন্ড ভালো ছিল উনি, উনি আমাকে প্রচন্ড আদর করতো, আমার কোলে বসে আমার বলতো দেখো, উনি তো বুঝতে পারতো উনি টিচার মানুষ, আমার ভবিষ্যতে কি হবে, পরিবর্তন কি হবে, পরবর্তীতে আমি কিরকম হবে এটা ম্যাডাম বুঝতো, তো ম্যাডাম বুঝতো দেখো কোনো সময় নিজের সিদ্ধান্ত সবসময় মন থেকে নিবা, কখনো চিন্তা করবো না সমাজ কি আর ফ্যামিলি কি, নিজের মনটা যেটা বলবো সেটা করবা এবং কোনোদিন মার হাত ছাড়বা না। এই ম্যাডামের এই একটা কথা আমি সবসময় মেমোরিতে রাখতাম যে না আমাকেও বাঁচতে হবে, তো বাঁচতে হলে সেভাবে করে তো বাঁচতে হবে, তো চিন্তা করলাম যে আমার পড়াশোনা বন্ধ হয়ে গেল 2009 সালে, ক্লাস নাইনে থাকা যে অবস্থা আমার বন্ধ হয়ে গেল, পড়াশোনা বন্ধ হওয়ার পর তো তারপর আর কি করবো, এখন চিন্তা করে দেখতেছি যে আমি এমন একটা লাইফ আছি যে লাইফটাতে মধ্যে আমি মিডিয়া ছাড়া কোনো ওয়ে পাচ্ছি না, আমি এতটুকু জানি যে মিডিয়ার মানুষ এরকম কমন জেন্ডার হোক, ট্রান্সজেন্ডার হোক বা যেটাই হোক, তাদের কাছে ডাজ নট ম্যাটার, তারা শুধু মানুষের প্রতিভাটা দেখে, আমি তো মনে করতাম, আমি চিন্তা করলাম যে আমায় হয়তো কর্ম করলে আমি তো নাটক করতে পারবো না, কারণ আমি একটা ওরকম রোলে থাকবো না, আমি একটা সিনেমা করতে পারবো না, আমি মেয়েও নাম ছিলও না, বসবাস করতেছি, হয়তো আমার এমন কিছু করতে হবে যে কাজটা করলে হয়তো আমি আগাতে পারবো, আমার প্রতিভা আগাতে পারবে, তা আমি সেই উপলক্ষে যুব উন্নয়নে গিয়ে 2010 সালে আমি ট্রেনিং প্রাপ্ত নিই বিউটিশিয়ানের উপরে। তো ওইখান থেকে আমি প্রতিদিন যেতাম আসতাম, তো আমার ফ্যামিলি আমার এই অ্যাটিটিউডের জন্য আমার ফ্যামিলি থেকে আমাকে বন্ধ করে দেয়।
আপনার ফ্যামিলি চাইনি যে আপনি ওখানে যান?
কোথায়?
যুব উন্নয়নে?
না, এই কারণে আমার ফ্যামিলি মানে আমাকে হেল্প করা বন্ধ করে দেয়, কারণ আমার অ্যাটিটিউড মেয়েদের মতন হয়ে যাচ্ছে দিন দিন।
নোট অন দ্যাট পয়েন্ট, আমি একটু ক্লিয়ারলি জানতে চাই, এখানে তো আপনার কিছু করার ছিল না, আপনার যে পরিবর্তনটা সেটা আপনাকে উপরওয়ালাই করাচ্ছেন, তিনি আপনাকে তৈরি করেছেন দুনিয়াতে, তিনি আপনাকে ভাবে দিচ্ছেন, এটা তো বোঝার জায়গাটা, প্রথম জায়গাটা হচ্ছে আপনার পরিবার। সমাজ বোঝে না, রাষ্ট্র বোঝে না, সেটা তো শত বছর ধরে হয়ে আসছে, সেই জায়গাটা আমি পরেই আসতে চাই। কিন্তু পরিবারেই আপনাকে আপনার শরীরের জন্য দায়ী করা হচ্ছে, কি করতে আপনার সঙ্গে?
আমাকে বলতে পারো তুই ইচ্ছা করে করতেছিস, ইচ্ছা করে নিজের ভেতরে থেকে এরকম মেয়েদের ভাবটা নিয়ে আসতেছিস, তুই তো একটা ছেলে, তার মনে মনে বলতো আমি তো পারতেছি না।
কে বলতো এগুলো?
বাবা বলতো, ভাই বলতো, এখন আমি তো পারবো না বাবার সামনে, ভাইয়ের সামনে আমার স্তন বের করে দেখানো সম্ভব না, এটা কোনোদিনও সম্ভব, আমি পারবো না। আমার আম্মুকে আমি দেখাইতাম যে আম্মু দেখো আমার শারীরিক অবস্থা, দেখো আমার বুকের দিকে তাকায় দেখো তুমি, আমি তো একটা শারীরিক ছেলের মতন, কি আমার কি কোনো কিছু পরিবর্তন হচ্ছে? তার আম্মু বলতো আমি কি করবো বল, আমার আম্মু আমাকে প্রচন্ড আদর করতো, এটা সত্য, আমার আম্মু আমার জন্য প্রতিটা রাত কাঁদে, আজও কাঁদে আমার মা, আমার মা আমাকে এতটুকু আদর করে যে আমার মা মনে করেন যে আমার কোনো কিছু হলে আমার মা নিজে সেটা বহন করে। আমার আব্বু প্রায় মারতে আসলে আমার আম্মু সেই মারতো, আমার আম্মুর পড়তে যেত। সেই নাইনে তো পড়া হলো না, এই উপলক্ষে আমাকে টাকা দেওয়া বন্ধ করে দেয় বাসা থেকে, কারণ আমার আব্বু আর আমার ভাইয়ের উপরে সবকিছু চলে, তো আমার আম্মুকেও ওরকম হাত খরচ টাকা আব্বু দেয় না, টাকা না দাও তো আম্মু আমাকে হেল্প করতে পারছে না। এমন দিন গেছে ভাই, আমি হেঁটে হেঁটে যাত্রা বেরিয়ে যেতাম, তুই বললো না আমাদের বেলি রোডের আশেপাশে কোথাও ছিল না, এই হেঁটে হেঁটে যখন যেতাম রাস্তার মধ্যে, হাঁটার মধ্যে পরিবর্তন, ভাই আমি কি করবো, আমাকে তো আর কোনো কিছু করার নেই, সেখানে তো আমাকে কেউ বুঝতেছে না, আমার একটু চলে আসতেছে, আমি পারতেছি না তো পরিবর্তন করতে। আমি চিন্তা করতেছি আমার দিক থেকে, আমি তো হিজড়া না, আমি স্বাভাবিকভাবে চলতে যাচ্ছি তোমাদের সাথে, তুমি যেরকম কাজ করতেছো আমিও তো কাজ করতেছি, তুমি তো ভাত খাচ্ছ আমিও তো ভাত খাচ্ছি, কেন তোমরা আমাকে রাস্তাঘাটে হিজড়া বলবা? তখন কিন্তু আমার চুলটাও এত বড় ছিল না বা আমার লুকিংটাও এত ইয়ে ছিল না, তখন আমি শার্ট বেশিরভাগ পরতাম, তাও বোঝা যেত শার্টের মধ্যে থেকে, তো আমাকে রাস্তাতে যেতাম না, ছেলেরা অ্যাডজাস্ট করতো হিজড়া চলে গেছি হিজড়া, মেয়েরাও পর্যন্ত যেদিন ফার্স্টে যাচ্ছে যেটা আমাকে বলতে দেখ দেখ হিজড়া, তখন আমি বললাম একটু শুনবে না আমার কথা, বলে কি বলো, আপনি তো মা যাত না, বলে হ্যাঁ, আপনার পেটে যদি কোনো একটা সন্তান হতো আপনি কি পারতেন তাকে হিজড়া বলতে? মেয়েটা না আমার দিকে অনেকক্ষণ তাকে আছে, তখন আমার বললো কি আপনাকে মাফ করে দেবেন, আপনার এই কথাতে আমার শিক্ষা হয়েছে, আমি কোনোদিন আর বলবো না। আমি বললাম আমি তো একটা মানুষের দিক চেঞ্জ করতে পারি, আমি তো পারবো না দশটা মানুষের চিন্তা চেঞ্জ করতে, তো এই পড়াশোনার টাকাটা বন্ধ, আম্মু টাকা দিতে পারে না, একদিন দিলে দিদি নিতে পারে না, এখন কি করবো বুঝতেছি না, ভাবতেছি কারণ এভাবে তা চলবে না যে একটা মানে টাকা দিচ্ছে না, চলাফেরার টাকা দিচ্ছে না, আমার জামা কাপড়ের টাকা পর্যন্ত দিত না, ঈদের মধ্যে আমার ভাই আমাকে 1000 টাকা দিত, আমার বাবা 500 টাকা দিত, অস্বাভাবিক ব্যাপার যে আমি 1500 টাকা দিয়ে কোনোদিনও শপিং করিনি, আমার বাবা আমাকে করে দিত, সেখানে আমার বাবা আমাকে সেটা 10 ভাগে 1 ভাগ মাত্র আমাকে দিচ্ছে, আব্বা আমাকে নিজে নিয়ে সবসময় এই বড় বড় শপিং মলে গিয়ে শপিং করে দিত।
কোন ক্লাসে থাকা অবস্থায়?
তারপরে হলো ওরকম মায়ের আস্তে আস্তে কমে আসতেছে তার আমার কাছ থেকে, কিন্তু আমার একটা জিনিস কি সিক্স পর্যন্ত আমি আমার বাবা মার আদরটা পাইছি। তারপর আমি টাকা পয়সা দেওয়া যখন বন্ধ করলো তখন চিন্তা করলাম যুবনের এই কাজটা শিখার পর হয়তো চাকরি হবে, তো এই যুবনের কাজ শিখলাম, শিখার পর অনেক চেষ্টা করলাম, অনেক মিডিয়াতে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু লিঙ্ক পাচ্ছি না। আমি হয়তো এখানে একটা কথা বলবো যে আমার ভাইয়া বর্তমানে একটা ভালো পর্যায়ে আছে, সে চাইলে সে সময় করে দিতে পারতো, সে চিন্তা করতো আমার ভাই যে আমি কিভাবে দিব, তার এই মান সম্মানে লাগতো, তার সাথে মিডিয়াতে লিঙ্ক থাকা সত্ত্বেও সে দিল না, তো আমি পারলাম না চাকরি নিতে, অনেক চেষ্টা করার পর লাস্ট অফ অল চিন্তা করলাম একটা দেড়টা বছর চলে যাচ্ছে এরকম করে, হচ্ছে না, অনেক চেষ্টা করতেছি হচ্ছে না, এখন সে টাইমে একটা ছেলের সাথে আমার রিলেশন হয়, সেটাকে আমি বিবাহিত একটা পুরুষের সাথে আমার সম্পর্ক হয়, তার সাথে কোনো শারীরিক সম্পর্ক ছিল না কিন্তু তার সাথে একটা মনের সম্পর্ক হয়ে যায় আমার।
কিভাবে হয়?
আমাদের পাশের বাসায় থাকতো এবং সে বিবাহিত ছিল, সে খুব নেশা করতো, একটা পর্যায়ে আমার সাথে যে সময় স্কুল ছাড়ি চাকরি চাকরি নেওয়ার জন্য চেষ্টা করি তখন এই বসে বসে সে একটা সাইট ছিল ভাঙা বাড়ি, নিজে সে নেশা করতো, আমি যেতাম আমাকে দেখলে পরে বলতো কি যে কোথেকে আসছো, আমি বলতাম আজকে চাকরির জন্য ট্রাই করতে পারলাম না, বলি যাতে এসব নিয়ে চিন্তা করো না হ্যান তেন, একদিন দুদিন কথা বলতে বলতে তার সাথে একটা ভালো বিল্ড আপ হয়ে গেল, এবং ছোট থেকেই সে কিন্তু আমাকে দেখতো, ছোট থেকে বড় তাদের সামনে হয়েছি, তো সে আমাকে একদিন বলতে চাচ্ছে আমার শারীরিক অবস্থা জানতেছে, এই জানা এক দুই কথার মধ্যে তার সাথে আমার খুব ভালো হয়ে যায়। যখন শুনতে পারি আমার শারীরিক পরিবর্তন, আমি মেয়ে ছেলের মাঝখানে চলে আসছি, সে এতদিন মনে করতে হয়তো আমার ছেলে হিসাবে আমি রয়ে গেছি। সে আর জানতো না আমি উভয়লিঙ্গে বসবাস করতেছি, সে জানতো মেয়ের আচরণ আমার ভিতরে আসছে। তো আমি সেই জিনিসটা তাকে বোঝানোর পর সে পুরোপুরি আমার প্রতি উইক হয়ে গেল। আস্তে আস্তে একদিন দুই দিন তিন দিন করে তার সাথে আমার সম্পর্ক বাড়লো। সে একটা পর্যায়ে এমন হয়ে গেছিল যে আমি কি বলবো, যে আমি খুব লাকি যে এরকম একটা মানুষের সাথে আমার সম্পর্ক হয়েছে। সে আমাকে তার ফ্যামিলি রেখে, দুই বাচ্চা রেখে আমার সাথে চলে আসতে এসেছিল, চলো তুমি আর আমি টাকার বাইরে চলে যাই, দশরে যে সংসার করবো তোমার সাথে। আমি বলতাম যে আমি কিভাবে আপনার সাথে এখন সংসার করবো, সমাজ মানবে না। বলতে সমাজের কি চিন্তা করো তুমি। তখন আমি তাকে দুইটা লোকের সামনে জিজ্ঞাসা করছি, আচ্ছা দেখেন আমাকে জাহাঙ্গীর বিয়ে করতে চায়, এটা কি আপনারা মানেন? সে এরকম কথাবার্তা বলতেছে, বলে কি এটা একদম অস্বাভাবিক ব্যাপার, এখন তোমার মন থেকে বলতেছে দেখবা কয়েকদিন পর তোমার ভুলে যাবে। কিন্তু সে এমন একটা মানুষ ছিল যে সে আমার ভালোবাসা এমন হয়েছে যে এমন রাজ্যে থাকতে সে আমার না দেখলে তার চোখে পলক পড়তো না। আবার এমনও দিন গেছে যে তাকে না দেখে আমার এরকম হতে, তার সাথে একদিন ঝগড়া হয়েছে, আমার পুরো হাত কেটে আমি শুয়ে ছিলাম।
আপনিও তাকে অনেক পছন্দ?
হ্যাঁ, তাকে আমি অনেক পছন্দ করতাম। সেও এরকম আমার নামের অক্ষর লিখে তার হাতের মধ্যে পড়েছে, যেগুলো মানে সহ্য করতে পারতাম না। এমনকি এরকম একদিন হয়েছে যে মানে কোনো কাজ পাচ্ছি না, কাজ পাচ্ছি না, একটা বিয়ের প্রোগ্রামে ডান্সের ইয়ে পেয়েছি, তাও অনেক গ্রামে, মানে জামালপুরের পরের স্ট্যান্ডে, সেখান থেকে কিন্তু আমার নাচের প্রচলিত হয় যে জামালপুরটা আমার সবাই জানে যে আমি অনেক সুন্দর নাচতে পারি, প্রত্যেকটা জায়গায় জানে যে আমার এরকম একজন আসছে রিজা, প্রচন্ড সুন্দর করে নাচে এবং প্রচন্ড করে সুন্দরী।
ওকে, আপনি নাচটা শিখলেন কোথা থেকে?
ওইটা মনে করেন একটা নিজের প্রতিভা, নিজে দেখি দেখি
শিখে।
হ্যাঁ, টিভি দেখতেছি, একটা গানের মধ্যে একটা স্টেপ দেখে আমি ওই স্টেপটা করতেছি। ডান্স করতেছে, একটা ডান্স দেখে হ্যাঁ এই স্টেপটা অনেক সুন্দর, এই স্টেপটা একটু ট্রাই করে দেখি কেমন লাগে। তো এই একটা দুইটা দিন করে গেল ওর সাথে সেই সম্পর্ক আগে বাড়লো। তো সেই সময় আমি ওই নাচতে গেছি, সেটাকে বলে জামালপুর ফরেস্ট স্টপ, ওইখানে গেলাম। সাতটা দিন সেই বান্দা আমার বাসার সামনে রাত্রেবেলা চারটা পর্যন্ত বসে থাকতো আমার জানলার সামনে। আমার বোন বোনের কাছে আমি ফোন দিই নাকি, আমার বাসায় কেউ ছিল না, বোন একা ছিল, আমার বোন আমার ভাই আমার আব্বু টাব্বু সবাই গেছিল দেশে। আমার আম্মা বউ জানতো না যে আমি ঢাকার বাইরে চলে গেছি। পরে এই আস্তে আস্তে করে সে সাত দিন কাটলো, সাত দিন সে পুরো ছটপট। তো সে আস্তে আস্তে কাটার পর সে দেশে আমাকে এই অফারটা দিলো যে চলো আমরা ভিকে যাই, আমরা একটা জায়গায় গিয়ে সংসার করি। তখন আমি তাকে বললাম যে না আমি পারবো না, তোমার বউ সন্তান বাচ্চা এগুলো রেখে তুমি আমার সাথে যাবা, এত বড় পাপ আমি বহন করতে পারবো না। তখন এই আস্তে আস্তে করে দিন গেল, চাকরি খুঁজতে পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না, এরকম করতে করতে প্রায় 2012 সাল চলে আসলো। 2012 সালের শেষ দিকে একটা প্রোগ্রাম হয় আমাদের, তো আমি সেখানে গেছি, সেখানে ফার্স্ট সবাইকে আমাকে দেখা, আমি সবাইকে দেখি হিজরা লাইফ এবং খুব ফ্যাশনেবল লাইফ দেখতেছি, সবাই অনেক দামি দামি শাড়ি পরছে, আমি ফর্মাল, আমি একটা গাউন পরে গেছি। আমাকে একটা বাইরে থেকে গাউন গিফট করছে ফুফাতো ভাই, অনেক অনেক পছন্দ করতো, সম্পর্কে ছিল, ওই আমাকে গিফট করছে ওইটা। তো ওইটাই পরে আমি গেছি, যাওয়ার পর এই সবাই আমার দেখতেছে এটা কি কি সবাই বলতেছে, কারণ এখানে মানে কি রিয়ালিটি ফিগার কন্ট্রোল এবং বা শারীরিক অবস্থা মানে খুব কম মানুষ ছিল এরকম, হ্যাঁ কেউ আছে একদম নাই, একদম পুরুষদের মতো দেখতে কেউ।
হিজরা কমিউনিটি,
হিজরা কমিউনিটি একটা প্রোগ্রাম হয় এটা। তো গেলাম, ঘুরে ঘুরে দেখলাম সবাই আমাকে দেখে অবাক, ভালো লাগতেছে, হ্যাঁ তোমার অনেক সুন্দর লাগতেছে, কারণ সবাই হয়তো রিয়ালিটি জিনিসটা পারে না দেখাতে, কিন্তু আমি রিয়ালিটি দেখাইতে পারছি। লিঙ্গ যেটাকে বলে সেটা সবারই একরকম, লিঙ্গ পরিবর্তন হওয়ার পর এরকম হয়েছে বা লিঙ্গ তাদের ছিল না বা এরকম হয়েছে, কিন্তু মানে যে মানে হরমোন যদি বেশি থাকার কারণে আমার ভিতরে স্থানটা বের হয়ে আসছে
বেশি থ্রো করে,
হ্যাঁ বেশি থ্রো করছে, কিন্তু ওদের ভিতরে সেটা করে না, এরকমও হয়েছে। এরকমের কারণে কি আমি একটা অর্ডিনারি একটা লুকিং পেয়ে গেলাম এখানে।
ওকে ওকে, এবং এইসব হিজড়া যারা তাদের মধ্যে লোকজনের আগ্রহটা বেশি থাকে,
হ্যাঁ, এবং কি মানে প্রচন্ড আকারের সমস্যাগুলিতে পড়তাম আমি, এর জন্য আমি পড়তাম, কারণ আমার অভ্যাস আমার খোলামেলা ড্রেস, এটা লুকানোর কোনো কিছু নেই, এটা সত্য ঘটনা, আমার আমি পরি যেটা সেটা বলতেছি, যে আমি বড় গলা গেঞ্জি জিন্স স্কার্ট এগুলি পড়তে পছন্দ করি, সালোয়ার কামিজ এগুলি দেখলে আমার বিরক্ত লাগতো। হ্যাঁ শাড়ি পরতাম, শাড়ি পরতে বলতো শাড়ি পরতাম, বিকিনি দিয়ে পরতাম, কোনোদিন ব্লাউজ দিয়ে শাড়ি পরিনি, তো সেভাবে চলতাম। তো চাকরি যখন পেলাম না, ওই প্রথম গিয়ে যখন দেখলাম সবার সাথে পরিচিত হলো, কমিউনিটিটা বাড়লো আমার, তখন আমি ওনাদেরকে বললাম যে এরকম কোন সমস্যা, তখন ওই যে যার আন্ডারে আমি মানে যাব তার সাথে পরিচয় হয়, তো পরিচয় হওয়ার পর ওই আস্তে আস্তে কমিউনিটি আরো বাড়ে। কারণ প্রথম দেখাতে তারা আমাকে বলছে নাতি অনেক ভালো, হ্যাঁ হ্যাঁ, তো বলার পর ওই গুরু হলো আমার একজন,
তার নামটা একটু বলা যাবে,
চন্দ্রমুখী,
চন্দ্রমুখী নামে একজন আপনার গুরু।
চন্দ্রমুখী মানে কি, ওনাকে মানে ধুলি মানে ফর্সা করে বলে, তো বুঝছেন না, তো চন্দ্রমুখী নামে কেউ চিনে না, ওখানে ধুলি ধুলি করে, কারণ উনি প্রচন্ড করে সুন্দর ফর্সা, আমার অনেক সুন্দর, মানে আমার যে গুরু সে অনেক সুন্দর, অনেক ভালো, আমাকে অনেক আদর করতো। মা বাবার যে কষ্টটা আমি যে কদিন বাসা ছেড়ে থাকতাম তো সেটা আমাকে বুঝতে দিত না, আমি তখন এই বাসা ছাড়ি, 2012 সাল শেষ হচ্ছে তখন আমি বাসা ছাড়ি, বাসা ছেড়ে আমি আলাদা থাকি, তখন তারা জানতো না আমি আলাদা থাকি, কিন্তু সে পর্যায়ে তাদের সাথে আমি যে সময় কালেকশনে যেতাম, যেটাকে বলে হিজড়ারা কালেকশন করে টাকা, এটার আগে একটা কথা বলবো ভাইয়া, যে আমার ফ্যামিলিটা কিন্তু লোয়ার ক্লাস না, আমরা স্থানীয়, ওখানে বেলি রোডের,
বেলি রোডের আপনার স্থানীয়,
হ্যাঁ।
ওকে, আপনারা শুনছেন হ্যালো 8920, আজকে রন্টি রয়েছে আমার সঙ্গে এবং রন্টি তার পরিচয় জানিয়ে দিয়েছে আপনাদেরকে। এতক্ষণ ধরে যারা শুনছেন তারা নতুন যোগ দিলেন তাদেরকে বলি হ্যালো 8920 51তম পর্বে আমরা আজকে একজন বিশেষ অতিথি পেয়েছি। আমরা বিশেষ শব্দটা ব্যবহার করছি শুধুমাত্র এই সমাজ তাদেরকে বিশেষ বলে বলে, রাষ্ট্র তাদেরকে বিশেষ বলে বলে, এবং একইভাবে একটা পরিবার, যে পরিবারে সে জন্ম নিয়েছে সেই পরিবারও তাকে বিশেষ বলে, এবং এই বিশেষ পরিচয়টা হচ্ছে হিজড়া। হিজড়ার যে শব্দটা একটা গালি অর্থে শব্দ, তোকাই শব্দটা রফিকুল নবী অনেক আদর করে দিয়েছিলেন, যে শিশুরা রাস্তায় বড় হয় তাদেরকে অনেক আদর করে তোকাই শব্দটা দিয়েছিলেন, এবং সেই শব্দটা শেষ পর্যন্ত আদরের শব্দ থাকেনি, এটা গালি হয়ে গিয়েছে। আমি ঠিক জানি না যে হিজড়া শব্দের উৎপত্তিটা কিভাবে হয়েছিল এবং যখন এটা উৎপত্তি হয়েছিল তখন এটার মোটিভটা কি ছিল, আর আজকাল আমাদের সমাজে হিজড়া শব্দটা আসলে কতটা নিগৃহীত, কতটা নিষ্পেষিত, কতটা অবহেলিত, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তেমনি একজন আজকে আমাদের সঙ্গে রয়েছেন যার নাম রন্টি, রন্টির জীবনের গল্প আপনারা শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 90.2। এবং একই সাথে বলতে চাই রন্টিকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে এবং রন্টির ছবিও আপনারা পুরো সপ্তাহ জুড়ে দেখেছেন, রন্টির স্টুডিও পিকচারও আমরা কিছুক্ষণ পরে দিয়ে দিব। আপনি যদি রন্টিকে নিয়ে কোনো কথা বলতে চান, কোনো প্রশ্ন করতে চান, কোনো কমেন্টস করতে চান, তাহলে ওখানে যান, যাওয়ার পরে আপনি কমেন্টস করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। রন্টি, আমি গল্পে আবারও ফিরছি, আপনি যে জায়গাটাই ছিলেন,
তারপরে আমি আমার ফ্যামিলিটা একটু এস্টাবলিশ ফ্যামিলি, আব্বু যে সময় ইয়ে ছিল সে সময় খুব প্রবলেম হতো ফ্যামিলির মধ্যে, এছাড়া কোনো প্রবলেম ছিল না, আর আমাদের একটা দোকান ছিল সেটা নিজস্ব মহাখালীতে। আমার তো ফ্যামিলির কথা বললামই, যে আমার ফ্যামিলিটা ওরকম ফ্যামিলি না যেখানে আমার এরকম কোনো কিছু যে কালেকশনের মতো রাস্তায় টাকা তোলার মতো কাজ করতে হবে, তো কি করবো এখন, ফলে যে ঘর দুয়ার নাই যার, তার রাস্তাঘাটে সবকিছু আপন মানুষই আমার পর, আমার আপন মানুষই যদি আমার সাথে এরকম রুড বিহেভিয়ার, আমার সাথে কমেন্টসটা করে, যে সময় নিজে মনে করি যে না রাস্তা মানুষ আমাকে হিজড়া বলছে আমার কষ্ট লাগে না, আমার বাপ ভাই যে সময় আমাকে বলে এই হিজড়া, তুই হিজড়া হয়েছে তোর নিয়ে কি করবো হ্যান না তেন এসব বলতো, তখন আমার মনে হতো কি পৃথিবীটা কেন ফাঁক হয়ে যায় না, আমাকে উপর থেকে কেন একটা গজব পড়ে না, মাঝখান থেকে মারা যায় না কেন
বলতো এরকম,
হ্যাঁ বলতো। এবং এটা বেশিরভাগ আমার এই যে স্কুল ছাড়ার পরেই আমার ভাই, যে সময় আমার ভাইয়ের বাড়ি একটু ঠেলে ছিল, এটা বলতাম ভুলে গেছি, একটা পর্যায়ে আমার ভাইয়া 2-3 বছরের জন্য জেলে চলে যায়, ওই জেলে চলে যাওয়ার পর এই ভাইয়া ফিরে তখন ভাইয়া খুব ভালো পর্যায়ে যখন যায়, তো একদিন এরকম বাসায় কেউ ছিল না, যে সময় আমি বাসা থেকে চলে যাই সে রাখখানের কথা, এটা যে কেউ ছিল না, ভাইয়া আসছে, আসার পর আমাকে দেখে বলতেছে আমি স্কার্ট পরে গেঞ্জি পরে গেটটা খুলছি, আয় অলক্ষী তুই গেট খুঁজছিস কেন, তুই তো কুফা, সন্ধ্যার আদান দিচ্ছে। আমি ভাইয়া মানে এত মানে আমার খুব খারাপ লাগতেছিল, তখন আমি না পারতেছিলাম কিছু বলতে, গেটটা খোলার পর ভাইয়া ঢুকে গেল ডেস্কে বসে সে কাজ করতেছে, আমি পাশ থেকে গিয়ে আমার টয়লেটে গিয়ে আমি অজস্র কান্না করতেছি, আমি বলতেছি বাইরের মানুষ আমাকে বলুক না 10টা কথা, কিন্তু আমার আপন ভাই, আমার আপন ভাই কেন আমাকে কথাটা বলবো, আমি কি অলক্ষী, আমি তো তারই একটা ভাই, সে তো আমাদের সবার রক্তের সাথে তো মিল আসছে, বাবা মা মারা গেলে তো বড় ভাইকে মানুষ মনে করে যে বড় ভাই আমার আপন, বড় ভাই আমার সব, আমি তো আমার মা সেটা বলে যে তুই জানিস না মারা গেলে তোর ভাই দেখবে, বড় ভাই দেখবে তোকে, দেখিস আমার কেউ দেখবে না, আমার মা তো বলে আমি মারা গেলে তোকে কেউ দেখবে না, আমি বেঁচে থাকতে তুই সবকিছু করে নে, নাহলে তুই বাঁচবি না, তোর সবাই অনেক কষ্ট দিবে, আমার এই কথা চিন্তা করতে করতে আম্মু আজকে অসুবিধা, আম্মু অনেক অসুস্থ হয়ে পড়ছে আমার এই কথাগুলো চিন্তা করে, আর আমি যখন বাসার থেকে আলাদা হয়ে যাই আম্মারও কষ্ট পাই, এটাতে আম্মু সেদিন রাতে মানে অনেক কান্না করছে।
আমি একটু সে রাতের গল্প শুনতে চাই, কিভাবে আলাদা হলেন?
যেদিন আমি আলাদা হই আমি আম্মুকে বলি, আম্মু আমি চলে যাচ্ছি, কই যাবি? আমি দাদার সাথে টাকা কালেকশন করবো। আমার আম্মুর ডাইরেক্টলি আমি বলি, আম্মা বলে কি যে তুই টাকা কালেকশন করবি কেমনে করবি, এটা বল তোর সম্ভব হবে? কেউ যদি দেখে ফেলাম বলে না এটা অনেক দূরে, তুমি ভয় পাও না, কেউ দেখবে না। সে আম্মু রাত্রেবেলা সারা রাত আম্মু ঘুমায়নি, আম্মু সারা রাত কান্না করতো আমার সাথে, কান্না করছে আমার সাথে, কান্না টান্না করার পর আম্মু বলতো যে যাই হোক নিজের নষ্ট করিস না। আম্মু এটা বলতো কেন, আম্মু জানতো আমাদের আশেপাশের ছেলেরা আমার প্রতি উইক থাকতো, আমাকে হয়তো রুমে একা দেখে চলে আসতো, আমার মেজো ভাইয়ের বন্ধুরাও চলে আসতো, আমার মেজো ভাই কোনো নেই আমার রাস্তা বের হতে দেখায়, আমার ঘর থেকে ঢুকা দিতে, তুই তো এরকম তুই বের হস তোর জন্য রাস্তা বেরোতে মানুষ খারাপ খারাপ কমেন্ট করে, তুই কেন বের হস, তুই রাস্তার মধ্যে তুই রাস্তা বের হবি না, তোর ঘরে থাকা দরকার, তুই রাস্তা বের হবি না। আমি বলি কেন ভাই, আমার কি স্বাধীনতা নাই? আমি স্বাধীনভাবে থাকতে পারতেছি না কেন? আমাকে স্বাধীনভাবে রাখতেছো না কেন? তোমরা তোমরা শুধু খেলে আমার উপরে এরকম টর্চার করতেছো কেন? তখন কিছু করতো না, এরকম করে অনেকদিন আমার সাথে আমার মেজো ভাইয়ের সাথে ঝগড়া লাগতো, ভাইয়া দেখতে পারতো না আমাকে, ঘরের মধ্যে প্রায় মানুষ আমাকে দেখতে না, শুধু একমাত্র আমার বোন রানী ওর নাম, আর আমার বড় বোন মুন্নি, আমার মা, এই তিনজন মানুষ আমাকে প্রচন্ড আদর করে, এছাড়া হয়তো কেউ আর আমাকে আদর করে না, মনে করি না। তখন এই আস্তে আস্তে করে দিন কাটে, তখন এই আম্মুকে বললাম আম্মু যাই, তো সকালবেলা কাপড় টাপড় সব গুছালাম। সেই সময় বাণিজ্য মেলা বসবে, বাণিজ্য মেলা শুরু হয় জানুয়ারি মাসে, আমার একটা কিছু টাকা ছিল ওখান থেকে আমাকে দেয় 5,000 টাকা, তুই রুম টুম নিয়েছিস কিছু নিতে লাগবে তো তুই এটা রাখ। সবাই কিন্তু জানতো যে যেখানে আমি চলে গেলাম, নিজেরা সবাই জানতো যে আমি আলাদা থাকি না আমার ফ্যামিলির সাথে, আমি বলি নাই কেন, হয়তো বললে আমাকে বের হতে দিবে না, আমাকে বলবো যে থাকো এখানেই থাকো, কিন্তু হিজাদের বাসা থেকে লাইফ লিড করাটা খুব কষ্টকর, কারণ একটা কিছু করতে হলে সারাক্ষণ কাজ করতেই হবে। আমি আমার বাবা মার কাছে ফ্রি খেতে পারবো, দুটো কথা শুনতে পারবো, কিন্তু ফ্রি খাইতে দিবে না। তো সেটাই সকালবেলা গেলাম, আলাদা রুম খুঁজে নিয়েছিলাম এর আগে, তখন এই রুমে উঠলাম, একটা ছোট্ট একটা রুম।
কোথায় কোথায় গেলেন আপনি?
এটা হলো চাপ্তাবাড়ির পাশের এলাকা, একটা পুরান ঢাকার মধ্যে,
পুরান ঢাকার মধ্যে, ওখানে সবাই হিজড়াটাই থাকে।
হ্যাঁ আমাকে কেউ দেখতে না পারে, আমার জানি মালিবাগ থেকে আমার পুরান ঢাকা যেতে জানি সহজ হয় রাস্তাটা, সায়দাবাদ থেকে হেঁটে হেঁটে চলে যেতাম। প্রথম দিন যেদিন গেলাম বাসায় উঠলাম, তখন এই বাড়িওয়ালা ছেলেই ফার্স্টে আমার দিকে তাকা থাকতো, বাড়ি থেকে তাকাইতো ওখানে তাকাইতো, আমি বলতাম ধার তুমি তাকাইতে পারি, আমি হিজামান সময় দেখতেছে সেটা কি মানে আমি চলাফেরা হয়তো এরকম দেখে। তো এই সকালে গিয়ে ভোর উঠতাম 7টার দিকে, ওইটা রাস্তা রাস্তা বাড়াইতাম খেতাম, আমার সন্ধ্যা হয়তো কালেকশন সারাদিন করে সন্ধ্যার দিকে বাসায় আসতাম, বাসায় এসে আবার রান্না বান্না করে আবার খেতে।
আমি একটু এক্সপিরিয়েন্স গুলো জানতে চাই রন্টি, যে আপনারা যে কালেকশনে যেতেন আপনি তো পুরো একটা কমিউনিটির সাথে মিশে গেছেন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তো ওই কমিউনিটির সাথে আপনি কিভাবে কি করতেন?
আপনারা কিন্তু একটু ভালো করে জানেন যে পুরান ঢাকার এলাকাটা ছেলেরা একটু বেশি ইয়াতে করে, বখাটে টাইপের হয়, তারা কিরকম হয় যে মানে কোনো কিছু করতে দ্বিধাবোধ করে না। তেমনি হাঁটতেছি টাকা কালেকশনের সময় বলে কি বুকগুলি তো অনেক সুন্দর, যেহেতু একটু খুলে দেখাতো এরকম ভাবে ইয়ে করতো, বা পিছন থেকে এসে ফট করে বুকের মধ্যে হাত দিয়ে বসতো, তো নিজের কাছে তখন মনে করতাম তুই কোনো লাইফ হইলো কিরকম করে করতেছে। তাহলে আমি মাঝে মধ্যে বলতাম ভাই আপনার কাছে আমরা টাকা নিতে আসছি, আপনার কাছে শরীর বেশ কাশি নেই, আপনি আমার শরীরে যদি হাত দিচ্ছেন কেন? তা বলে কিচ্ছু না, এটা ফ্রেন্ড ফ্রেন্ড কিছু হয় না, এটা বলার কোনো কিছু। তখন এই আস্তে আস্তে করে
টাকা কালেকশন করতে গিয়ে, রন্টি টু বি অনেস্ট, আমরা তো বিভিন্ন হিজড়াদেরকে দেখি যে টাকা কালেকশন করতে গিয়ে মানুষকে বিপদে ফেলেও টাকা কালেকশন করে, আপনি কখনো সেরকম এক্সপিরিয়েন্স আছে আপনার?
না, আমি যে দলের সাথে কাজ করতাম একটা সেই দলের ভিতরে একটা অনেস্ট একটা কাজ চলতো, যে মানুষ মনে করে হয়তো আমি আমারটা বলতেছি, আমি যে সাইডটা দেখছি সে অলওয়েজ, যেমন ধরেন একটা দোকানে গেলাম আমাকে 10 টাকা দিল যেখানে 20 টাকা দেওয়ার কথা, তো সে হয়তো বলে যে অন্য জায়গার মানুষ যে চোর জবরদস্তি কাপড় উঠায় নিজেকে উলঙ্ঘিত করে, সে বলছে এটা কখনোই করবা না, কারণ সে অনেকটা ভদ্র টাইপের মানুষ যার সাথে আমরা থাকতাম, যারা আপনাদের কালেকশন করতাম। তো সে নানু সবসময় বলতো যে না কোনো সময় মানুষের কষ্ট দিয়ে টাকা নিবা না, তাহলে এই টাকা হজম করতে পারবা না কোনোদিনও, তো 10 টাকা দিতে 10 টাকা নিয়ে আমরা চলে আসতাম। কিন্তু কিছু কিছু হয়তো এই বলে না, হাতে 5টা আঙুলের মধ্যে 1টা আঙুল খারাপ থাকে, তো সেটাই হয়তো 10টা মানুষের মধ্যে 1টা মানুষ এরকম খারাপ যে গায়ে হাত দিয়ে বসছে, টানাটানি করতেছে, দুষ্টামি করতেছে। আমার এমনও মানুষ আছে আমাদের দেখলে ভয় দৌড় দিয়ে চলে যাচ্ছে, আমি 5 পদেরই মানুষ ওখানে পাওয়া যায়। আবার এমনও মানুষ আছে মানে কেমন ধরনের, যে দোকানের সামনে গেলাম না একটু পাড়াদের দোকানের একটু ইনডোরে ঢুকে গেলাম, আমরা ভিতরে ঢুকে গেলাম, বেরো বাইরে দ্বারা টাকা নেবে, এই ভিতরে ঢুকবা না। তখন আমি বলি ভাই আমি তো অপবিত্র, আপনি যতটুকু অপবিত্র তার চাইতে বেশি আমরা পবিত্র ভাই, আপনি এভাবে করে অবহেলা করবেন না আমাদের, আমরা তো মানুষ। তখন এরকম কথাটা বলাতে মানে লোকটা কোন সময় মানে আর নেক্সট এরকম কিছু করে নাই। তো আমি একজনের পারলাম চেঞ্জ করতে ভাষাটা,
পুরো সমাজকে আপনি কিভাবে চেঞ্জ করবেন সেটাই
সেটাই
যাই হোক। হ্যাঁ, তারপর
তারপরেই আস্তে আস্তে করে দিন গেল, তার সঙ্গে ওখানে থাকলাম, তো এখান থেকে আসা যাওয়া চলতেছে, কালেকশন চলতেছে, এরকম চলাফেরা একদিন দুদিন করতে করতে প্রায় বছর খানিক। তা আমি এর মধ্যে মাঝে মাঝে আমি কি করতাম, তিন মাস যেতাম না, তিন মাস বাসায় থাকতাম, ওই টাকা জমানো টাকা দিয়ে চলতাম, মানে চলতো না তো, মানে নিজের কাছে ভালো লাগতো না, সারাদিন কালেকশন, সারাদিন একই কাজ, সারাদিন রাতে একই কাজই তো ভালো লাগে না,
দোকানে দোকানে গিয়ে ঘুরতে।
হ্যাঁ, আমি তো লাইফটা তো ওইভাবে করি নাই, শেষ পর্যন্ত তো খুবই শান্তিতে ছিলাম, লাইফটা খুব সুখে দেখছি, আমি এত কষ্ট সহ্য হচ্ছে না আমার উপর। আমি সিক্স এর পরও কোনো কাজ, আমি ঘরের মধ্যে কোনোদিনও মানে কাজ করে ইয়া করতাম না, বকতো, তাই বলে যে আমার কাছে কাজ করা তো সেরকম কোনো কিছু করতো না। তো এই আস্তে আস্তে করে এই দিন কাটতেছে, দিন কাটতেছে, তিন মাস যাই, তারপর তিন মাস যাই না, এরকম ভাবে করি, কারণ তিন মাসে জমানো টাকা দিয়ে চলতেছি বাকি তিন মাস। তো এই দিন কাটে একটু করে, তারপরে এই যে সময় ঈদে রোজার ঈদে তো সবাই না বলে কি ঈদের অনেক খারাপ, যেটা বলতো না তা আমি বলতাম, আমি সেই সময় ঈদের আগে যে রোজা আসতেছে সবরাতের কিছুদিন আগে আমি কালেকশন বন্ধ করে দিই। তখন আমাকে একটা লোক জিজ্ঞেস করে চলে যাবা কেন আজকে, তুমি শুনতেছি চলে যাবো আজকে, আমি বলছি ভাইয়া সারাদিনই তো পাপ করি, আপনাদেরকে অঙ্গ দেখাই, পতঙ্গ দেখাই, এই দেখতে চান সেই দেখতে চান, এখানে আঙ্গুল দেন ওখানে ধরেন, একদিন নাহলে একটু পাপ কমানোর জন্য একটু শর্ট কাস্ট করে দেখি, একটা মাস রোজা রেখে আল্লাহর নাম করে দেখি যে পাপ কম হয় নাকি, শুনি নাকি হিজড়ারা মারা গেলে আমাদের তার কবরে জায়গা দিচ্ছে না, মানুষ অবহেলা করে, রাস্তাঘাটে বের হলে পরে মানুষ কত কিছু বলে, দেখে আল্লাহর কাছে ডাক দে, হয়তো এভাবে এই দিনে একটা সুখ না করতে পারি ভাই, ওই দিন ওদের সুখের জন্য কিছু চেষ্টা করতেছি। ওই তখন ওই আমি দুইটা মাস যাই না, সবরাত গেল, রোজা গেল, রোজার মধ্যে ওই জমানো টাকা দিয়ে কিছু শপিং টপিং করি, তাও আমি নিজের টাকা দিয়ে খরচ করে নিজের মতন করে তারপর শপিং করতাম। তা আমি তাও ওই সুখটা ছাড়তাম না আমার, যে আমি কষ্ট করবো কিন্তু তাও আমার সুখ ছাড়বো না, আমি মারা যাবো সুখে মারা যাবো, আল্লাহর পথে মারা যাবো, কিন্তু আমি এত কষ্ট পেয়ে মরতে চাই না। তো এইভাবেই দিন কাটলো, প্রায় দুই আড়াই তিন মাস পর আমি আবার যাই কালেকশনে, সেটা হলো কোরবানি ঈদে। কোরবানি ঈদে কালেকশনে যাই, তখন প্রায় প্রতিদিন আমরা অনেক টাকা উঠতো, দশ ডাবল বেশি, কারণ ঈদের বকশিস যেটা বলে, যেখানে দশ টাকা দিত সেখানে একশো টাকা করে দিতেছে, দুশো টাকা করে দিতেছে, পাঁচশো টাকা করে দিতেছে। তো আমরা সেই যেখানে পেতাম তিনশো চারশো টাকার উপরে পেতাম না, সেখানে আমরা হাজার বারোশো পনেরোশো টাকা করে পেতেছি, তাই আমরা দশ বারো দিন এরকম পেলাম। তো পাওয়ার পর সেই প্রথম আমি মোবাইল কিনি, তখন আমার নিজের টাকা দিয়ে, খুব কষ্ট টাকা দিয়ে আমি মোবাইল কিনি, স্যামসাং গ্যালাক্সিটা কিনি,
প্রচন্ড স্যামসাং গ্যালাক্সি মোবাইল। ওকে, এই কালেকশন দিয়ে ইজ এ হিউজ প্রাইস।
হ্যাঁ, সত্তর হাজার টাকা ছিল,
মানে আপনাদের কালেকশনটা এত রিচ ছিল যে আপনারা,
না এটা রিচ বলতে নাই, আমি আমার কিছু কালেকশন থেকে সবসময় টাকা বাঁচাতাম,
অল্প অল্প করে আপনি বাঁচাতেন এবং লম্বা সময় ধরে,
আমার কিছু গোল্ড ছিল ওটা বিক্রি করে দিই আমি,
এবং করে তারপরে আপনি স্যামসাং গ্যালাক্সি।
হ্যাঁ, আমি বললাম না ভাই আমি সুখটা পছন্দ করি, সুখের জন্য কষ্ট করি, কষ্ট তো সুখের জন্যই করে, আমি কষ্ট করব তো দুই বেলা সুন্দর ভাত খাবো, সুন্দর ভাবে চলবো, যেরকম ভাবে বাবা মা পালন করছে সেভাবে করে নিজেকে নিজেকে পালন করে দেখবো, লালন পালন নিজেটা নিজে করে দেখি কেমন লাগে।
ওকে, আমরা গল্পের এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, সংবাদের বিরতি। আমরা মানুষ যে বর্ণিল হয়, একজন মানুষের মধ্যে যত রকমের রঙের ব্যাপার থাকে সব রঙই আজকে উদ্ভাসিত হচ্ছে, এবং সেই মানুষটাকে সমাজ একটু অন্যরকম ভাবে বিশেষায়িত করেছে, এবং সেই বিশেষায়নটা হচ্ছে হিজরা। হিজরা কমিউনিটির একজনকে আমরা আজকে পেয়েছি একান্নতম পর্বে হ্যালো ইট নাইন টু জিরোর, এবং তার নাম হচ্ছে রন্টি। আমি অত্যন্ত দুঃখ ভরে এই শব্দটা বারবার উচ্চারণ করছি, কারণ আপনারা তাকে চিনতে হলে আমাকে এই শব্দটা উচ্চারণ করতে হবে, কারণ রেডিওতে আপনারা দেখতে পান না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই শব্দটির যথেষ্ট আপত্তি কারক যারা রয়েছেন বাংলাদেশে তাদের মধ্যে একজন। হ্যালো এইট নাইন টু জিরো ছোট্ট একটা বিরতি নিচ্ছে, সংবাদের পর রন্টির বাকি জীবনের গল্প, কিছুই হয়নি আমি যতদূর জানি ওর জীবনের গল্পে, আমরা এখন যেখানে রয়েছি তার পরের সময়টা আরো আরো বেশি বর্ণিল, আরো আরো বেশি রোমাঞ্চকর, আরো আরো বেশি কষ্টের, সবকিছুই আরো আরো বেশি, এই বেশি জায়গাটিতে আমরা আসবো ছোট্ট একটা বিরতির পর। আমি আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা হ্যালো এইট নাইন টু জিরো শুনছেন এবং চাইলে রন্টিকে আপনারা দেখতে পারেন, রন্টিকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস এবং রন্টির ছবি এই মুহূর্তে ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে স্টুডিও পিকচার, আপনি চাইলে ওখানে যেতে পারেন, গিয়ে কমেন্টস করতে পারেন, প্রশ্নও করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ hello8920. আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি hello8920 মেম্বার হয়ে যাবেন। সংবাদের বিরতির পর আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি হ্যালো 8920 তে। রন্টি রয়েছে আজকে আমাদের সঙ্গে এবং রন্টি তার জীবনের গল্প বলছে। রন্টি তার পরিচয় জেনেছে সমাজ থেকে হিজড়া, তো এই হিজড়া কমিউনিটির একজন বন্ধুকে আজকে আমরা পেয়েছি যিনি তার জীবনের গল্প আমাদের হ্যালো 8920 51 পর্বে বলছেন। আমরা সে গল্পে আবারও ফিরে যাব, তবে তার আগে আপনাকে আরো একবার মনে করিয়ে দিতে চাই হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। আপনি যেই হন না কেন, যেখানেই থাকুন না কেন, যে সমাজে থাকুন না কেন, যে অবস্থানে থাকুন না কেন, আপনাকে আমরা হ্যালো 8920 পক্ষ থেকে সব সময় খুবই 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 সম্মানীয় একজন অতিথি মনে করি। হ্যালো 8920 তে এসে আপনি আপনার জীবনের গল্প বলার জন্য দুটো পদ্ধতি আছে। একটি হচ্ছে সেলফোন, সেলফোন থেকে ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বারে। আমাদের একটি ফিক্সড ফোন নাম্বার রয়েছে, টিএনটি ফোন নাম্বার। আমি নাম্বারটি বলছি 9115668। আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করবেন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। তারপর আপনার জীবনের গল্প খুব সংক্ষিপ্ত করে বলে বলবেন, আপনার সঙ্গে যোগাযোগ করতে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আর একটি পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা সবসময় আপনাকে উৎসাহিত করি, সেটা হচ্ছে ফেসবুক। হ্যালো 8920 যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক মেম্বার হননি তারা অবশ্যই আজকে হ্যালো 8920 ফেসবুক মেম্বার হয়ে যাবেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমরা রন্টির গল্পে আবারও ফিরে যাচ্ছি। রন্টি, আমরা যেখানে ছিলাম, আপনি বলছিলেন যে আপনি অনেক কালেকশন করে, আপনার অনেক শখের একটা জিনিস, আপনি একটা অনেক দামি মোবাইল সেট কিনলেন।
হ্যাঁ, এটা আমার মনে করেন কালেকশনের মাধ্যমে কাহিনীটা, যে গ্যালাক্সি সেট আমি যখন কিনি, এটা হলো 2012 সালের মধ্যে।
জি, আমি একটু মাঝখান থেকে একটু আগে যেতে চাই। আমি একটু জানতে চাই যে আপনি যখন ওই কমিউনিটির সাথে মিশছেন, তখন তো আপনি একটা ভিন্ন জগতে চলে গেলেন এবং সেটা আপনার জীবনের প্রথম পর্যায়ে, আমরা বলতে পারি, এটা সম্পর্কে আপনার কোনো ধারণা ছিল না। ওখানকার ইন্টারনাল এনভায়রনমেন্ট মানে একদম ভেতরের কাহিনী, আপনার জীবনে কি কি পরিবর্তন আসলে, আপনি যদি আমাদেরকে একটু সিরিয়ালি বলতেন।
পরিবর্তন এরকম আসলে যে এই যে ফ্যামিলিতে যে সুখটা পেতাম ক্লাস সিক্সে থাকার সময়, সেই সুখটা আমি নিজে নিজে অর্জন দিয়ে করতেছি।
ওকে,
সেই সুখটা পেলাম না, শান্তি পেলাম যে না থাক, হয়তো ওইভাবে না হোক একভাবে পাইতেছি।
মানে যে চিন্তা হলো নিজে থেকে করছি,
কিন্তু চিন্তা ছিল তো অন্য, এইম ছিল তো অন্য, আইডিয়াল ছিল তো অন্য, একটা বড় মেকআপ ম্যান হবো, একটা মেকআপ আর্টিস্ট হবো,
একটা কাজ পাবো, একটা ভালো,
মানে স্বাভাবিক জীবনযাপন করবো, যেটা হলো না। তারপরে আমি ওই এখান থেকে আমি মালিবাগ থেকে একটা কাজ করি, যে কি এত দূরত্ব থেকে আমি আসা যাওয়া করতে হয়, আমি সেই পুরান ঢাকাতে একটা বাসা নিই।
জি,
ছোট্ট একটা রুম বাসা ভাড়া নিই, নেওয়ার পর সেখানে ভাড়া ছিল 2500 টাকা। তা আমি একটু পুরান বাড়ির দোতলায় থাকতাম, এমন একটা জায়গায় থাকতাম আমি, সেটা মনে করেন যে খুব ক্যারেক্টারলেস লোকজনও যাওয়া আসা করতো রাস্তা থেকে, ভদ্রলোকও যাওয়া আসা করতো, মোল্লা মসজিদও যাওয়া আসা করতো। বেশিরভাগ এলাকাটার ভিতরে এমন মানুষ ছিল যারা মনে করেন মানুষের দ্বিধাবোধ করে না, গায়ে হাত দিতে তারা হচ্ছে। তো সেই আমি এখানে যে সময় থাকি প্রায় এক দেড় মাস দুই মাস মতো ছিলাম, তো এখানে যে সময় থাকি একটা এরকম রাত হলো যে আমার একটা পার্টি হয়, পার্টি হলো বিয়ের পার্টি থেকে আমি রাত্রবেলা আসলাম দেরি করে 12টা বেজে গেল, তা আমি ঢুকতেছি আমার পিছিয়ে পিছিয়ে। এটা কিন্তু আমাদের হিজড়া কমিউনিটি কেউ জানে না যে আমার এই কাজটা হয়েছে, কারণ আমি চাইছিলাম যে এটা হয়তো বললে জিনিসটা অনেক বেড়ে যাবে, আমারই মান সম্মানটা খারাপ হবে। সবাই বললো যে এই বাড়িতে হিজড়াদের কোনো কেলেঙ্কারি ছিল না, কিন্তু যে হিজড়ার কাছে আমি ছিলাম যে তার এতটুকু ভালো রিপোর্ট ছিল, সে মানুষের প্রচন্ড হেল্প করতো, এর জন্য মানুষ তাকে প্রচন্ড ভালোবাসত। আমি চাইলাম আমার জন্য তার কোনো খারাপই হোক, সে কোনো খারাপ কোনো কমেন্ট কার কাছ থেকে, তখন সে আমি ভাষা পড়া নিয়ে যখন রাত্রেবেলা আসি, পিছন থেকে দুইটা ছেলে আমার সাথে সাথে আসে, তো সেই বাসা আমার আসার সময় আমি যে সময় উঠি আমার পিছিয়ে পিছিয়ে উঠে ওরা। আমি আগেই বলিনি যে বাড়িওয়ালার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আমি নানা নানা বলতাম তাকে, আর যে বাড়িতে ছিলাম তারাও খুব প্রত্যাশী এখানে। সেখানে আমি যখন ঢুকে আমার পিছন থেকে দেখি লাইট জ্বালার সাথে সাথে পিছনে দুইটা লোক ডাল কমে ধাক্কা মারলো, ধাক্কা মারে দিচ্ছে সালা দিয়ে, ফ্লোর বিডিং তো আওয়াজ হয় না। আমার শোয়া অবস্থায় একজন আমার লিপের মধ্যে কামড়ে ধরে রাখছে, একজন আমার মানে শারীরিক অঙ্গের ভিতরে হাত দিচ্ছে,
এটা আপনার সাথে পিছিয়ে পিছিয়ে আসতে আসতে আপনার ঘর পর্যন্ত চলে এসেছে?
হ্যাঁ, আমি কিন্তু ফার্স্টে কিন্তু মানে ওভাবে বুঝিনি, কারণ পিছিয়ে যে সময় আসছে আমি যে সময় গেট খুললাম তখন আর কিছু ছিল না।
ওকে,
আমি গেট খুলে আমি একটা ভুল করছি এখানে, যে গেট আমি বন্ধ করতে ভুলে গেছি নিচের থেকে।
ওহো,
কিন্তু আমি এতটুকু জানি যে তার যে মেয়ের জামাই সেটা আবার সামনে থাকে, তো রাত্রেবেলা দেরি করে আসে তাদের কারখানা থেকে। উনি আমি যেহেতু হাত দেওয়ার সাথে সাথে মনে করছি খোলা দরজাটা, তা আমি বুঝতে পারছি সেও আসে না এখন পর্যন্ত। সে আসলে তো অবশ্যই লাগাই দিত, আমার জন্য বসে থাকতো না। তো সেখানে আমি আবার যেটা না লাগাই ভুলটা করছি, গেট খোলা অবস্থা উঠে গেছি, ওনারও তাড়াতাড়ি করে ওই সামনে যখন দিচ্ছি আমি দোতলা গেট খুলতেছি সেখানে ঢাক মারা। সেদিন আমি খুবই সুন্দর করে আমার সাজছি, তাদের চুকিং এর জন্য পড়ে গেছে যে সাজুগুজু করছি, তো একটা আলাদা তারা উল্কার মদ খাওয়া অবস্থায় ড্রাঙ্ক অবস্থায় পাগলের মতন করতেছে। তো এইভাবে করার সাথে সাথে না, যেটা আমার মুখের মধ্যে এই কামাজ ধরেছে তো সেটা আমি ধাক্কা মারলাম, ধাক্কা মারার সাথে সাথে সেটা একটুখানি দূরে গিয়ে পড়লাম আমার থেকে। তো আমি জোরে করে নানা করে ডাক দিয়েছি, নানা বলে ডাক দেওয়ার সাথে সাথে তারা গেট খোলা অবস্থা ছিল, গেটের থেকে আমার বের হয়ে দৌড় দিল, কারণ আমি ডাক দিচ্ছি নানাকে, নানা আসলে তো অবশ্যই খবর আছে, অবশ্যই চিনে তারা তাকে। তো সেই কাহিনী হওয়ার পর আমি পরপরই বাসাটা আমি ছেড়ে দিই, চলে যাই। তখন এই আমি আবার এই ঘুরি, এখানে যাই ওখানে যাই, ওখানে এর বাসায় কদিন বাড়ি, এর বাসায় কদিন বাড়িতেছি, কারণ আমার তো বাসা নিতে হবে না, তো আমি থাকতে পারতেছি না। তখনই আমি আরেকটা বাসায় থাকি, সেই সময় নিজেদের না জানে আমি আবার আরেকটা বাসা নিই আমাদের আশেপাশে। তখনই কালেকশনে থাকা অবস্থায় আমার ফুফাতো ভাই আর আমার ফুফু আমাকে দেখে ফেলে। হ্যাঁ, দেখার পরে তারা সবার সামনে বসে আমাকে ফোন করে টেকনিক করে ডাকা হয়েছে যে তুমি আসো, তোমাকে একটা কাজ আসছে, ফ্যামিলি কাল একটা মিটিং হচ্ছে, তুমি আসো, তোমারও দরকার এখানে। তার মধ্যে হয়তো আমার আম্মু দেশের জন্ম জোড়া এগুলি হয়তো নিয়ে কিছু বলছে, কারণ আমি শুনতেছিলাম সে সময় শুনছি যে আমার আম্মু নাকি জমি জমা নিয়ে মানে কাহিনী আছে। গেছি যাওয়ার পর শুনি যে আমার আব্বু আম্মু সবার সামনে আমাকে অপমানিত করা হলো, ছেলে দুটো হিজড়া বানাইছো, এখন রাস্তা রাস্তা টাকা তুলতে নামাইছো, লজ্জা করে না তোমাদের? তখন আমার আম্মু বলছে কেন বলো কি যে না, এই যে দেখতেছি তো সেটা ছেলে দেখলাম রাস্তা রাস্তা টাকা তুলতেছে। তখন না আমি অধস্ত কান্না করেছি, কারণ আমার ফ্যামিলি কখনো আমার জন্য, আমার ফ্যামিলি কোনো সময় অসম্মান হয় না, যেটা আমার জন্য হইতেছে। আমি আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসি, আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তো আমার আম্মুকে এটা বলতে আমার আম্মু প্রচন্ড কষ্ট পেয়েছে, আর আমার আম্মু আজও মানে আমার জন্য প্রচন্ড কষ্ট পায়, কারণ আমার আম্মু চায় না আমার কোনো খারাপই। আমি প্রথমেই বলছি আমার আম্মু আমার জন্য প্রচন্ড কান্নাও করে যে আমার মা মারা গেলে আমার কেউ থাকবে না, এটা আমিও বলি যে আমার মা মারা গেলে আমার কেউ থাকবে না। তো সেটাই পরে আমার কালেকশন ছাড়া বাধ্যগত হয়ে যায়। তখন আমি এই প্রসেস শেষ হয়ে আম্মুকে বুঝাই যে আচ্ছা ঠিক আছে ছাড়বো, কয়েকটা মাস যাক আমার হাতে কিছু টাকা আসুক, এর মধ্যে আমি আমার স্যামসাং সেটটা বিক্রি করে দিই আবার।
আচ্ছা,
টাকার একটা প্রবলেমের মধ্যে পড়ে যাই, তখন এই বিক্রি করে দিই, কিছু টাকা শারীরিকভাবে তো অসুস্থ করি, সেই টাকার ভিতরে অনেক টাকা চলে যায় আমার। তো চলে যাওয়ার পর সেখানে আমার খুব টাকা টান চলে আসে, আমি বলি কাজ দুইটা তিনটা মাস করি।
জি,
আবারও সেই অনুষ্ঠান আসলো, ওই যে বছরটা শেষ হওয়ার আগে, হ্যাঁ ওই অনুষ্ঠানটা হয়, সেই অনুষ্ঠানের মধ্যে আবার গেলাম। কিন্তু একটা ঘটনা আমি পুরোটা ভুলে গেছি, 2010 সালের কাহিনী ভুলে গেছি, বলবো আমি?
হ্যাঁ প্লিজ।
এটা হলো যে মানে 2010 সালের যে সময় আমি এইসব বুঝতামই না, তখন আমার চুলটা বেশি বড়ও ছিল না, আমি একটু ছেলে প্রকৃতির ছিলাম, তো একটু বাট অঙ্গভঙ্গি সবকিছু আমার শারীরিক অবস্থায় মেয়েদের ইয়াতেই ছিলাম। তো আমি আমার খুব ইন্ডিয়ান কালচারের চুলটা অনেক পছন্দ করি, তো ইন্ডিয়ান কালচারে ওই যে তখন যে ডন ছবিটা বের হয়, এই ছবিগুলো কিছু কিছু রিলিজ পায় যেগুলো খুব ছোট ছোট ড্রেস পরে দেখি খুব উৎসাহিত, এসব ড্রেস পরলে হয়তো আমার কেমন লাগবে। তখন আমি চিন্তা করতাম কেমন লাগবে, কেমন লাগবে একদিন পরেই দেখি। তো 31st night একটা খুব মানে এমন একটা জিনিস যেটা মানে ইংলিশ কালচারের মধ্যে খুব মানে একটা ব্রাইট জিনিস। তো সেই উপলক্ষে আমি ওই ছোট ড্রেসটা পরি 31st night 10:53 বাজে তখন টাইমটা আমার মনে আছে। তো আমি টিএসসি তে ঢুকি, শাহবাগ থেকে ঢুকতে চাই, তো ঢুকতে দেয় না আমাকে, প্রচন্ড বাধা দেয় পুলিশের, বলতেছে আপনি ঢুকতে পারবেন না। তা আমি বললাম ভাইয়া প্লিজ ঢুকতে দেন, বলে দেয় না দেয় না দেয় না দিচ্ছে না। তো আমার ওই জিদ ঢুকে গেছে, কেন ঢুকতে দিবেন, আমি ঢুকবই। তা আমরা আবার কি করলাম, ঢাকা মেডিকেলের রাস্তা দিয়ে গেলাম, গিয়ে ওইখানে ঢুকছে, জাস্ট খালি টিএসসি চত্বরটা ক্রস করার সাথে সাথে পিছন থেকে অনেকগুলো মানে 3-4 হাজার ছেলে মানে বলতেছে যে মানে আসছে রে আসছে, একটা মাল ঢুকছে, এরকম একটা কথা বললো। এটা বলার সাথে সাথেই না দেখলেন কি পিছন থেকে না সবাই ঝাঁকে ভয় দেয় আমার দিকে আসতেছে। আমাদের এখানে 4টা ফ্রেন্ড ছিলাম আমরা, চারটা ফ্রেন্ডের মধ্যে দুইটা ফ্রেন্ড হাওয়া হয়ে যায়, পিছন থেকে ব্যাক করে চলে যায়,
তারাও হিজড়া ছিল।
হ্যাঁ, তারা মানে কিরকম ছিল, তাদের হয়তো বললাম না, কিছু মানুষের হয়তো স্বাভাবিক রূপটা ওরকম বেশি থাকে আর কিছু মানুষ কম থাকে, তো ওরা শাড়ি পরা ছিল, ওরা কি করছে পিছন থেকে ব্যাক করে চলে যায়, ওখানে বাধা পড়ে যায় আমি আর আমার একটা ফ্রেন্ড। তো ওই ফ্রেন্ডটা আমি এই পারে, আমার ফ্রেন্ডটা ওই পারে, যে শাহবাগে এখানে আসতে সময় যে যাত্রী ছাউনিটা আসে না, ওই যাত্রী ছাউনির ওইখানেই গ্রিলের মধ্যে পিছন থেকে না এমন এক ধাক্কা খেলাম, ধাক্কা গ্রিলের সাথে গিয়ে পড়লাম, আর দেখলাম কি আর মনে হচ্ছে যে মানে আদাব বলে যে রানা প্লাজার মতন এরকম আদাব দেখলাম, মানে পুরো অন্ধকার হয়ে গেল আমার সামনে, ছেলেগুলো ইচ্ছা মতন আমার শরীরের এক একটা অঙ্গে খামচা খামচি টানাটানি শুরু করছে, কিন্তু আমি তখন শুনতে পাচ্ছি ওই কাছ থেকে চিল্লাচ্ছে, এবং ওর কি হয়েছে, ওর তো শারীরিক উপর স্থানটা মেয়েদের মতো না। হ্যাঁ, এর জন্য একটা পুরো একটা ট্র্যাকের মধ্যে পড়ে গেছে, সবাই বলে যে ওই দুই নাম্বার ও মিথ্যাবাদী ইচ্ছা, কিন্তু ও তার কিছু মানে বললাম না, কিছু মানুষ হরমোন বেশি কম থাকে, তো ওই কারণে না ওকে প্রচন্ড আকারে টানাটানি বেশি মানে মারপিট বেশি করে মারতাম, ওর গায়ে হাতও তুলে, তো ও তো ফর্সা ছিল, ওর শরীরে প্রচন্ড আকারে রক্ত মানে পুরো শরীরে খামচির দাগ দেখতে পাচ্ছে, আমার খুব কষ্ট লাগছে, আমার যদি বেশি খামচি থাকো শরীরে ছিল, তা আমার অবস্থা কি হয়েছে, ওর তো খামচির দাগ আমাকে আমার প্যানেলে আর প্রণে দুই দিক থেকে এভাবে করে আঙ্গুল দিয়ে খুঁচাইতেছিল যে মানে আমার প্যানেল থেকে আর প্রণ থেকে দুই দিক থেকে আমার ব্লিডিং শুরু হয়ে গেছে, এবং ইভেন কি আমার যে ভিতরে যে প্রিন্ট পরা ছিলাম শুদ্ধ আমার আঙ্গুল দিতেছে, তো আমি যে সময় এই কাহিনী থেকে বের হই তখন ওইখানেই চারটা প্রেসের লোক, চার পাঁচটা প্রেসের লোক আমার দিকে দৌড়ে আসতেছে, আর আমাকে ওইখান থেকে সাত আটটা পুলিশ আমাকে সেভ করে বের করার চেষ্টা করতে পারতেছে না, তখনই ওইখান থেকে আমি শুনতেছি আমার ফ্রেন্ডরা পরে আমি পড়তেছি এটা আমার পরে নিয়ে গেল পুলিশ গুলো, যে সময় আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে আমি সামনে সামনে আসতেছি, লোকগুলোকে বাধা দিতেছে, লোকগুলো মানতেছে না পুলিশের কথা, বলো না ওরা আমরা চাই ওরে পাঠাও, এগুলি করে বলতেছে লোকজন, এখন আমার এগুলো বলার পর না আমি তো ভয় পাচ্ছি, আমি জোরে জোরে যে আসতেছি দেখতেছি প্রেসের লোক আমার ইচ্ছা মতো ছবি তুলতেছে, এগুলো কয়েকটা প্রেসের মধ্যে কয়েকটা পেপারের মধ্যে আসছিল, সেই সময় একটা খুব হট নিউজ ছিল,
আপনি দেখেছিলেন?
আমি দেখছি, আমি ছবি আমাকে একটা ফ্রেম টাইটাই না দেখেছে আমার,
ওকে পরে শুনেছেন?
হ্যাঁ,
ওকে,
মানে খুব ভালো লোক পরিচিত লোক আমাকে বলছে, এটা পরে আমার ব্লিডিং না পড়তেছে আমি আর বুঝতে পারিনি, পিছনে তাকায় দেখলাম কি আমার মানে ভিতরে ভিতরে লাগতেছে, আমার একটা ফ্রেন্ড বলতেছে আল্লাহ তো তো পুরো ভিজে গেছে, মানে কি হচ্ছে বলে কি দেখতো রক্ত, আমি ব্লিডিংটা আমার পুরো পায়ের নিচ পর্যন্ত চলে আসছে, আমি দেখলাম প্রচন্ড ভয় পেয়ে গেলাম, আমি বললাম আল্লাহ জানি কি হয়েছে আসতে, আর আপনারা হয়তো জানেন যে মানুষের কিছু কিছু স্থান থাকে যে স্থানে বেশি ব্যথা পেলে পরে ওই স্থানটা মানে অনেক অসুবিধা হতে পারে, পরে আমাকে এই বাসায় আসি, আমি কেউ দেখে না আমাকে, আমি রাস্তার মধ্যে আগে চোর মতো ঘরে ঢুকি, গায়ের মধ্যে চাদর দেওয়া, একটা লোক আমাকে চাদর দিচ্ছে, সে সময় বলছে আপনি চাদরটা গায়ে দিয়ে যান, আমার এই ব্রেস্টের উপরে, তারপর হলো ঘাড়ে, তারপর হলো বুকের মধ্যে, তার জামা কাপড় উপরে খামচা খামচি করছে, সেই দাগও পড়ে গেছে।
এখানে অনেকেই কমেন্টস করতে পারেন, অনেকেই প্রশ্ন রাখতে পারেন যে ও যেভাবে বলছে ওর কথাগুলো সেখানে কিছুটা হলেও সংযোজন করা উচিত, কিছুটা হলেও রক্ষণশীলতা বজায় রাখা উচিত, এবং এই কথাগুলো আকারিঙ্গিতে বুঝিয়ে দেওয়া উচিত, যে শব্দগুলো উচ্চারণ করছে ও সে শব্দগুলো নিয়ে অনেকের আপত্তি থাকতে পারে, আমি এখানে অনাপত্তি করে শব্দগুলো প্রচার করতে চাই এবং আমি একটা স্ল্যাপ করতে চাই, স্ল্যাপটাই অর্থে যারা আজকে শুনতে প্রবলেম হচ্ছে, আমি বলছি না যে সমাজের প্রত্যেকটা মানুষ এরকম, আমি সেটা বলছি না, আমি বরং এটা বলতে চাই যে যাদের শুনতে লজ্জা হচ্ছে, যাদের শুনতে কষ্ট হচ্ছে, যাদের শুনতে খারাপ লাগছে, এই আমার আপনার মতো সাধারণ মানুষ, এই মানুষগুলাই এই কাজটা করে। হ্যাঁ, এই মানুষগুলাই এদেরকে যখন ডাডিবাস নাইটে অথবা ওরকম কোন জায়গার মধ্যে পায় তখন এদের ব্লিডিং হওয়ার মতো যে পরিস্থিতিগুলো সৃষ্টি করতে হয় সেই মানুষগুলোই করে, তো সেই মানুষগুলোর আজকে একটু লজ্জা পাওয়াটা খুবই জরুরি। হ্যাঁ, এবং যে কারণেই আমি ওকে ফ্লোর দিচ্ছি, ও বলুক, ও মন খুলে আজকে বলুক, এবং এই চপেটা খাতটা আসলে প্রয়োজন রয়েছে, কারণ আমরা জানি যে এই মানুষগুলো নিজের কোনো হাত নেই, উপরওয়ালা এদেরকে এভাবে বানিয়েছে, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে তারা নিগৃহীত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, সেই বঞ্চনার কাহিনী শেষের দিকে আমরা আসবো, সেটা আপনারা নিজেরাও জানেন যে রাষ্ট্র কর্তৃক তাদের কিভাবে মূল্যায়ন করা হয়, পরিবারের কর্তৃক কিভাবে মূল্যায়িত হচ্ছে, সমাজ কর্তৃক কিভাবে মূল্যায়িত হচ্ছে, আমার আপনার কর্তৃক কিভাবে মূল্যায়িত হচ্ছে, রাস্তায় বেরোলে এদেরকে আমরা কোন দৃষ্টিকোণ থেকে দেখি, সেটা নতুন করে কোনো কিছু বলার নেই, কিন্তু ও ওর জীবনের কাহিনী বলছে, ওই জায়গাটিতে আমরা একটু ফোকাস করতে চাই, এবং নির্লজ্জ ভাবেই আজকে আমরা এই গল্পটা একটু প্রচার করতে চাই, এই কারণে যে আপনার মতো মানুষ যারা ওদেরকে এই ধরনের কাজ করেন, আমার আপনার মতো মানুষ, তাদের যদি একটু হলেও লজ্জা হয় তাহলে সেটা আমাদের হ্যালো 820 এর জন্য অনেক বড় একটা পাওয়া হবে। হ্যাঁ, আপনি যে জায়গাটাই ছিলেন আপনি সেখান থেকে শুরু করুন।
তারপর এই রক্ত পড়লো, রক্তটা পরিষ্কার করলাম, পরের দিন আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করি, তখন ওরা বলে, ওরা তার আউটসাইড, আমার যেসব স্ট্রিট ফ্রেন্ড ছিল আমরা ক্লাস একসাথে পড়তাম, হয়তো তার সাথে একটা ভালো সম্পর্ক হলো, এমন পরিচিত ওই শাহবাগ হয়েছে, তোমার দোস্ত জানিস তোর যে সময় এরকম অবস্থা করতেছিল, আমরা ছিলাম পাশেই ছিলাম কিন্তু কিছু করতে পারিনি। তো আমরা কি করবি কিভাবে, আমি দেখছি তো 2-3 হাজার ছেলে আমার যদি উপরে থাকে তোরা কি করবি 2-3টা মানুষ। তখন বলতো যে আরেকটা ছেলে টাচ করে এসে বলতেছে, দোস্ত সুযোগটা আত্মা ছাড়া করিস না, যাই ধরে আয় দেখ অনেক মজা পাবি, এরকম টাইপের কথা বলতেছে। এরকম টাইপের ইনডাইরেক্টলি আমাকে যখন মানে বলতেছে ডাইরেক্টলি কথা বললো, আমার মানে হলো যে কেমন মানুষ যে আমার মতো একটা মানুষের উপরে এসে এত বেশি গর্ববোধ করতেছে, তাও এইভাবে করে নৃশংস ভাবে, এটা তো উচিত না, এটা উচিত না, এটা করাটা উচিতই না একদম। তারপর করলো, যাই হোক সময় গেল, এখান থেকে কাটলো সময়, তারপর এই আস্তে আস্তে করে মানুষও ভুলে গেছে হয়তো এই কাহিনীটা, হয়তো যারা যারা ছিল আমি তাদের সাথেই দিয়েছি, তা আমি কথা বলি আমি সবাইকে কথাটা মনে করে যাচ্ছে। আপনার দেখছিলেন বলে, হ্যাঁ দেখছিলাম শুনছিলাম, তোমাদের সেই মানুষটা আমি ছিলাম, আপনাদেরকে একটু কষ্ট লাগে না সেসময় থাকা অবস্থায় এই কাজগুলো করছে, তাদেরকে আটকার নেই বলে আমরা ছিলাম দূরে, আমরা কাছে আসতে পাইনি। তাহলে আমি আবার আবার যে কাহিনী থেকে ফিরে আসছিলাম সেই কাহিনীতে আবার চলে গেলাম, আমার কালেকশন লাইফ এর কাহিনী থেকে ছিলাম। তো আমি সেখানটায় বললাম যে মাঝখান থেকে আমি আমার মোবাইল টেবল কিনি ইয়ে করি,
সেটা আপনি সেলও করে দিলেন,
সেলও করে দিছি নেক্সট এর 2-3 মাস 2 মাস পরে। তখন ওই যে বললাম যে আমি ছাড়বো ছাড়বো, তখন এই 8 মাসের পরে আমার কালেকশনের সময়।
আচ্ছা,
ফ্যামিলি থেকে যখন চাপ দিতেছে আমি বলছি ছাড়বো, সে সময় ছাড়ো ছাড় বলতেছে একটা প্রোগ্রাম হঠাৎ করে আসলো যে আমাকে টাকা দিবে 5,000 টাকা, একটা বিয়ের প্রোগ্রাম সেটা জামাল পরে। আমি আপনাদেরকে আগেই সরি বলে নিতেছি, আমি এখন আমার একটা এমন কাহিনী বলবো যেটা আপনাদের হয়তো ঘৃণা লাগতে পারে, আপনাদের কাছে মনে হতে পারে যে আমি
নির্লজ্জতা, ডোন্ট ফিল সরি বিকজ লাইফ ইজ লাইফ। আমরা বিশ্বাস করি জীবনে যা ঘটন ঘটে বা যা অঘটন ঘটে সেটা জীবনেই ঘটে, জীবনের বাইরে কোনো কিছু ঘটে না, আমরা জীবনটাকে রিফ্লেক্ট করতে চাই এখানে, সে জায়গা থেকে কিছু নেই। আপনি আপনার মতো বলুন, সেখানে যদি আপনার কোনো অপরাধ থাকে সেটা আপনি স্বীকার করে নেবেন?
হ্যাঁ, আমার অপরাধ থাকলে আমি স্বীকার করবো সেটা।
জি,
আমাকে মনে করেন যে আমি যা আমাকে যখন বলা হয় আমি তখন আমাদের পাশের পাশেরই তো যাই, আমরা সবাই মিলে জামালপুরে যাই। জামালপুরে যাওয়ার পর একটা পর্যায়ে আসে কি যে মানে ডান্স ট্যান্স করা শেষ, সবাই ডান্স ট্যান্স করছে, ছেলেরা ডিজের মধ্যে না ডান্স ট্যান্স করার পর আমি রাস্তার মধ্যে হাঁটতেছি একা একা গেঞ্জি পরে, বিকালবেলা আগের দিন হলুদ গেলো আজকে বিয়ে, বিকালবেলা আমি গেঞ্জি পরে হাঁটতেছি। আমাদের এক ভার্সিটির যেকোনো একটা ভার্সিটি আমি ভুলে গেছি ভার্সিটির নামটা, তো ওইখান থেকে মানে দুটো ছেলে গেছে ফ্রেন্ড, একটা লোকের কাছে গেছে, উনি আবার যে লোকের সাথে আমি দিদি আত্মীয়তার সাথে গেছি আমি তাদের পাশের বাড়িতে থাকে, গেছে পরে একটা কেনে তারা আমার দেখে ফেলে। সে সময় আমার চুল আরো বড় ছিল, যখন আপনি এখন আমার এই অবস্থা দেখেছিলেন এই চুল এর চেয়ে বড় অবস্থা ছিল চুল, আমি চুল টুল ছাড়া অবস্থা আমার স্ট্রেট করা চুল ছিল, তো আমি স্ট্রেট করা অবস্থায় আমি ওই চুল টুল খুলে টুলে ভিজা চুল খুলে টুলে বিকালবেলা গোসল চুল করছি, সারাদিন সবাইকে সাজাইছি যে বউকে সাজানো হয়েছে, বউকে সাজাটা যে গোসল চুল বের হয়েছে যে আমি সাজতে বসবো একটুক্ষণ পর। তা আমি আবার কি করছি মানে বসে বসে সবার সাথে টাকা মারতেছি, তো ওনারা আমার দেখছে, দেখার পর বলতেছে দোস্ত এটা কি, আমি পরে শুনছি এটা আমি আগে বলে দিতেছি এটা, কারণ এটা পরে তো কাহিনীটা বলবো। তো বলতেছে দোস্ত এটা কে রে, মালটা বসছে কিরকম মানে মানুষ শিক্ষিত হয় সেটা আমি সমাজের কাছে জিজ্ঞাসা করি যে দেখেন কথাবার্তার ভিতরে একটা কিরকম একটা মেয়ে না, তারপর আমার প্রত্যেক এরকম নজরটা আসলো, সে বলছে এটা কে মালটা, সে ঢাকা থেকে আসছে গান্ধর, বলে কি যে ভাল লাগছে তো জিনিসটা আমার কাছে, কাজ করা রাত্রে নিয়ে আয় আমরা গল্প করি। তখন কিন্তু আমি যে সময় বিয়ের প্রোগ্রামে সাজবো ওই ওনারা দেখছে এই কথাটা, আমি কিন্তু পরের কথাটা আমি এখন বলে দিলে ক্লিয়ার হয়
জিনিসটা।
তারপরে আমি সাজতে বসি, সাজতে আমি যাই বিয়েতে খাই, সে সময় ডান্স টান্স করি না, বিয়েতে খাওয়ার পর আমি আসি, এসে ড্রেস ট্রেস খুলে তুলে সবাই মিলে আমরা মেয়েরা বসে বসে আড্ডা মারতেছি, মেয়েরা বলছে আজকে বিয়ের মধ্যে মজা হয়েছে, সব নিয়ে গসিপ টসিপ করতেছে। তো হঠাৎ করে বিজা নামে একটা মেয়ে আছে, ও বসা ওর কাছে এসে ওই ছেলেটা দুষ্টামি করতেছে, দুষ্টামি করতেছে কেন, ওই মেয়েটার সাথে দুষ্টামি করলে মেয়েটা আমার পাশ থেকে ওইটা চলে যাবে এবং আমি লোনলি হয়ে যাবো, তার ব্যাপারটা ইজি হয়ে যাবে আমাকে নিয়ে যাওয়াটা। তো সে দুষ্টামি করার পর ওইটা চলে যায়, চলে যাওয়ার পরে আমাকে বলতেছে কি যে চলো রন্টি তোমার কাজ আছে, কি করে একটু গল্প করবো চলো, আমি আবার এমন বলতেছি আমি নিজেই না বুঝতে পারিনি, তো বলছে হ্যাঁ চলেন অসুবিধা কি। তো আমার বলতেছে যে আমি 15 সিগারেট খাবো, তোমার জন্য কোক নিয়ে আসছি চলো যে। তার বলছে কোন জায়গায়, বলছে সামনে, পরে গেলাম যে দেখি আরো 5টা ছেলে বসে আসছে, তো ওইখানে ওই ছেলে দুটো ছিল, তারপরে ওই এলাকারই কিছু প্রতাপ ছিল ছিল, তো থাকার পর আমাকে বলল যে আসো। বসলাম, বসার পর বলতেছে হ্যাঁ এখানে ভালো লাগতেছে না, রাস্তার মধ্যে চলো আমরা নদীর পাড়ে যাই, এটা বালু চর আছে বালু চরে যাবো। আমি এত দূরে যাব, রাস্তাটা সোজা যেখান থেকে আমি আসছি সেখানে ব্যাক হয়ে সোজা গিয়ে একটা টার্ন আসে, ডান দিকে টার্ন নিলেই সে সোজা। তা আমি এত দূরে যাব বলে কি অসুবিধা নেই, আমরা এই ক্ষেতের মাঝখান থেকে কলা ক্ষেতের মাঝখান থেকে গেলে সমস্যা হবে না, সোজা রাস্তা। তা আমাকে বললো যে চলো, আমি বললাম কি যে ভালো লাগতেছে না প্লিজ যাবো না, বলে কি আরে চলো আমরা বিয়ার টিয়ার মিষ্টি খাবো। তা আমি বলি কি এই ড্রিঙ্কস করবেন, ড্রিঙ্কস করার অবস্থায় আমি আপনাদের সাথে যাবো, নিজের কাছে কেমন লাগতেছে। আমাকে নিয়ে গেল খেতের মাঝখানে, আসতে আসতে আমাকে পিছন থেকে একজন ধাক্কা মারল। ধাক্কা মারার পর আমি কিন্তু জানতাম না, আমি আমি সামনে তাকে যখন দেখছি একটা চট আছে না, চট বিছানো। তা আমি বলছি কি ব্যাপার এখানে চট বিছানো কেন, কে রাখলো এটা, বললে পিছন থেকে ধাক্কা। আর আমি পুরো পড়ে গেলাম, পড়ে যাওয়ার পর সে আমাকে উপরে উঠে ফার্স্ট একজন খুব ডিস্টার্ব মানে মানে এমন করতেছে, এখন এমন একটা পর্যায়ে চলে আসছিল যে আমাকে যদি এখন এসব এসব জায়গা থেকে আমি উঠতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। গণ হয়ে তারা ছজন মিলে আমার সাথে সেক্সুয়াল হ্যারাসমেন্ট শুরু করেছে, এক একের থেকে দুই, দুইয়ের থেকে তিন, তিনের থেকে চার, চারের থেকে পাঁচ, পাঁচের থেকে ছয়, যে সময় আসছে আমি আর করতে পারতেছি মানে আমার আমার ব্লিডিং অলরেডি করতেছে। যখন তারা প্রণে দিতে চেষ্টা করছে, প্রণ থেকে যখন কিছু ব্লিডিং অজস্র পড়তেছে, তারা কেমন নির্লজ্জে তারা আমাকে প্যানাল ফিক্স করা শুরু করে দিচ্ছে। তারা আমাকে প্রচন্ড আকারে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করার পর যে প্রথম দুজন করছে ফিজিক্যাল রিলেশন, সে দুজন আবার নেক্সট আবারও করেছে, আমাকে দফায় দফায় করা হচ্ছে। আমি পরে যখন দেখতেছে যে আমার ব্লিডিং প্রচন্ড আকারে বেড়ে গেছে, তখন তারা কি করছে আমাকে একটা কাপড় দিয়ে মুছেছে, উঠা আমাকে হাত ধরে রাস্তা মাঝখানে বলে কি তুমি বাড়িতে যাও, আমি তোমার জন্য ফুড টুড কিছু নিয়ে আসতেছি। আমি খালি তাকায় বললাম শুনেন আপনাদের দেশে আসছি সেটা বড় কথা না, কিন্তু আপনি এই কাজটা যে করলেন কাজটা কোন দিক দিয়ে ভালো করলেন না। আপনি আমি হয়তো সমাজের কাছে বলতে পারবো না, আমি হয়তো লজ্জা পাবো, আমি একটা মেয়ে হলে হয়তো মুখ তুলে যদি একটা থানায় গিয়ে আমি করতে পারতাম মানে কেস, কিন্তু আমি এখন একটা ইজ্জত এখানে পারতেছি না, সবাই হাসবে কেউ বুঝবে না, কিন্তু আপনি আল্লাহর কাছে ঠেকা থাকবেন, আপনি কাজটা ঠিক করেননি আমার সাথে। তা আমি উঠলাম, উঠে আমি ওইভাবে করে হাঁটতে হাঁটতে পারতেছি না, প্রচন্ড কষ্ট হচ্ছে আমার হাঁটতে। আমি যাই বাড়িতে, আমি যখন দেখি টয়লেটের মধ্যে যাই, টয়লেটে বসার সাথে সাথে আমি দেখি অজস্র আমার মানে ব্লিডিং হইতেছে। ব্লিডিং হওয়ার পর আমাকে ওইখান থেকে মানে আমি কি করবো আমি বুঝতেছি না, আমি কাউকে বলতে পারতেছি আমার লজ্জা লাগতেছে আমি কি করবো। আমি যদি মেয়ে হতাম, আমি আগে বলতেছি একটা মেয়ে হলে তো আমি পারতাম থানায় যেতে, আমার কাছ থেকে বিশ্বাস করবো না, কারণ সবাই জানে এরা ল্যামনিটি এসব করে, সব মানুষ ভালো না, সবাই এর ভিতরে মেন্টালিটি এরকম, কিন্তু সবাই তো আর এক না। হ্যাঁ একটা মেয়ে আছে বললাম না যেটার কথা, ওই মেয়েটাকে আমি বললাম যে দোস্ত আমার এরকম কাহিনী হয়েছে, নামটাও বলে দিই আমি ওই লোকের, ও তো পুরো জিদে বলে কি যা আমি ধরতেছি। আমি বলি তুই ধরতে গেলে কি হবে, শুধু শুধু তুইও কালার হবে এখানে আমিও কালার হব, আর সবাই হয়তো আমি গ্রামে আসছি মানুষ বলবে যে আমাকে নিয়ে হয়তো খারাপ করে, সে একটু বলবে গ্রামের অতিথি আর তুইও অতিথি, তুমি বলা দরকার নাই, এক কাজ কর আমার জন্য একটু লবণ দিয়ে গরম পানি কর। তখন ও আমাকে সে রাত্রেবেলা তিনটার দিকে লবণ গরম পানি করে দেয়, আমি সব টয়লেটে বসে বসে আমরা সে ওয়াশ করি আমার সব অঙ্গ প্রত্যঙ্গ, কারণ এখানে তো স্যাবলনও ছিল না কোনো তুলাও ছিল না ভাইয়া, এই গরম পানি ভাপ দিয়ে 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 রাত্রেবেলা চারটা সাড়ে চারটা পর্যন্ত ট্রিটমেন্ট করি আমার নিজের আমি আরো বসে বসে। এই ট্রিটমেন্ট করার সময় মানে একটা কাঁটা জায়গার ভিতরে একটু লবণের ছিটা লাগলে যেরকম হয় না সেরকম মানে আপনাকে আমি প্রকাশ করতে পারবো না, হয়তো মানে দেখলে পরে বুঝতেন যে না জিনিসটা এরকম হয়েছে, মানুষ শুধু আশ্বস্তি করতে পারবে, কিন্তু সেই ফিলটা যে করছে সে বুঝে। তো তারপর সেখান থেকে আমাকে উঠালো, আমি তিন দিন পর্যন্ত আমার ডাইরেক্টলি ব্লিডিং চলতেছে, আমি টয়লেট করতেও পারতেছি না, টয়লেটে গেলে আমার ব্লিডিং হচ্ছে আর পুরো একদম মানে জমাট রক্ত। আমি বুঝতে পারতাম সারাদিন যে সময় চলতাম ফিরতাম হাঁটতাম ওই ব্লিডিংটা চাপ পড়তে পড়তে ভিতরেই জমাট বেঁধে যেত। আমি তিন দিন পর্যন্ত মনে হয় এক বেলা করে অল্প একটু ভাত খেতাম আর খেতাম না, কারণ আমার চিন্তা ছিল যে আমি টয়লেটে গেলেই তো আমার ব্লিডিংটা হচ্ছে, প্রচন্ড ভয় পেতাম টয়লেটে যেতে। পরে চিন্তা ভাবনা করলাম যে ডাক্তারটা দেখাতে হবে, গ্রামের ডাক্তার তো একটু ভালো না, তার গ্রামে ডাক্তারে দেখাবো না, তা আমি কাজ করলাম, আমি ঢাকায় চলে আসলাম। এই এরপর থেকে কালেকশন আমার বাদ হয়ে যায়। এইটাই বাধা হয়তো ছিল, আল্লাহ কপালে লিখছে, মা বাবা না না করছে, তারপরে করছি, দুই তিন মাস করার চিন্তা ভাবনা রাখছি। জন্য
আমি একটু আপনার কথা থেকে একটু আমাদের শ্রোতাদের জন্য এবং কিউরিওসিটি জায়গা থেকে একটু জানতে চাই, ওকে আমাকে একটু বলবেন যে সাধারণভাবেই তো একজন মানুষ পরিণত বয়সে একটা যৌন যে চাহিদা সেটা অনুভব করে, আপনি তো পরিণত বয়স্ক, আপনার কি ওরকম কোন চাহিদা হয় বা ন্যাচারালি ওরকম আপনি কিছু ফিল করেন?
এখন একটা কথা বলি ভাই, এখানে এখানে ব্যাপারটা হলো সেরকম যে আমি ফিজিক্যাল রিলেশন একটা এমন জিনিস যে একটা প্রস্টিটিউট, সে বাইরে প্রস্টিটিউট বাসায় স্বামীর সাথে, কিন্তু তার ওয়াইফ, তো সেরকমই আমারও কিন্তু সেরকম ভালো লাগে যে একটা ছেলে আমাকে সম্পর্কে।
না না আমি সেটা বলছি না, সেটা ঠিক আছে, কিন্তু ফিজিক্যালি এটা এটা সম্ভব কিনা আমি বলতে চাচ্ছি যে ফিজিক্যালি আপনি ফিলটা করেন কিনা, আপনি এথিক্সের
জায়গাটা।
হ্যাঁ, এটা তো অবশ্যই ফিল দেন, সো ফিজিক্যালি আপনি একটা ছেলেকে ফিল করেন।
হ্যাঁ,
ওকে, সেটা কি সম্ভব না? আপনাদের শরীরের যে অর্গান সেখান থেকে কি একটা ছেলের সাথে এই ধরনের সম্পর্ক করা সম্ভব? নর্মাল রিলেশন যায়?
হ্যাঁ, নর্মাল রিলেশন যায়, বাট একটাই সমস্যা ভাই আমাদের বেবি টাইপের, এতো মানে পুরোপুরি
রিপ্রোডাকশন পাওয়ারটা অ্যাজ ইউজুয়ালি যেটা নাই সেটা তো নাই। ওকে, তার মানে ন্যাচুরালি এটা সম্ভব। ওকে, এক, দুই নম্বর হচ্ছে আপনার সাথে যে সম্পর্কটা হলো, আমি একটু জানতে চাই যে এটাই কি ছিল আপনার প্রথম শারীরিক সম্পর্ক? একটা ছেলের সাথে যদি বলি, যে ধরনের সম্পর্কই হোক না কেন, এটাই কি আপনার লাইফের প্রথম সম্পর্ক ছিল?
না, এটা আমার প্রথম ছিল, একটা সম্পর্ক হয়েছিল,
এর আগে আপনার আরেকটা সম্পর্ক ছিল, সে সম্পর্কটা কি কি ধরনের সম্পর্ক ছিল?
সেটা হলো কি, হ্যাঁ, সেটা মিউচুয়ালের মধ্যে, আমার আম্মা একটা ধর্মের ছেলে থাকতো, ধর্মের মা থাকতো, তো ওই লোকের বাসায় গেছিলাম, ওনার শালার সাথে আমার হয়েছিল, মানে বিয়ে যেটাকে বলে।
ওকে, ওটা ওটা আপনার পার্সোনাল জায়গা থেকে, ঠিক আছে, উই আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট পার্টিকুলার টপিক। আমি একটু জানতে চাই যে এই ঘটনাটা ঘটলো, ঘটার পর আপনি নিজে নিজে ট্রিটমেন্টটা করলেন, করার পর আপনি সুস্থ হলেন এবং আপনি কালেকশনটা ছেড়ে দিলেন, এই জায়গাটা আপনি রয়েছেন। প্রিয় শ্রোতা, আমরা এই গল্পে আবারও ফিরে আসবো। আপনারা যারা আজকে হ্যালো ইট 920 শুনছেন, তারা কার গল্প শুনছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। এই সমাজের একজন মানুষ হচ্ছে রন্টি, তার একটা বিশেষ আয়ন আমরা করেছি, সে সাধারণ মানুষের মতো না, সে না ছেলে না মেয়ে, সে মাঝামাঝি, সে নিজেকে কখনো দাবি করছে সে কমন জেন্ডার, এবং সমাজ তাকে নাম দিয়েছে হিজরা। এই হিজরা শব্দটি প্রচন্ড অবহেলিত শব্দ, এই হিজরা শব্দটি প্রচন্ড নিগৃহীত শব্দ, এই হিজরা শব্দটি প্রচন্ড রকমের স্ল্যাং টাইপের একটা শব্দ, এই শব্দের মধ্যে তারা বড় হচ্ছে, তাদের পরিচয় ধারণ করছে, এই সমাজের যে নানা প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতার মধ্য দিয়ে তারা আজকে বেঁচে আছে। তার মধ্যে মাত্র একজনকে আজকে আমরা এখানে আনতে পেরেছি হ্যালো ইট 920 তে, যে পরিবারের কথা বলেছে, যে পরিবারে সে কিভাবে বড় হলো, পরিবারে সে নিজেকে কিভাবে তুলে ধরলো, একই পর্যায়ে সে কিভাবে পরিবার থেকে বের হয়ে গিয়ে কালেকশনে গেল, তারপরে সমাজের আমার আপনার মতো সাধারণ যে ছেলেরা রয়েছে তাদের দ্বারা কিভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হলো এবং সেটার পরিণতি কি ভয়াবহ, এবং সে থানাতে যায়নি কারণ থানাতে গেলে তাকে নিয়ে টিটকারি মশকরা করা হবে, থানাতে গেলে সে তো মেয়ে না, সে অধিকার নাও পেতে পারে রাষ্ট্রের কাছ থেকে, কিভাবে পাবে বলুন? এই রাষ্ট্র তো তাকে ভোটাধিকার দেয়নি, এই রাষ্ট্র তো তাকে আমার আপনার মতো করে সিটিজেন মনে করে না, তাই না? যাই হোক, আমরা সে গল্পগুলোতে আসবো, তবে তার আগে আপনাকে আবারও একবার মনে করিয়ে দিতে চাই, আপনি শুনছেন হ্যালো ইট 920 এবিসি রেডিও FM 90.2 এ, হ্যালো ইট 920 তে আপনি অতিথি হতে পারেন, সেজন্য আপনার জীবনের গল্প বলতে চাইলে আপনাকে ফোন করতে হবে 9115668 এ। এছাড়া আপনি ফেসবুকের মাধ্যমেও কানেক্টেড হতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। রন্টি যেখানে ছিলাম, তারপর
তারপর এই বাসায় আসি, আমি তখন এখান থেকে বাসা ছেড়ে চলে আসি আমার বাসায়, আমার বাসায় আসার পর এখন চিন্তা করতেছি যে কি করব, কালেকশন একদম বন্ধ, কালেকশনে যেতে পারবো না। এখানে একটা কথা যে মানুষ হয়তো মনে করতে পারে আমাকে খারাপ, কিন্তু আমি কিন্তু মানুষের দ্বারাই কিন্তু খারাপ হয়েছি। যখন চিন্তা করলাম ছটা ছেলেই তো সনষ্ট করে দিল সবকিছু, যা লাইফে কারোর সাথে কখনো এরকম ভাবে হয়ও নেই, এরকম সেক্সুয়াল রিলেশন কারোর সাথে এরকম হয়ই নেই, কারণ বুঝতামই না তো সেক্সুয়াল রিলেশন করবো কিভাবে। যখন সেক্সুয়াল রিলেশনটা এরকম ভাবে রেপ হলাম, যেটাকে বলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হলো, চিন্তা করলাম আর কি করার, এখন এই লাইনে কাজ করবো, যা হওয়ার হয়ে গেছে, কলকালের কাজ করবো। তা আমি আমার কিছু ছবি দিই, আপলোড করি নেটের মধ্যে।
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি একটু সিরিয়ালে জানতে চাই, আপনি হঠাৎ করে কি নেটের মধ্যে ছবি দেওয়ার প্ল্যান করলেন নাকি?
না না সরি, ঘটনা এরকম যে আমি যখন এই কাজটা ছিল না, এক মাস 2012 শেষ হওয়ার পর 2013 কথাটা, এই যে 2013 পড়ল যে আমার একটা ফ্রেন্ড বলতেছে দেখ এক মাস কিছু করি না, এই আলতু ফালতু লোকদের সাথে বসে থাকি, হয়তো 100 টাকার জন্য আমি তার সাথে দেখা করতে গিয়ে হাত বসে আসছি, এই বসে বসে আমার সাথে গল্প করতেছে, জায়গায় জায়গায় হাত বিরক্ত লাগতেছে, বসে আসছি 100 টাকার জন্য, কারণ ফ্যামিলি দিচ্ছে না টাকা। আমার একটাই কথা ফ্যামিলি, যে তোমাকে আমি সব দিব কিন্তু টাকা দিব না, তোমাকে থাকার জায়গা দিচ্ছি, খাওয়া দিচ্ছি, এতটুকু তোমার তাই না, তোমার এতটুকু আমরা দিব, কিন্তু তোমার সাথে আমাদের সাথে ওই রকম কিছু বলবো না, খাওয়া নিয়ে কিছু করবো না, কিন্তু তুমি ফ্যামিলি থেকে সেরকম হেল্প পাবা না। কিন্তু আমি কিন্তু ভাই ওটা সীমাবদ্ধতা আমার নাই, আমি বের হই এখানে যে ওখানে যাবো, টাকা খরচের একটা দেওয়া হয় আমার সাথে। তা আমি চিন্তা করলাম যে হয়তো ছেলেদের সাথে সম্পর্ক করলে হয়তো পাওয়া যাবে, ছেলেরা হয়তো হেল্প করবে।
আপনি কোথাও যেহেতু কাজ পাচ্ছেন না, সেটাকে আপনি চিন্তাটা করলেন,
তো এই বললাম 100 টাকার জন্য পর্যন্ত ছেলের সাথে সে হাইডিতে গিয়ে দেখা করতাম, এই বসতো, লিপস্টিক করতো, হ্যাং করতো, ট্যান করতো, নিজের কাছে খুব বিরক্ত ফিল করতাম।
তারপরে টাকা দিত 100 টাকা?
হ্যাঁ, 100-150 টাকা করে দিয়ে যেত হাত খরচের জন্য, হাত খরচা। আমি জানতাম, আমি কোথাও যেতাম না, লজ্জা লাগতো প্রথম এক মাস। তখন যখন আমার এই ফ্রেন্ডটার সাথে পরিচয় হয়,
কিভাবে হলো,
হ্যাঁ আমার সাথে স্বামীদের সাথে পরিচয় হয়, কাবিন নামে একটা ফ্রেন্ডের সাথে।
ওকে, মানে আপনার কমিউনিটির নাকি?
আমার কমিউনিটি বলতে ওরা আমাদের কমিউনিটি না,
ওকে নরমালি
নরমালি একটু ছেলে, মানে কি যে মানে বিয়ে টাইপ ছেলে, মানে কি একটু হালকা মেয়েদের ভঙ্গি করতে ওদের মতো।
ওকে ওকে, তারপর
যাই হোক, তারপর ওদের সাথে
পরিচয়টা কিভাবে হলো
ওর সাথে,
মানে এটাও কি এক ধরনের সেক্সুয়াল রিলেশন ছিল নাকি নরমালি পরিচয় ছিল?
না, ওর সাথে আমার একটা মানে রাস্তা বেরিয়ে পরিচয় হয়েছিল। তো ওর সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেল, যে মানুষের মধ্যে থাকে। হওয়ার পর ও আমাকে বললো যে দেখো একটা কাজ করো, তুমি নেটে ছবি দাও, তোমার তো অনেক ছোট ছোট ড্রেস পরে একটু এখন নেটে ছবি দেবে, ছোট ড্রেস বলতে মানে 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 ইন্ডিয়ান গাউন গুলো, তারপর হলো সেক্সি শর্ট গুলো পরে, গেঞ্জি পরে, এই টাইপের ছবি দিতে বলছে। আমি দিছি কয়েকটা ছবি, আপলোড করে ছবি দিয়েছি, নাম দিয়েছি, নাম দেওয়ার পর ছবি দিয়েছি, ছবি দেওয়ার পর
কি নাম ব্যবহার করেছিলেন ওখানে
বলবো?
এটা কি আপনার এখনো এক্সিস্ট করছে? এটা কি আপনার এই নামে সার্চ দিলে এখনো পাওয়া যাবে?
আমাকে এখন এই নামে পাওয়া যাবে না, বন্ধ করে দিয়েছি।
আপনি বন্ধ করে দিয়েছেন অলরেডি? ওকে, ইউ ক্যান টেল দ্যাট, নো প্রবলেম। আপনার নামটা বলবেন, যে কি নাম দিয়েছিলেন ওখানে?
ওখানে নাম দিয়েছিলাম শায়লা, মনে হয়
শায়লা,
ভুলেও খিস্তি।
ওকে, ভালো করে দিয়েছি। আপনি একটা নাম দিয়ে কিছু ছবি, একটা ওয়েবসাইট খুললেন আর ফেসবুক আপনি এটা করলেন, কোনটা?
হ্যাঁ, ফেসবুকে না, একটা একটা সাইট আছে,
আপনি একটা সাইটে কিছু নাম দিয়ে এটা করলেন। ওকে,
তখন করার পর এখান থেকে এই কল আসতো, খুব ভালো ভালো লোকজনে কল আসতো,
মানে ফোন নাম্বার দিয়ে দিয়েছি।
হ্যাঁ, ফোন নাম্বার দিয়ে দিয়েছিলাম, যে বিডিসি মেল,
ওকে,
বাংলাদেশি সিমেল। তো লোক বলতো এত গর্জে সিমেল দেখিনি, সবাইকে রাস্তাঘাটে দেখছি যে সাইমারি পরে কালো কুচ্ছিত কেমন দেখা যায়, কিন্তু এত তো মানে স্মার্ট কাউকে দেখিনি, তোমাকে ভালো লাগছে তুমি আসো। তো যেতাম 1,000-2,500 এরকম করে পেতাম। তো কিছু কিছু লোক ছিল অনেক ভালো, যে এমন এমন সময় যে কিছু না করলেও দেখা করলেও দিয়ে যেত।
আপনি আমাকে একটু কমিউনিটি সম্পর্কে ধারণা দেবেন, যে কোন ধরনের কমিউনিটির সাথে আপনি এই ধরনের সম্পর্কে জড়িত?
আপার লেভেল, লোয়ার লেভেল, সিমিলার লেভেল, এইসব লোকজনের সাথে।
ওকে,
বেশিরভাগ আপার লেভেল লোকজন ডাকতাম আর কি, কারণ আমি খুব রেট বাজা রাখতাম, তো ওইখান থেকে ডাকতাম আর কি, যা আসবো। এটা আমি 3 মাস করি,
মানে আমি কেন জানতে চাচ্ছি, যে একজন সাধারণ মানুষ তো একজন সাধারণ মানুষের প্রতি আকর্ষণ নরমালি হয়, সেক্ষেত্রে একজন মানুষ নর্মালি যদি আপনার সাথে মেশে সেটা আলাদা কথা, কিন্তু সাধারণত যদি এই নর্মালের জায়গা থেকে একটু অন্যভাবে বলি, থাকে না কিছু পারভার্টেড টাইপ অফ রিলেশনশিপ, যেটা একটু বিকৃত ধরনের, একটু বিকৃত আচরণ, একটু বিকৃত ধরনের।
ছিল এরকম 2-3টা লোক ছিল, ধরো একটা আসতো চিটাগং থেকে, আমি জানি না আজকে আমি কথাগুলো বলতেছি আমার ফ্যামিলি কেউ শুনলে হয়তো কি ভাববে আমি জানি না, এটা কেউ জানি না, আজ প্রকাশ হচ্ছে মনের কষ্টটা খুলে ধরার জন্য কিন্তু এখানে আসা। সব সত্য কথাই বলতেছি ভাই, কেউ কারো নিজের ক্যারেক্টার উঠে, নিজের আসল নাম উঠে সবকিছু সত্য বলে কি কোনো সময় মিথ্যা কথা সাজায় না, এটা সবাই মনে রাখবেন। আমি আমার সত্য ঘটনাটা আপনাদের এর জন্য শোনাচ্ছি, আপনারা যেন আমাদেরকে সমাজের মধ্যে বুঝেন, এর জন্য।
সেটা নিশ্চয়ই আমরা জানি, হ্যাঁ যেটা বলছি।
তো ওই আমাকে মানে ইয়ে করতো, মানে আসলে পরে মানে হয়তো আমি বলতেছি আজকে ভালো লাগতেছে না, ব্যথা পাচ্ছি বা শারীরিক ভাবে ফিল করতেছি, উইক ফিল করতেছি আজকে, মানে ক্ষুদ্র ভাষে গাড়ি গালাজ করতো, চল মারতো, এই লাইনে নামছ, ঢং করো না, যাও বিজনেস শো, ঢং করো তুমি, কাহিনী করো আমার সাথে, এগুলো বলতো। শরীর অসুস্থ থাকা অবস্থায় যেতাম, কারণ ভাই আমার তো মানে করতে হবে একটা কিছু, সেই করতাম। তা আমি এবার না কি করতাম, মানে খুব কম মানুষের সাথে যেতাম, যে আসতে না পেলেই চলে গেলাম সেরকম না, আমি খুব ভয়ও পেতাম, আমি শুনতাম যে এরকম মেরে ফেলছে, হ্যাঁ মেসে মার্ডার হয়েছে, এগুলি শুনলে আমার খুব ভয় লাগতো। যখন ভয় এরকম একটা ভিতরে ভিতরে ভয় জন্মাইতো, আমার গেলাম হয়তো কিছু করলাম না, আমার অন্য কিছু বলে দিলাম, আটকে ফেললো, অনেক কিছু করে ফেললো, মায়েরা ফেললো, মানে এই ভয় পেতাম। খুব রিসপেক্টেবল পরিচিত কিছু মানুষের মধ্যে যেতাম, কয়েকদিন কথা বলছি তারপর যেতাম। বললাম না আমি আমার কাজ সেরে দেব। তো আমি এখান থেকে আসি, আজ চলতেছে করতেছি, তো যে সময় ফেব্রুয়ারি শেষ হলো, তো ফেব্রুয়ারির 25-26 তারিখে আমি কাজটা বন্ধ করি। সেটার একটা কাহিনী এটা যে আমি না আগে শুনিনি সেরকম একজন কে নাকি মেরে ফেলছিল, মেরে নাকি রামপুরা আপনার গুড্ডু বানালো আমাদের ফালা দিছিল শুনছিলাম, মাধ্যমে শুনছি। শোনার আমার এত ভয় লাগছে কাজ ছেড়ে দিচ্ছে। আর একটা জিনিস আমার ছিল কি, আমি না সূত্রপাত ছিল একটা লোকের, যে একটা লোক না আমার, আমি খুব তাকে দাদা দাদা বলি, ভাইজান করে বলি, সে তো পাকিস্তানি, তো আমি ভাইজানটা এগুলো তার সাথে প্রায় কথা হতো, আমার সাথে কথা হতো, তো তার সাথে একটা ভালো সম্পর্ক হতো। আমি বুঝতে পারিনি সে মানুষ যে মেন্টালিটি এরকম করে তারপর খারাপ করে মেন্টালিটি, এটা আমি বুঝতে পারিনি। তো সেই প্রস্টিটিউট লাইফটা ছেড়ে দিই, যেটাকে বলে একদম প্রস্টিটিউট লাইফ করতাম, যেটাকে কর্মগাল লাইফটা ছেড়ে দিই, চিন্তা করি যে না আমার বেটার লাইফটা খুঁজে দেওয়া দরকার, আমার এই লাইফে আমি থাকলে আমি বাঁচতে পারবো না, আমার বিকৃতি কমে যাচ্ছে, আমার নিজের মন মানসিকতা অন্যরকম হয়ে যাচ্ছে, উশৃঙ্খল হয়ে যেতেছি আমি দিন দিন। না আমার স্বাভাবিক লাইফে আবার চলে আসা উচিত, আমি আমার মা বাবাকে মিস করি, সবাইকে মিস করি, আমি এই চিন্তা ভাবনা করে বলি যে না আমি যদি স্বাভাবিক লাইফে চলে আসি, হয়তো আমি একটা জব করলে আমাকে এরকম ভাবে সবাই দেখবে না, সবাই এত অবহেলা করবে না, না আমার সন্তান তো জব করে, স্বাভাবিক লাইফ জীবনযাপন করতেছে। তো ওই দাদার সাথে যে সময় পরিচয় হয়, তখন এই দাদা আমার বলে যে হ্যাঁ আমার সাথে এরকম ভাবে কয়েকটা চ্যানেলের সাথে পরিচিত আছে, আমি ওকে চাকরি নিয়ে দিব। তো সে আমাকে ডাকে, তো যাই দেখা করতে, একদিন দুই দিন তিন দিন এরকম করতে করতে প্রায় কিছু কিছু দিন না, এখানে প্রায় সপ্তাহে এরকম প্রতিদিন দেখা করতো একটা ইয়াতে হোটেলের মধ্যে, খাবারের হোটেল দেখা করতো, খালি খাওয়াইতো আমাকে বসে বসে, আর আমার দিকে তাকা থাকতো। তার মধ্যে ভাই আপনি কিছু বলেন, তোমার একটা আইডেন্টি কার্ড বায়োডাটা দিবা, ছবি দিবা, আর একটা তোমার সার্টিফিকেটের একটা ফটোকপি দিব। আমার জিনিস করে তুমি সার্টিফিকেট কি পাইছো, আমি এ প্লাস পেয়েছি। হ্যাঁ ভালো, তো তোমাকে আমি দিব চাকরি,
এ প্লাস পেয়েছি মানে এটা আপনি তো ক্লাস 9 পর্যন্ত পড়েছেন,
এটা হলো আমার ইয়ার সার্টিফিকেট, বিউটিশিয়ানের সার্টিফিকেট।
ও আচ্ছা,
এটা হয়তো আপনার সামনে রাখা আছে, দিয়ে দিতে পারেন।
হ্যাঁ হ্যাঁ, বিউটিশিয়ানের সার্টিফিকেট আমার বামে আছে, শাকিল একটু আগে আমাকে দিয়েছে। ওকে, আমি এ প্লাস বলতে আসলে এসএসসি পরীক্ষা বুঝিয়েছি আর কি। আপনি বিউটিশিয়ানের ওখানে কোর্স করেছিলেন, সেখানে আপনি এ প্লাস পেয়েছেন।
হ্যাঁ
ওকে। হ্যাঁ তারপর,
তো তারপর ওইখানে এই লোকটা আসতো, যাইতো আসতো যেতো, আমি বুঝতাম না যে এই লোকের সমস্যাটা কি, সে আমাকে এরকম করতেছে। আমি কিন্তু আজ এই যে কয়েকটা দিন হয়ে কিন্তু লোকটার পিছনেই ঘুরতেছি, ওই লোকটার কথার ভিতরে চিন্তা করে কিন্তু আমি কিন্তু এই লাইনটা ছাড়ার সাহসটা পাইছি। না চাকরি লাইন ছেড়ে দিই, লোকটা আমাকে হয়তো চাকরি দিবে। সে আবার দুইটা মিলের মালিক, তারপর ওনার নিজের প্রাইভেট ফার্ম আছে, ডেভেলপিং কোম্পানির জন্য ওইটা আসছে। উনি আমাকে বললো যে ঠিক আছে, তোমার কোনো সমস্যা নেই, আমি তোমার চাকরি নিয়ে দিব। এই লোকটার পিছনে আমি দুইটা আড়াইটা মাস ঘুরতেছি আজ, কিন্তু চাকরির কোনো খবর নেই। সে মাঝখান থেকে আমাকে বলে যে আমাকে দুইটা মেয়ে দাও চাকরির জন্য। তার মানে কিসের জন্য বলে কি, আমার অফিসের মধ্যে রিসেপশনে একজন বসবে, তার কাছ থেকে এটা থাকবে, আরেকজন হলো অফিসে বসবে, একটা ডিরেক্টর, আরেকজন হলো
বসবে।
হ্যাঁ, তো বলছে, বলার পর বলতেছে কি যে তুমি এই চাকরির জন্য নাকি বলো। আমি মানে আমার বোনকে দিতে চেয়েছিলাম, তখন উনি আমাকে এমন ভাবে, কিন্তু মেয়েটা কিন্তু অনেক সুন্দরী হতে হবে, ফর্সা, মানে মেয়েদের উচালাম, বা আমি বলি কি আপনার মেয়েদের সমস্যা না, আপনার মেয়ে কর্ম দিয়ে সমস্যা না, তো আপনি মেয়েদের এত কিছু খুঁজতেছেন, কিন্তু আমার বোন আবার অনেক সুন্দরী, আমার বোন ফর্সা করে, আমি আবার বলি কি আল্লাহ আমার বোনের দিলে নাকি বোনের কিছু করে ফেলো লোকটা, তো কথা ভিতরে ডার্ক ফিল হয়ে গেছে আমার। তা আমি আবার ব্যাক করে আসলাম, বলি কি না এখানে যাওয়া যাবে না। তখন আমি বলি কি না যাওয়া যাবে না ভাইয়া, এরকম নাই পাইনি। তখন উনি আমার কাছে প্রকাশিত হয়, আমাকে বলে আমাকে একটা প্রস্টিটিউট মেয়ে খুঁজে দাও। এখানে কিন্তু সমস্যাটা ভাই, আমি যখন এই লাইন থেকে চলে আসার পরের দিন আমি কিন্তু আমার সিমটা ভেঙে ফেলি, আমি যে সিম দিয়ে প্রস্টিটিউট লাইনে কাজ করতাম,
ওকে,
এবং আমি আমার সেই লাইফের সব স্মৃতিও ভেঙে ফেলি। আমি চিন্তা করি আমি সেই নতুন লাইফে চলে আসবো, আমি নতুন জীবনযাপন করবো, নতুন ভাবে আসতেছি, আমার লাইফটা যেন চেঞ্জ হয়। তো সেই লোকটা এই কথা বলাতে আমার তো মন ভেঙে গেছে, কারণ আমি জানি পারবো না এখনটা, কারো বাবার সাথে আমার কানেকশন নাই। তখন লোকটা আমাকে বললো যে ঠিক আছে তোমার কানেকশন নাই, তুমি এক কাজ করো তোমার সাথে আমি করি। আমি তো শোনার পর মানে কি মাটির থেকে আসমানে বসছি, আমি আসমান থেকে মাটিতে পড়েছি। যে লোক আমাকে এত ভদ্র ভদ্র কথা, এত মিষ্টি মিষ্টি কথা বলতো, সেই লোক এখন আমাকে কি অফার দেয়।
এবং যে লোক আপনাকে ওই লাইন থেকে সরিয়ে নিয়ে আসলো,
হ্যাঁ, তো লোকটা আমাকে বলতেছে, তখন আমি বুঝলাম না এই লোকটাতে কোনো কাজ হবে না। আমি তো পুরো এই কষ্টে মানে আমি আমি দুই দিন চোখে পানি ফেলেছি। আজও আমি আমার যদি কোনো কিছু কষ্ট লাগে না, আমার সবকিছু মেমোরি সামনাসামনি চলে আসে। তখন তো সেই লোকটা এই আমার বাসা টিনে এসে আমার সাথে সাথে, তো উনি আবার কি করতো আমার হাতে মানে যাওয়ার সময় 500, 300, 200 এরকম করে দিয়ে যেত হাত খরচ। জানতো আমি জব টপ করি না, তো তার আশায় বসে এই সময় কাটাই, সে চাকরি দেয় না, এই ফোন দি সেই ফোন দি। আমি প্রায় আবার 4-5টা কপি করি বায়োডিটারের সার্টিফিকেটের, যে আমি সব জায়গায় দিব, আমি খোঁজ পাই না, আমি খোঁজ পাই না, আমি খোঁজ পাই না। পরে পেয়েছি যে উনি আমার বললো যে রিসেন্টলি কালকে আমাকে ফোন দিয়ে বলতেছে হ্যাঁ আমি তোমার জন্য চাকরি খুঁজতেছি। কিছুদিন আগেই ফোন দিয়ে বলে আবার যে তোমার জন্য চাকরি খুঁজতেছি, কিন্তু সমস্যাটা তুমি তো আমার কাজ করতেছো না, উপরে আল্লাহ আছে, একদিন একদিন তো পাবো। তো সেই পর্যায়ে আমার এক ভাই আর বন্ধুর সাথে আমার দেখা হয়। ভাইয়া ওই বন্ধুর সাথে দেখা হওয়ার পর আমাকে ওই ভাই আর বন্ধুটার সাথে আমার কথা বলি, সে একজন সাংবাদিক। সে আমাকে বলে যে কি অবস্থা তোমার, তার মানে ভাইয়া আমার একটা জবের অনেক প্রয়োজন। তো সে আমাকে বলতেছে, তো এখানে এলো আমার ভাইয়ার বন্ধু কয়েকটা, আমার মেজো ভাইয়ের বন্ধু, খুব লুজ ক্যারেক্টার টাইপের, এলাকা পাশে তো ওরাও এসে ডিস্টার্ব করতো কিন্তু বাসায়। তখন আমি বাসায় থাকি সবসময়, বাসায় থাকি, বাসার মধ্যে এসে ডিস্টার্ব করতো, এসে বসে থাকতো স্যারসার মতন, এত গাল লাগে আলোচনা করার পরে যেত না। এই ডিস্টার্ব করার কারণে ভাইয়ারও বলতাম তুই তো এগুলো করছ, তো বন্ধুরা এসে এসে ফার্স্ট ডেম করে কেন, তখন তো বন্ধুরা বলতে পারস না, তুমি যদি ভ্যাটকা ভ্যাটকা হাঁটো তখন তোমার দিকে টাকা এগুলো বলবে না। তখন আমি ওই বড় ভাই বন্ধুটাকে ধরি যে ভাইয়া আমার একটা ব্যবস্থা করে দেন। তখন সে বলে যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দেখি কি ব্যবস্থা করে দিতে পারি। আমার বায়োডেটার আর একটা সার্টিফিকেট কপি করে রাখতে বলে যে তুমি এই দুইটা করে রাখো, আমি তোমাকে যে সময় বলবো হয়তো আমি খবর লাগিয়ে রাখবো সব জায়গায় যেখানে ডাকবে সেখানে যে তোমার এই কপিটা দিয়ে দেখবো। এই আশায় রয়েছি হচ্ছে না। তখন আমি সেই চিন্তাটা করতেছি যে এমন একটা লাইফ দিচ্ছে যে আমি না পারতেছি নিজের থেকে যে সেখানে কথা বলতে, না পারতেছি হয়তো রাস্তা দিয়ে চলতে, না পারতেছি সব দিক দিয়ে যদি আমাকে আটকানো হয়, সব দিক দিয়ে যদি আমি এত বঞ্চিত হই কেন, আমরা কি মানুষ না? সেই কথাটাই ভাবি যে মানুষ হলে কেন এরকম করতেছে আমাদের সাথে।
আপনার লাইফ এখন এই জায়গাটা দাঁড়িয়ে আছে, তাই তো? আচ্ছা, আমি কিছু প্রশ্ন করতে চাই আপনার কাছে এবং ফ্র্যাঙ্কলি আপনি উত্তরটা দিবেন আশা করছি। আপনি কাউকে কখনো ভালোবেসেছিলেন? আপনার জীবনের প্রথম একটা ভালোবাসার গল্প আমরা জেনেছি, ছেলেটা ম্যারিড ছিল, এরপরে আপনি কাউকে কখনো ভালোবেসেছেন?
এই কাহিনীটা বলি নেই, কারণ ছেলেটা এখন আসছে, মানে পরিচিত আসছে।
আপনি তার নাম উজ্জ্বল করে আপনি বলতে পারবেন যে?
হ্যাঁ পারবো, এই কাহিনীটা বলবো।
হ্যাঁ প্লিজ, উই ওয়ান্ট টু লিসন।
এটা হয়েছে 2012 ফেব্রুয়ারি, ওই যে বললাম না আমি কালেকশনে যাই, সেই সময় ওই যে বললাম যে সাথে রিলেশন ছিল বিবাহিত, তার প্রতি আমি মনটা উঠে যাই, কারণ বিবাহিত লোকের প্রতি কেমন ওই খবর, একজন সংসার ভাঙার কোনো প্রয়োজন নেই। পরে আমি সেই লোকটার সাথে সম্পর্ক, ছেলেটার সাথে কি হবে ওই 31st night যে অনুষ্ঠানে যাই, হিজড়াদেরকে চিনি, সেখানে কতগুলো ছবি তুলি। আমি কাহিনীটা বলতে জানি কারণ ছেলেটা হয়তো কষ্ট লাগতে পারে, কারণ ছেলেটা অনেক সম্মানিত একটা ফ্যামিলি থেকে বিলং করে, তো জন্য বলিনি।
না কোনো প্রবলেম, আমি আমার মনে হয় কি আপনি জাস্ট লাভটা বলেন, আপনার দিক থেকে জিনিসটা কেমন, তার নাম কিছু বলেন।
এরকম ছিল যে তার সাথে সম্পর্কটা এরকম ভাবে যে ছবি দেখাতে, আমি আমার একটা বোন আছে মানে খালা তো বোন বলে ডাকি, আমার মাকে মা ডাকছে, তার মেয়ের সাথে আমি যাই তার বান্ধবীর বাসায়, সে বান্ধবীর ভাই থাকে উনি। আমি গেছি যা দেখি শুকনা করে একটা কি কাটকাটা ছেলে বসা, আমি আমার ফ্রেন্ড দিদি রেডিকে বলছি আই দিদি দেখ কি বাজে একটা ছেলে, দেখ পুরো বসে রয়েছে কিন্তু সুন্দর, বাট কিন্তু ফর্সা শুকনা কেমন ক্যাঙ্গারুর মতন। আমি আবার ওকে নিয়ে দুষ্টারু করতেছি, যেমন আমি মানুষকে আগে করতেছি, সাধারণ অনুষ্ঠান করতেছি তো আবার এই করতে শুনতেছে, তাই শোনার পর না আমি গেছি তো আমাদেরকে ওই যে মুড়ি মাখায় দিচ্ছে, ঝালমুড়ি মাখায় দেওয়ার পর বলতেছে কি সবাই মিলে ঝালমুড়ি খাও, ঝালমুড়ি খাওয়ার পর আমার বলে কি একটু মাখা খাও, আমি মাত্র লবণ দিচ্ছি দুপুর থেকে তোমরা একটু মাখা খাপা বলতেছে, মাখাবো চামচ দাও, বলে কি আপনার হাত দিয়ে মাখান না, আপনার হাত দিয়ে মাখে লাল মতো লাগতে পারে জিনিসটা,
কেউ ছেলে বলেছে
আমি না অবাক হয়ে গেছি, আমি বলি কি আমার সাথে ফাইজ আমি করতে, আমি তো এটাই মনে করবো কারণ আমি তো স্বাভাবিক না ভাই, আমার যদি রিয়াল কিছু থাকে আমার ওই রকম মেন্টালিটি চলে আসে যে না ফাইজ আমি রিয়ালিটি হলো আমার কাছে মানে ফেক, তা আমি বলতেছি কি যে আপনি ফাইজলামি করতেছেন আমার সাথে মজা করেন না, এই কথা বলে উঠে গেছে আমি খাইনি আমি ঝালমুড়ি, তারপর আবার আমার ডাইকে নিয়েছে আসেন প্লিজ দুষ্টামি করছি আসেন বসেন খান, তো এরকম একদিন নাম্বার নিচ্ছি সেদিন আমার একদিন দুদিন তিনদিন কথা হয়, তো আমার লাইফে আমি বলতে পারবো যে আমি আমার একটা ছেলের প্রতি উইকি ছেলেটা হয়তো আদৌ সে সময় আমার শরীরে হাত দিয়ে দেখেন আমার শরীরটা কি নরম না সব, ওর সাথে আমার প্রায় অনেকদিন সম্পর্ক ছিল,
আপনাকে কিছু বলেছিলেন মানে লাভ প্রপোজ করা ও আপনাকে?
হ্যাঁ এটা বলবো, এটা হলো ওর যেসব বার্থডে ছিল ফেব্রুয়ারি দুই তারিখে, তো ফেব্রুয়ারি দুই তারিখে বার্থডে চোদ্দ তারিখে ভ্যালেন্টাইন ডে, এখন আমি চিন্তা করতেছি ওর বার্থডে তে কি দিব, তো বার্থডে তে কি দিব, ওদের বাড়ি নারায়ণগঞ্জে, তো ও নারায়ণগঞ্জ থেকে আসবে চোদ্দ তারিখে, ও হ্যাঁ একটা কথা হলো যে ওই দিদি দিদিটার সম্পর্কে আমার ভাগ্নি হয়, ওর ভাগ্নের সাথে আমার ওই দিদি প্রেম করতো, তখন ওই আমার সাথে একটা মিল হয়ে গেল, জুটি হয়ে গেল দুই জুটি, আর পরিচিত দুইজন পরিচিত দুইজনে, তা আমরা যেখানে যেতাম জুটি বেঁধে যেতাম, তা আমাদের সবাইকে বললো ওরা দুজনকে বললো ওরা দুজন আমাদের যে আমরা আগের দিন থেকে থাকবো নারায়ণগঞ্জ থেকে আইসা, আর এটা ওদের প্ল্যান ছিল কিন্তু ওরা করলো না, কি হলো সমস্যার জন্য ও আসতে পারলো না, ও ভ্যালেন্টাইনের দিন সন্ধ্যার দিকে আসছে নারায়ণগঞ্জ থেকে, আর ওরা আমাদেরকে বলে রাখছে, তা আমরা আবার নীল কালারের জামদানি শাড়ি পরছি দুজন একই রকমের পরে সুন্দর সেজে গুজে আমরা দাঁড়াইছি রাজারবাদের এখানে, ওরা আবার খিরিয়া থেকে আসতেছে, তো খিরিয়া থেকে আসছে ওর ভাইগনা চলে আসতে, ও আসতেছে আবার এদিক থেকে আসতেছে গুলিস্তান হয়ে আসতেছে, তারপর আবার বলতেছে ফোনের মধ্যে বলে কি পড়ছো কখন, ওরা বলতে বলতে আইসা পড়ছে, এখন না আমি আমার হাতে মধ্যে চারটা গিফট, মানে একটা হলো পারফিউম আমি ওর জন্য আনাইছি ইয়া থেকে ইটালি থেকে আনাইছিলাম আমার ভাইয়ের মাধ্যমে 4,500 টাকা বাংলাদেশের, তারপর ওর জন্য একটা প্যান্ট কিনছি, তারপর একটা গেঞ্জি কিনছি, একটা গগলস কিনছি যে ওকে গিফট করবো, এটার মধ্যে ছিল দুইটা ছিল বার্থডে গিফট, দুইটা ছিল ভ্যালেন্টাইনের গিফট, ও না আমার জন্য কিছুই নিয়ে আসে নাই, মানে ও এমন একটা অতি স্টুডেন্ট, ওর আস্তে 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 খুঁজতে তো ফুল, তো এমন একটা জায়গায় নামছে যেখানে ফুলের কোনো দোকান নেই, বাস ওকে সেই জায়গায় নামা দিচ্ছে, দুই পারে ফুল, ও এমনি দেখতেছে রাস্তাতে যে সময় আসতে দুই পারে তাকাতে তাকাতে আসছে, আমরা যে সামনে দাঁড়া আমাদের দিকে তাকাইতেছি না, ও আসতেছে ডান সাইড থেকে, আমি দেখতেছি বাম সাইড থেকে ফুলের দোকান গুলো, আমরা তো এখান থেকে আমরা ক্রস করে চলে যাবো, এখান থেকে আমরা ওইদিকে যাবো না, আমি মনে করছি গিফট হয়তো পকেটের মধ্যে রাখছে ছোটখাটো গিফট, আমি আবার আমার ব্যাগটা নিয়ে হাতের মধ্যে আমার শরদ উদ্যানে গিয়ে বসি চারজন, এখন ওই যে সময় আমরা র্যাপিং করি ওর গিফটটা, তখন ফোনের মধ্যে বলছিল যে দিদি আর আমি এক ধরনের ফ্রেন্ড হয়েছে, তারা আমরা যে ও যে আমার ছোট আমার ভাগ্নি, ও আমার 6 মাসের ছোট, ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হয় দিদির সাথে ওই ছেলের ফ্রেন্ডশিপ ওদের সাথে আমার সম্পর্ক, তো বলে দোস্ত আমি তো রনকে ভালোবেসে ফেলছি, মানে আমি না ওর প্রতি এতটুকু কেয়ার ছিল, ওর যদি একটু ব্যথা লাগতো আমার খুব কষ্ট লাগতো, আমি আমার ফোন নিয়ে বলতাম যে তুমি ব্যথা পেয়েছো না আজকে, এটা হয়েছে সেটা হয়েছে, হ্যাঁ হয়েছে
ব্যথা পেয়েছো, মানে ইনভার্সন
মানে আসে না যে হাতের মধ্যে সেদিন বলছে যে
আমি একটু জানতে চাই যে ওকে জানতো যে আপনি যেটা বলছেন যে আপনি হিজড়া,
হ্যাঁ জানতো আমি বলবো আমি
ছিল নাকি
হিজড়া
করতে চাচ্ছি না কিন্তু বোঝার জন্য আসলে আমি এই শব্দ ব্যবহার
করছি, সবাই থাকে যে আসলে হিজড়ার সাথে হিজড়া করে সম্পর্ক করে,
আমি সেই জন্য জানার জন্যই বলছি যে ও একটা নর্মাল ছেলে হয়ে আপনাকে লক করেছে সবকিছু জেনে শুনে, রাইট?
হ্যাঁ এবং কিন্তু এটা ও আজও বলে যে একটা
পয়েন্ট অন দ্যাট, আমি আজও কি বলে এবং সম্পর্কটা কতদূর পর্যন্ত গিয়েছিল, দিস ইজ আ ভেরি 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 ক্রুশিয়াল পয়েন্ট এই স্টোরির, এবং ও যে জীবনের গল্পটা বলছে আজকে খুবই ক্রুশিয়াল একটা পয়েন্ট, সেটা সংগতের বিরতির পর আমরা জানতে চাই, খুব ছোট্ট করে একটা বিরতি নিচ্ছি, সংগতের বিরতির পরে ফিরে আসবো। প্রিয় শ্রোতা আপনারা শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2, এখানে হ্যালো 8920 চলছে, আর জিকিব্রিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে শাকিল এবং সাফরিন, এবং একই সাথে বলতে চাই আজকে আমাদের এখানে অতিথি হয়ে এসছে রন্টি, রন্টি নিজেকে বলছে তার সমাজ যে নাম দিয়েছে সে নামটি হচ্ছে হিজড়া, তার জীবনের গল্প আমরা শুনছি একটু পরেই ফিরে আসছি,
সবাইকে আরো একবার মনে করিয়ে দিতে চাই, রন্টিকে কোনো প্রশ্ন করার থাকলে, রন্টিকে নিয়ে কোনো কমেন্টস করার থাকলে আপনারা ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকে তার সম্পর্কে ছবি দিয়ে দেওয়া হয়েছে, কমেন্টস করার জন্য রেডিও স্ট্যাটাস দেওয়া হয়েছে। আমাদের ফেসবুকে ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন।
হ্যালো 8920।
সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত হ্যালো 8920 তে। একান্নতম পর্ব আপনি শুনছেন হ্যালো 8920, আর জিপি প্রিয়া আপনার সঙ্গে রয়েছে। আপনি শুনছেন এবিসির রেডিও FM 89.2। হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প বলার অনুষ্ঠান। এখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন, সেটা হতে পারে যে কোনো বিষয়ের উপর, হতে পারে ভালোবাসার, হতে পারে ভালোবাসাহীন, হতে পারে আনন্দের, হতে পারে সাফল্যের, হতে পারে কষ্টের, হতে পারে বেদনার, যে কোনো বিষয় নিয়ে। জীবন যেহেতু কোনো সিলেবাস মেনটেন করে না, সুতরাং হ্যালো 8920 একেবারে সিলেবাসহীন একটা অনুষ্ঠান। এখানে এসে আপনার জীবনের গল্প আপনি বলতে পারেন। আমরা শুধুমাত্র একটা বিষয় খেয়াল রাখি যে আপনার জীবনের গল্প থেকে কেউ যদি কিছু শিখতে চায় তাহলে সেই লেসনটি আপনার জীবনের গল্পে আছে কিনা। এছাড়া যে কোনো ধরনের গল্প আপনি সেখানে বলতে পারেন, যেমনটি বলছে আজকে রন্টি। আমরা রন্টির গল্পে ফিরে যাব, তবে তার আগে আপনাকে মনে করিয়ে দিচ্ছি হ্যালো 8920 তে আসতে হলে দুটো পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারে ফোন করে ওখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, সেটা অনুসরণ করতে হবে। প্রথমে আপনার নাম, তারপর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলতে হবে, এবং তারপর দুই মিনিটের মধ্যে আপনি আপনার জীবনের গল্পের সারাংশটা, সারমর্মটা বলবেন, বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। এবং বিশেষভাবে অনুরোধ জানাতে চাই সেই সব বন্ধুদেরকে যারা অনেক আগে ফোন করেছিলেন এবং যারা হতাশ হয়ে গেছেন অনেকবার ফোন করার পরে আমরা তাদের সাথে যোগাযোগ করিনি, তাদেরকে আমরা অনুরোধ করছি প্লিজ আপনার সাথে যোগাযোগ না হওয়া পর্যন্ত এই চেষ্টাটা কিছুদিন পরপর চালিয়ে যাবেন। কারণ এত বেশি ফোন কল আসে, এত বেশি ফোন কল আসে, অনেক সময় অনেক মূল্যবান কলকে আমরা এই চাপে, মানে ফোন কলের চাপে হারিয়ে ফেলি। আমরা প্রত্যেকেই অনেক মূল্যবান ভাবি, তারপরও আপনি আমাদের কাছে অনেক অনেক মূল্যবান একজন শ্রোতা, সেই অর্থে প্লিজ দমে যাবেন না। কারণ আপনি যদি মনে করেন আপনার জীবনের গল্প বলার পরে এই সোসাইটির অনেক বড় একটা উপকার হবে, এই পরিবার কিংবা সমাজের অনেক বড় একটা কিছু শেখার জায়গা আছে, তাহলে নিঃসন্দেহে আপনি আমাদের এখানে অনেক বড় একজন অতিথি এবং সেই জায়গাটা থেকে আপনি চেষ্টাটি চালিয়ে যাবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। এছাড়া আরেকটি পদ্ধতি হচ্ছে ফেসবুক, যেটার কথা আমরা বারবারই বলে থাকি। ফেসবুকে গিয়ে লাইক দিয়ে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যেতে পারেন, এবং এখানে পুরনো অনুষ্ঠান ডাউনলোড করা থেকে শুরু করে আজকে আমাদের এখানে এসছে রন্টি, রন্টির সাথে পার্সোনালি যোগাযোগ করা থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলী আপনি ওখান থেকে পেয়ে থাকবেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। রন্টি, আমরা যে জায়গাটাই ছিলাম সেখান থেকে ফিরতে চাই। আপনি বলছিলেন যে ওই ছেলেটাই আপনার ভাগ্নিকে প্রথম বলল যে
হ্যাঁ ভালোবেসে ফেলছি, এখন কি করবো, আমি ওর পাশে বসে আমার বলতে চাই আমি কি বলে কি মানে কেউ তো তোমার ভালোবেসে ফেলছে, আমি বলি তো কি হয়েছে, আমি না অবাক হয়েছিল কারণ আমি তোর ভালোবাসি, আমি না চুপ করে বসে আছি, বলে কি সত্যি বলে কি হ্যাঁ I was a bully. আমি চুপ করে বসে আসতে, এখন ও কি দিয়ে প্রবাস করবে, ও আমি ওকে যে গিফট গুলো দিয়েছি চারটা গিফট দেখে ও আরো বেশি নার্ভাস হয়ে গেছে যে ও কিছুই আনতে পারেনি, ও চিন্তা ছিল ফুল কিনে ফুলও কিনতে পারে নাই। এর মধ্যে ওই আগের দিন বাংলাদেশের খেলা ছিল, বাজি ধরছে, বাজি ধরে 300 টাকা হারিয়ে গেছে, সত্যিতে আনাজ নাই, বিশ্বাসই করতেছে না দিদি। এর মধ্যে দেখি কি দিদির বয়ফ্রেন্ড দিদিকে পুতুল দিতেছে, এটা দিতেছে, সেটা দিতেছে, আর দিদি ওকে দিতেছে। নিজের কাছে নার্ভাস ফিল হয়ে গেছে, খুব কষ্ট লাগতেছে, পাঞ্জাবি পরে একটা পাঞ্জাবি দাম চোখটা মশা দিল। মশাদা বলে কি যে কাঁচা ফুল দিন একটা র্যাপিং পেপারে ফুল থাকে না, ওই ফুলটা উঠাইছে, র্যাপিং পেপার খোলা অবস্থায় ফালা দিচ্ছে, ওইটা উঠে নিস। বলে এই র্যাপিং পেপার দেখে তোমার আমি দিব এটা, তোমার আর বলে প্রপোজ। আর আমার বলে কি তুমি ছাড়া দাঁড়াবা? আমি বলছি কেন? বলে কি তুমি ছাড়া দাঁড়াও? তো আমি ছাড়া আসছি। আমার বলতেছি কি যে মানে ওই ফুলটা না হাতে বানা দিয়ে বসছে, বসে আমার বলতেছে আই লাভ ইউ বলবে আমার হাতের কাছে এটা দিচ্ছে না। আমি অবাকর দিকে তাকায় আসছি, তা আমি তো জানি যে আমার পছন্দ করে। এখন এইভাবে যে প্রপোজ করে সেটা তো আমি বুঝিনি, আমি চুপ করে ভাঙা আসছি। আমি বলছি হ্যাঁ যাওয়া লাভ একটু বলে আমি হাত থেকে ফুলটা নিয়ে নিচ্ছি। তারা তো মন খারাপ যেটা পানি পড়তে আমার কাঁটা ফুল, আমার গোলাপ ফুল দিল না কেন? আমি একটাই পাইলাম, কেন গোলাপ ফুল দিল না আমাকে? তারপরে আমার ওই গোলাপ ফুলটা দিতে পারলো না, ওই ফুলটা দিয়ে প্রবেশ করতে আমি বলে যে হ্যাঁ ঠিক আছে আই লাভ ইউ টু বলে আমি নিয়েছি। তখন দিদি আরো বলতে না 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 এটা রোমান্টিক হয় না, এটা রোমান্টিক হলো না আরো রোমান্টিক চাই। তখন ও কি করলো, ফুলটা আবার নিয়ে আবার হাঁটু বেঁধে বসে বলে না আই লাভ ইউ বলে না মানে মুখটা একটু আঁকা দিল। হ্যাঁ তারপর না আমি এতগুলো মেয়ে ছিলাম মাঝখানে আমি বলে টুল করে লিপস্টিক করে বসে আমি, ও খুশি হয়ে গেছে আমিও খুশি হয়ে গেছি। খুশি হওয়ার পর ওইখান থেকে আসলাম, তারপর পর্যন্ত আমার বিশ্বাস হতে চলো না যে পকেটে করে কিছু নিয়ে আসবে আমার জন্য, কারণ আমার একটা স্মৃতি থাকে।
এক্স্যাক্টলি, এত সুন্দর এত সুইট একটা মোমেন্ট আপনার জীবনের জন্য। আপনার সাথে যখন ও ঘুরতো চারপাশের লোকজন একটু অন্যরকম ভাবে যেভাবে আপনার দিকে তাকায় সেভাবে তাকাতো না? ও তো ও এম্বার্স
ব্যাপারটা ব্যাপারটা এরকম হচ্ছে যে আমি ওই সময় অসময় তোর মুখে পড়তাম না। হাঁটতেছি, ও আবার একটু লম্বা ছিল এর জন্য সমস্যা হতো না। আর ওই ফ্রেন্ডটা ছিল একটা মেয়ে ফ্রেন্ড, ওর সাপোর্টারটা বেশি ছিল, ওই জন্য মানে কম বুঝতো বুঝতো সাপোর্টার যদি একটা মেয়ে থাকে পাশে একটা মেয়েই মনে করে সবসময়। তো এরকম করতে করতে ওই প্রপোজ এক্সেপ্ট করলাম। তো রিক্সা যে সময় আমাকে সবসময় মতনই নামায় দিল, আমি তো ওইদিকে চোখের পানি, আমি বলি আমার কিছু দিবে না সত্যি সত্যি। পরে বলে কি ও সত্যি সত্যি কিছু দেয় না, সব করে গিফট নিয়ে যায় ফোনের মধ্যে বলি ছোট লোক আমার একটা কিছু দিতে পারো না, তুমি কিসের প্রেম করো আমার সাথে? পরে একদিন দিদি আমাদের প্রায় অনেকদিন সম্পর্ক চলে, চলার পরেই এই আমাদের একটা সময় আসে যে সময় ভাঙবে, অনেক ভালোবাসা থাকা সত্ত্বেও এটা হয়েছে যে ওর সাথে আমি একটা সময় গেছিলাম মাঝখানে যে সাতটা রাত একসাথে ছিলাম। এই জন্যই বলবো হ্যাঁ কথাটা যে ওর প্রতি এত কেন উইক শুনে বলতেন সাতটা রাত ওর সাথে এক বিকে ঘুমাইছি। ওর বোন কিরকম ছিল আমার কিন্তু মেয়ে হিসাবে দেখতো ওর বোন, আমি তো এক বিকে ওর ভাইয়ের সাথে থাকছে, ও ভালো করে জানে আমরা কিছু করবো না। ওর বোন না খুব ফ্রি মাইন্ডেড ছিল, বলে আই কিছু করলে অসুবিধা নেই, তো পছন্দ করবো ওরা বোনও কিন্তু জানতো আমি একই কাপড় পছন্দ করি আমরা। আমার ফ্যামিলি তো অল্প অল্প জানতো, আমার ফ্যামিলি সবাই ওদের জানতো। সাতটার দিন একটা বিকে আমার একটা ছেলের সাথে থাকলে অন্য যেসব হয়েছে তো অধিক হয়ে যেত, আমার শরীরে একটা হাত দিও না, কিন্তু রাস্তার দিন না ও একটা ভাবুক হয় আমার উপরে, ওইখানে কিস করতেছে জানি না আমাকে ধাক্কা মেরে আমি আমাকে সহায় করছে, বলে কি আমরা কিন্তু ভুল করতেছে, বলে কেন বলে কি এটা করলে হয়তো সম্পর্ক নষ্ট হয়ে যাবে আমাদের। হ্যাঁ এত রিলেশন এত ডিপ হওয়ার পর এক পর্যায়ে মনে হয় ওরই ভিতরে চলে আসছে যে আসলে কি হবে লাইফটা। তো ওই ঈদ চলে আসলো অনুরোধের ঈদে, অনুরোধের ঈদে আমি একটা পাঞ্জাবি খাই, পাঞ্জাবি দেওয়ার পর ওই পাঞ্জাবিটা পরে ঈদের পরের দিন আসে আমি একটা আনারকলি পরি, আমার নিজের হাতে ডিজাইন করে বানালাম, কিন্তু আমি শুধু ডিজাইনার হবো এটা জানেন।
ওকে ওকে দ্যাটস গুড।
হ্যাঁ তো ওই ডিজাইন করা আমার নিজের ডিজাইন করা ওই ইয়াটা আমি পরি, আনারকলিটা পরে আমি ও তারপর ওই রিদির বয়ফ্রেন্ড রিদি আমরা চারজন মিলে ধানমন্ডি একটা চাইনিজ খেতে যাই। এখন একটা জিনিস সবচেয়ে ভালো লাগছে এটা যে ভাইয়া বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির একটা কাহিনী আছে সেখানে আমি ভুলে যাচ্ছি, আমি ওর সাথে এরকম একদিন হচ্ছে কি লাল শাড়ি পরে পয়লা বৈশাখে মানে ঘুরতে বেরিয়েছি ওরা, আমরা সেদিন আলাদা আলাদা, তুমি আলাদা যাও জুটি বেঁধে আমরা আলাদা, আমরা পয়লা বৈশাখে ঘুরতে বেরিয়েছি। তখন এই আফতাবনগরে একটা জায়গায় গিয়ে বসার সাথে সাথে দেখি অনেক অজস্র বৃষ্টি শুরু হয়ে গেছে, গরমের মধ্যে ঠান্ডা ব্যাটা শুরু হয়ে গেছে। তো আমাকে বলতেছি কি এত বৃষ্টি হচ্ছে এখন কি করবো, এর মধ্যেই না মানে ও আমাদের বলতেছে রিসেনি রিসেনে দুইবার চক্কর খেয়েছে আমরা রিক্সার মধ্যে হাত ধরে রাখছে হাত ধরে রাখছে। একটা পর্যায়ের সময় আমরা খিলার কাছাকাছি আসবো আর পাঁচ দশ মিনিট লাগবে ওই হুকটা খুলে চলছে বৃষ্টির মধ্যে দুজনের হাত ধরে আমি লাল শাড়ি পরা লাল পাঞ্জাবি পরা আমি ঘাড়ের মধ্যে মাথা দিয়ে রাখছি পুরো বৃষ্টির দিকে তাকিয়ে আসছে আমার দিকে। আর আমার চোখটা অনেক পছন্দ করে সবসময় বলে যে তোমার চোখটা আমার অনেক পছন্দ তার মধ্যে তাই আর জমি আমার চোখ দিকে পচা আমার চোখ গরুর চোখ বলে সব তাই বলে হ্যাঁ আমি গরুর চোখ দেখে কি ভালো লাগবে বলো বলে কি যে না তোমার চোখটা অনেক ওই চোখের দিকে আমার তাকা থাকতো বৃষ্টি হইতো তো আমার চোখের দিকে তাকিয়ে আসছে আর আমি চোখের দিকে তাকিয়ে আসছি এই মোমেন্টটা ও কিন্তু এই পর্যন্ত আমাকে নিয়ে সাতটা প্রেম করছে
রিলেশন
পরে যে বললাম ঈদের সময় বের হইলাম বের হওয়ার পর একটা বিরিয়ানিতে পাপ হইতে গেছে আমরা কারণ যাত্রায় নামছি হাত ধরতে পারে ময়লা অনেক আমাকে ভিন্ন দেখে না একটা মেয়ে হিসাবে বুঝতে পারছো যে মেয়ে বলতেছি কি যে ঢুকতে দে মানে খুব ভালো করে মেয়ে দেখো শুনে দেখলে বুঝতে দিতেছে মানে ময়লা লাগছে। তারপরে আবার আমি যখন ধুইতেছিলাম বড় লোক ঘরের মেয়ে তো এর জন্য হয়তো ধুইতে আসছে অ্যালার্জি ম্যালার্জি হয়ে গেলে কি ঢং দেখছো একটা একটা বলতেছে মানে দারোয়ান ড্রাইভাররা বলতেছে। তারপর আমরা বের হয়ে আমরা রিক্সা নিয়ে গেলাম চাইনিজে চাইনিজ ট্রেন্স খাওয়া শেষ পরে ওরা বিল দিল ও আমার বলতেছে চাইনিজ খাওয়া দাও একটু তো আমি ওরা চাইনিজ খাওয়া দিলাম একসাথে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করার পরে ও চলে গেলো আমি চলে আসলাম। 15-20 দিন আবার কথা কথা বলার পরেই না সেটা আমরা মানে মনে হচ্ছে যে ছাড়াছাড়ি মানে একটা কথা বলে আমার বুঝাইতো যে আমি যদি চলে যাই তাহলে তোমার কি হবে যদি তোমার এখানে ছেড়ে দিই তাহলে বললাম কি হয় কি হবে কষ্ট পাবো মারা তো যাবো না কারণ কষ্ট পাবো অভ্যাস
ছেড়ে দেওয়ার প্রসঙ্গটা কেন আনতো
আমি ও হয়তো ফিল করতে পারছি যে ও হয়তো লাইফে আমাকে
পাবে না ইন হোয়াট সেন্স
ফ্যামিলি মানবে না
ওর ফ্যামিলি মানবে না ও বলতে ধরনের কথা
হ্যাঁ আমার সবসময় বলতে দেখো আমি ফ্যামিলি ছাড়তে পারবো না তোমার আমি ছাড়তে পারবো না আর ওর লাইফের ভিতরে এমন একটা টাইমে আসছি ও ব্রেকআপ হওয়ার পর আমি আসছি ওর লাইফে ওর ব্রেকআপের গার্লফ্রেন্ড আমার সাথে সম্পর্ক সব ভুলে গেছে আর ও আমাকে আজও ভুলে নাই ধানমন্ডিতে যাই তখন শুরু হয় আমার সাথে কথা দিয়ে না আমার সাথে তুমি সাথে সম্পর্ক রাখবো না হ্যান্ডেল গুলো একটা না কিছু করে ঝগড়া শুরু করে দেয় তা আমি আমার একটা মোবাইল ভেঙে ফেলি ওর সামনে আমার চর মারতে নাই বাট রাস্তাঘাটে মানুষ টাকা কিছু করে না সম্পর্ক থাকবে কিন্তু ওর তো চিন্তা ভাবনা অন্যরকম আমাকে কষ্ট দিয়ে যাচ্ছে আমি যদি কষ্ট পেয়ে দূরে সরে যাবো আমি দূরে সরে গেলে তো আবার ফিরে আসবো সেটা বুঝতে পারিনি পরে এখনো কালকে রাত্রিবেলা আমাকে ফোন দিয়ে আমাকে বলতেছে যে আমি তুই প্রেম টেম করো কারোর সাথে বলে কিনা কারোর সাথে প্রেম করি না বলি কেন করো না কেন কি শেষ মানে কি একবার কষ্ট পাইছি এমন তোমার সাথে বুঝলাম না যে ছটা মেয়ের সাথে প্রেম করে যে কষ্ট না থাকে তোমার সাথে রিলেশন ব্রেকআপ হওয়ার পর সবচেয়ে বেশি কষ্ট পাইছি আর প্রেম করার ইচ্ছা নেই।
অদ্ভুত জায়গা অদ্ভুত মানুষের মন। আমি একটু সোশ্যাল পার্সপেক্টিভ আসতে চাই আপনার গল্পের শেষের দিকে একেবারে চলে এসেছি আমরা আপনার এখন সময় কাটে কিভাবে
সারাদিন হয়তো বই টুই পড়ি বা টিভি দেখি ল্যাপটপ বসে টিভি একটু নেট দেখি আর না তো ভালো না লাগলে বিকালের পরে একটু বের হই শাহবাগ আসি আড্ডা মারি ফ্রেন্ডদের সাথে আমার সব ফ্রেন্ড না থাকলে আমি মনে ভালো থাকতাম না ফ্রেন্ডরা আমার অনেক হেল্প আপনার ফ্রেন্ডকে আপনার মতোই নাকি হ্যাঁ আমার কমিউনিটির সাথে আমি সবসময় ফ্রেন্ডশিপ রাখি অন্য কারোর সাথে এখন এতটা রাখা নাই আপনি নরমালি চলতেও পারেন হ্যাঁ আমার আসছে একটা মেয়ে ফ্রেন্ড যে দিদির কথা বললাম আপনি হয়তো দিদির সাথে কথা বললে বুঝতেন কতটুকু ভালোবাসে ওরা আমাকে
ওকে আরেকটি জিনিস একটু আমরা জানতে চাই সেটা হচ্ছে হ্যালোইট 920 তে আপনি কেন আসলেন যেটা প্রথম দিকে আপনি একটু বলার চেষ্টা করেছেন এখন আপনি
হ্যাঁ আমি একটা কথা বলতে চাই রিসেন্টলি আমি একটা কথা বলি যেমন আমি আমার ওয়াশার বিল দিতে পানি বিল দিতে আমি আমার বোনের সাথে যাই ফকিরাপুলে যাওয়ার পর এখান থেকে না মানে ঢুকলাম দিকে দেখি দুইটা লাইন একটা মেয়েদের লাইন একটা ছেলেদের লাইন পুরুষদের লাইন তা আমি কি করছি আমার তো লাইন নেই আমি রাস্তা থেকে ঢুকে তো দুই পাশের মানুষ বলতে এই আপনি ঢুকতেছেন কেন আপনি ঢুকতেছেন কেন আপনি তো যাওয়া না এভাবে লাইন ক্রস করে ঢুকেন কেন? আমি বলি সরি, আপনারা তো আপনাদের দুজনের লাইন ঠিক করে নিয়েছেন, আমার লাইনটা তো ঠিক করা নেই, আমি কি করবো? আমি তো মাঝখানেরই মানুষ, মাঝখানে গেছি, আমি তো আমার লাইনটা তো আপনারা রাখেননি। আমি কোনো দিক দিয়ে লাইন নেই, তো আমাদের কোন রাষ্ট্রভাষা লেখা নাই যে আমার একটা লাইন আছে, আমি এই লাইন থেকে ধরে যাব। আমার একটা রেগুলেশন, একটা কথা মেনে চলতে হবে, এরকম কোনো কিছু আমাকে বলা হয় নাই। আমার কোনো লাইন নেই যেহেতু, ভাই আমি বিলাইনে যেতে হবে আমার, তখনই আমি ফার্স্টেই যে আমি বিলটা দিয়ে চলে আসছি। তা আমি একটা সমাজের কাছে প্রশ্ন করব যে এটা যে আমি আজ প্রায় দুইটা মাস আড়াইটা মাস ধরে একটা চাকরির জন্য যেতে খুঁজতেছি, পাচ্ছি না, কেউ লোকটা আমাকে দিতে পেরেব, দিবে না, শারীরিক সম্পর্ক করলে তারপর দিবে, এরকম প্রতিবন্ধকতা কেমন? আমরা কি সমাজে এরকম ভাবে থাকবো? আমরা কি সমাজে সম্মান পাবো জীবনে? আমার একটাই প্রশ্ন সবার কাছে, বাংলাদেশের যত লিসেনার আমাকে শুনতেছেন সবাইকে আমার একটাই প্রশ্ন, যে আমি কি লাইফে কোন সময় সম্মানজনক ভাবে জীবনযাপন করতে পারবো না? আমি কি পারবো না একটা চাকরি করে নিজের সৎ কামায় খেতে? আমি সমাজের কাছে একটাই প্রশ্ন তুলে ধরলাম যে আমাকে কোন চোখে দেখে তারা।
এই প্রশ্নটার লেজ ধরে আমি কিছু প্রশ্ন আপনাকে করতে চাই, আপনাকে ঠিক না, আমার অতিথিকে না, আমার শ্রোতা যারা রয়েছেন তাদের কাছে, কয়েকটা পার্সপেক্টিভ থেকে। প্রথম পার্সপেক্টিভ হচ্ছে, আজকে ওরা যে জায়গাটায় রয়েছে সেখানে ওদের প্রতিবন্ধকতা কি? প্রতিবন্ধকতা হচ্ছে ওরা ছেলে না, ওরা মেয়ে না, ওদের রিপ্রোডাকশন পাওয়ার নেই, ওরা মাঝামাঝি কিছু একটা, এভাবে আইডেন্টিফাই করা হয় ওদেরকে, এবং সেটার পেছনে ওদের কোনো হাত নেই। শুধুমাত্র লিঙ্গের কারণে ওদেরকে সমাজ, ওদেরকে রাষ্ট্র, ওদেরকে পরিবার সব জায়গাতে বঞ্চিত করা হয়। এবং এটা আপনারা দেখে থাকবেন যে রাস্তা দিয়ে যখন এই রকম একটা মানুষ রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, সমাজের একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে যে যে বয়সের একেবারে বয়োবৃদ্ধ পর্যন্ত সবাই ওদেরকে পাল্লে টিটকিরি করে, অথবা গালি দেয়, অথবা কেউ ভয় পায়, মনে হচ্ছে রাস্তা দিয়ে মানুষ হাঁটছে না, একটা জন্তু হাঁটছে। আমার প্রশ্ন হচ্ছে কেন? এই মানসিকতা নিয়ে আমরা বড় হচ্ছি স্কুল কলেজ থেকে শুরু করে সব জায়গাতে, এমনকি রাষ্ট্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি আমরা বলে থাকি, সেখান থেকে ওদের জন্য কোনো ব্যবস্থা নেই। ওরা মানুষের কাছে হাত পেতে পেতে যুগের পর যুগ ধরে একটা কমিউনিটি গড়ে টিকে আছে, এবং টিকে থাকার জন্য ওরা একসাথে থাকে। ওরা ওদের মধ্যে কেউ কেউ আছে অন্যায়ভাবে অনেক কিছু করছে, তবে অন্যায়ভাবে কেন করছে এটাও একটা প্রশ্ন, কেন অন্যায়ভাবে ওরা বছরের পর বছর এমন কিছু করবে? আমার কথা হচ্ছে যে রাষ্ট্র তাদের সেই অধিকারটা দেয়নি কেন? আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনার কি ভোটাধিকার আছে, বা আপনাদের কি ভোটাধিকার আছে, আপনারা কি ভোট দিতে পারেন?
আমাদের ভোটাধিকারটা এখনো দেওয়া হয়নি।
আপনাদের সরকারি চাকরি আছে, আপনারা সরকারি চাকরি করতে পারেন?
না, আমাদের একটা সংস্থা আছে, যেমন এই যে কিছু কিছু ইউএসআইডি থেকে, মানে আমাদের কাছে একটা সংস্থা আছে বাইরের, তারা মনে করেন আমাদের প্রশিক্ষণ দেওয়ায়। আমি কিন্তু সেই একটা সংস্থার মাধ্যমে কিন্তু প্রশিক্ষণ পাই যুব উন্নয়নে, যেখানে খুব ভালো একজন ব্রিটিশিয়ান আমাদের প্রশিক্ষণটা দেয়। তো ওই সব টাইপের কাজ শেখানো হয় যে একটা লাইফে কোনো সময় হেল্প পাই। তারপরে মানুষ বলে যে সরকারি আমাদের তো ভাতা দেয়, এটা আমি কখনো দেখিনি।
আপনি তো ন্যাশনাল আইডি কার্ড আছে, তাই? আপনি জাতীয় পরিচয়পত্র আছে?
সেটা হ্যাঁ, সেটা আমার এই লাইনে আসার আগে, মানে আমি যখন প্রপারলি যে সময় এরকম হই তার আগে।
আচ্ছা, ও মানে জাতীয় পরিচয়পত্র আপনি যখন আলটিমেটলি, আপনি যখন পরিপূর্ণ, আপনাকে যেটা বলা হয় হিজরা, সেটা হওয়ার আগে পরিচয়পত্র
মানুষের আল্লাহ বলছে যে আমি বাংলাদেশের জন্য 3,500 জায়গা রাখছি। কথাটা আমি আগের সপ্তাহে শুনছিলাম যে নারীর মধ্যে নাকি দাওয়া থাকে, কিন্তু সমাজ সেটা মানে না। যেমন ধরেন একটা ইজা মারা গেছিল কিছুদিন আগে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। সে একটা হিজড়া মারা গেছে, তো তার লাশ কবর দিতে গেছে, তো একটা মুয়াজ্জিনকে ডাক দিছে, মানে যে ইমামকে ডাক দিছে, মৌলভীকে ডাক দিছে যে জানাজাটা পড়ানোর জন্য। সে বলে না, আমরা জানাজা পড়াতে পারবো না। বলে কেন? বলে কি না, হিজড়া তো সমাজের বাইরের, তারা হলো কাফের, এবার জন্য কোনো নামাজ পড়া জানাজা হয় না। সে বলে চলে গেছে। হিজড়ায় নিজেরাই কি করবে, নিজেদের মানুষ নিজেরাই গোসল করে, নিজেরাই কবর দেয়, তারপর নিজেরাই হয়তো পাগলি পড়ছে কেউ। হিজড়া মানুষ, সে মানুষ হিজড়া অবস্থা থেকে সে মানুষ মাথার মধ্যে কাপড় দেওয়া পরে কবর দিচ্ছে, কি করবে? কবর তো দিতে হবে।
নো কমেন্ট। আমি আসলে আর কোনো মন্তব্যই করতে চাচ্ছি না, আমি গল্পটা এখানে শেষ করতে চাই। এবং বারবারই আমরা বলে থাকি হ্যালো ইট 920 জীবনের গল্প বলে, আজকে জীবনের গল্প এখানে প্রচার করা হয়েছে। আমরা এটা বিশ্বাস করি না যে আজকের গল্পটা প্রচার হওয়ার পর থেকেই, কালকে থেকেই ওদের যে অবস্থা সে অবস্থার পরিবর্তন হবে, আমরা এটা বিশ্বাস করি না। হ্যালো ইট 920 যে কাজটি করতে পারত অবস্থার পরিবর্তন হওয়ার জন্য, হ্যালো ইট 920 সেই কাজটি করেছে। কিন্তু পরিবর্তন হতে হলে
ওই ছোট্ট বাচ্চাটা, ওই বাচ্চাটা যে হিজড়াকে দেখলেই এক ধরনের অঙ্গভঙ্গি করে বা এক ধরনের টিজ করে, ওই ছোট বাচ্চাকে যারা শেখায়, তিনি থেকে শুরু করে আমি আপনি থেকে শুরু করে সবাইকে পরিবর্তন হতে হবে। এবং এই পরিবর্তনের জায়গাতে শুধুমাত্র হ্যালোইট 920 কাজ করলে হবে না, এই পরিবর্তনের জায়গাতে আসলে সবাইকেই পরিবর্তন হতে হবে। আমরা হ্যালোইট 920 এই গল্পটি এখানেই শেষ করতে চাই। বরাবরের মতোই হ্যালোইট 920 কোনো পরামর্শ দেয় না, কোনো উপদেশ দেয় না, সুতরাং এই গল্পটি থেকে আপনি কি শিখলেন সেটা এখন থেকে আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা গল্পটা শেষ করবার আগে এই গল্পের অনেকগুলো সামাজিক দিক আছে, অনেকগুলো পারিবারিক দিক আছে, সবকিছু মিলিয়েই শাকিলের কাছ থেকে একটু শুনতে চাই যে এই হিজড়া কমিউনিটিকে আমরা কোন চোখে দেখছি, কোন চোখে দেখার সুযোগ রয়েছে সেটা নিয়ে শাকিল আমাদেরকে কি বলছে চলুন একটু শোনা যাক।
কৈশোরে আমরা দেখতাম কারো বাড়িতে সন্তান জন্ম নিলে হঠাৎ করেই না পুরুষ না মহিলা এইরকম বিচিত্র সাজ পোশাকে একদল মানুষ এসে নেচে গেয়ে ও ঠাট্টা মস্করা করে কিছু বকশিস নিয়ে চলে যেত। বড়দের কাছ থেকে শুনতে পাই এরা হিজড়া, এরা দেখতে ও আচরণে এমন কেন। চিকিৎসা বিজ্ঞানে যা বলে ক্রোমোজোমের ত্রুটির কারণে জন্মগত যৌন প্রতিবন্ধী ব্যক্তি যাদের লিঙ্গ নির্ধারণের সমস্যা দেখা যায় তারা ট্রান্সজেন্ডার বা কমন জেন্ডার, আর সাধারণের ভাষায় হিজড়া। আর সেই রকমই একজন আমাদের হ্যালোইট 920 51তম পর্বের অতিথি, নাম রন্টি। 1990 সালে ছেলে শিশু হিসেবে জন্ম নেওয়া রন্টি ধীরে ধীরেই পরিবারের সদস্যদের খেয়ালের আড়ালে উভয় লিঙ্গের ধারক হিসেবে বেড়ে উঠতে থাকে। কিশোর বয়সেই সে নানা রকম অবহেলা শিকার হয়। কথা হলো রন্টির বড় বোন রানীর সাথে।
ভাইয়া বড় ভাই আছে, অনেক মানে আনিকিং করে, ওকে দেখলে আমার বাবা খুব আনিকিং করে, মানে বক্তরা সবাই কম বেশি আনিকিং করে, আমি আমার মা আমার বড় বোন এরই একটু সাপোর্ট করি। এখন এটা আমরা যতই চেষ্টা করি যে ও এটা কেন হলো, কিসের জন্য হলো, এখন এটা কোনো ঠিক করার কোনো রাস্তা নেই। চেষ্টা করার ওকে বলছি চলো ডাক্তারের কাছে, কিন্তু সে লজ্জায় ভয়ে ঘৃণা মানে নিজের জন্য কেমন একটা আতঙ্ক হয়ে গেছে। আমার মতে যে ওদেরকে সবাই ভালোবাসে, ঠিক আছে, ওদের পাশে সবাই দাঁড়ায়, তাহলে আর ওদের এই আজকে যে পরিণতি আর ওদের যে অ্যাটিটিউড এটা কখনই থাকবে না। ওদেরকে চাকরি বাকরি দেন, ওদেরও কাজকর্ম দেন, তাহলে দেখবেন ওরা আজকে রাস্তা দিয়ে যেভাবে চাচ্ছে যেভাবে বলতেছেন সেটা কখনই করবে না।
দৈহিক কাঠামো ও আচরণে ভিন্নতা প্রকাশ পেলেও রন্টি চাই মানুষের ভালো ব্যবহার, আর চাই বন্ধু সুলভ আচরণ। রন্টির আচরণ সম্পর্কে তার বন্ধু আলমগীর বলল, আমাদের দেশে রন্টির মতো প্রায় 1 লাখের উপরে হিজড়া রয়েছে, তার মধ্যে 15,000 হিজড়া রাজধানী ঢাকায় বসবাস করে। পরিবার সমাজ ও রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন এই মানুষগুলো অসহায় ও মানবেতর জীবনযাপন করে, তাদের জীবিকা নির্বাহের একমাত্র উপায় তোলা উঠানো, যা তারা বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করে। এই চাঁদা যারা প্রদান করেন তারা দোকানে
আসলে বিশ্রী আচরণ করে, টাকা পয়সা যা পায় তা দিতে হয়, তা না দিলে জামা কাপড় খুলে ফেলা, মানে যে সরকারের একটা আইন করা উচিত যেন ওরা যেন এভাবে যেন মানে যা ইচ্ছা তাই যেন না করতে পারে।
যদি না দেয় তারা ড্যারেজ আছে, উশৃঙ্খলা করে, বেশি খারাপ কথা বলে, মনে করেন টাকা না দিলে অত জোরাজুরি করে, খারাপ ব্যবহার করে, যতটুকু পারি কম সম দিয়ে ওদেরকে তাড়াতাড়ি দ্রুত ফেলে দেওয়ার জন্য।
হিজড়াদের প্রতি খুশি নন দোকানিরা, আর তাদের নিয়ে অচলতি আম জনতার অভিমত,
দুজন হিজড়া একসাথে থাকে, একজন মহিলা সাথে থাকে আর একজন ছেলে সাথে থাকে, তারা একটা নর্মাল বেবি পালিত হয় না, তারপর পালতেছে, তারা মানুষ করতেছে,
এটা যৌন প্রতিবন্ধী বলা যায়। নিজেরা সার্ভাইভ করার জন্য হয়তো আমাদের কাছ থেকে টাকা তুলতেছে, যখন একটা হিজড়া বাচ্চা জন্ম হয় তাদেরকে দেখা যাচ্ছে যে মা বাবাই তাদের নিজের কাছ থেকে আলাদা করে দিচ্ছে, এটা আসলে করা উচিত না। একটা হিজড়া সন্তান যদি জন্ম নেয় তো প্রতিবন্ধী শিশু যেভাবে মানুষ করা হয় সেভাবে আমি তাকে মানুষ করার চেষ্টা করবো। এক জায়গায় সেগুলো করে দিলে ওদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে বা বিভিন্ন জায়গাতে ওদেরকে শিক্ষা ব্যবস্থা বা কর্মস্থানের ব্যবস্থা করে দিলে, যাতে আমরা বাংলাদেশের নাগরিক যাওয়ার কোনো জায়গা নেই।
সত্যিকার অর্থেই হিজড়ারা কোন ধরনের জীবন চান তা জানতে আমরা কথা বলি শ্যামপুরে বসবাসকারী আরেকজন হিজড়া অ্যানির সাথে।
আমি 7 বছর বয়স থেকে হিজরতের কাছে আসছি। 8 বছর আসছিলাম বাইরে দিল্লি, আর আমার ফ্যামিলি গ্রামের বাড়ি থাকে। তো আমার মা আমার খোঁজ খবর নেয়, আমার বোনেরা আসছে বোনেরও খোঁজ খবর নেয়, সবাই আমাকে মানে ভালো চোখে থাকে, সবাই আমার আদর স্নেহ করে। কিছু সমস্যা হয় যেরকম আমি হিজরা খারাপ মন্তব্য করে সেই যখন আমি থাকি বাড়িতে তখন বাড়ি বলে থাকে মানুষে, মানে নিজের কাছে মনে হয় যে তখন আমি একটা পশু, চিড়াখানা যেরকম পশু থাকে মানুষ দেখতে তার দেখা করতে করে তো ওরা আমাকে দেখতে আসে, এই জন্য আমি আর কি ফ্যামিলির কাছে থাকি না। রাত্রে ঘরে যাই তখন নিজের থেকে খারাপ লাগে যে তার পাশ শুধু একা, আমাদের কেউ নেই, কিন্তু আমরা তো একটা প্রতিবন্ধী, আমাদের আল্লাহ পুরো পাঁচটা দিয়েছে শুধু একটা দেয়নি। আল্লাহ পাকের কাছে বলতে ইচ্ছে করে যে আর ছেলে বানিয়ে দিতা না মেয়ে বানিয়ে দিতা, কিংবা একটা হাত দিতা না একটা চোখ দিতা না। ইসরায়েল সম্প্রদায় থেকে আমি বলছি একটা সন্তান যদি প্রতিবন্ধী হয় কোনো মা বাবা ফেলে দিতে চায় না, আমাদেরও অধিকার আছে বাচ্চার, আমরা বাঁচতে চাই, আমরা সবার সহযোগিতা চাই, দোকান থেকে টাকা তুলে খেতে আমাদেরও ভালো লাগে না, আমরা চাই আমাদের সরকার যদি একটা লাইন করে দিত তাহলে আমরা ওটা করে খেতাম, কিংবা পুরুষ মানুষ যদি রিক্সা চালাতে পারে তা আমরাও তো পারবো, কিন্তু আমাদের সুযোগ দিও।
অ্যানিদের ভালোভাবে বাঁচতে ও কাজের সুযোগ দিতে এগিয়ে আসা প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম। এদের মধ্যে একটি হল বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এই এনজিওটির প্রোগ্রাম ম্যানেজার এম রহমতুল্লাহ ভুঁইয়া বললেন,
বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আমরা 1996 সালে হিজরা এবং এমএসএম সমকামী পুরুষ জনগোষ্ঠী এদের সাথে কাজ করি, আমরা যে জায়গাটায় কাজ করি সেটি হচ্ছে এই জনগোষ্ঠী হিজরা এবং এমএসএম তাদের স্বাস্থ্য ঝুঁকি এইচআইভি এবং তার স্বাস্থ্য নাজুকতা তার ঝুঁকি থেকে তাদেরকে রক্ষা করা যে বিষয়গুলো তারা পছন্দ করে, যেমন কেউ কম্পিউটার বাটিক বিউটি পার্লার এ সমস্ত বিষয়ে তাদেরকে আমি প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থান শুধু সৃষ্টি করে দিই। আমরা সংখ্যার কথা যদি আমি বলি তাহলে আমরা এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 14,000 মতো এনএসএম এবং 4,500 হিজড়াদের সাথে আমরা কাজ করি।
হিজড়ারা মানুষ, আর মানবাধিকার বলতে যা বোঝায় দাসত্ব থেকে মুক্তি, ভোটাধিকার, মত প্রকাশের অধিকার, আইন অধিকার সহ মানসম্মত জীবনযাপনের অধিকার। কিন্তু হিজড়ারা এর কতটুকু সুবিধা পাচ্ছে ও পাবে তার উত্তরে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান বললেন,
হিজড়া জনগোষ্ঠী পরিবার কর্তৃক অনেক সময় প্রত্যাখ্যাত হন, সমাজ কর্তৃক তারা প্রত্যাখ্যাত হন এবং বিভিন্ন ধরনের বৈষম্য এবং হয়রানি শিকার তারা হয়ে পড়েন, এবং এটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। কোন মানুষের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা সমীচীন নয়, সেটি মানবাধিকারের পরিপন্থী, আইন অনুযায়ী তাদের অধিকারগুলোকে শনাক্ত করে সেগুলো কার্যকর এবং বলবৎ করবার একটি ব্যবস্থা রাষ্ট্রের গ্রহণ করা উচিত।
এগুলো সবই হিজড়া হয়ে যাবার পরের অধ্যায়। কিন্তু আমরা যদি যৌন প্রতিবন্ধী এই মানুষগুলোকে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাই তা আদৌ সম্ভব কিনা তা জানতেই আমরা কথা বলি বার্ডিম হাসপাতালের শিশু হরমোন বিশেষজ্ঞ ডক্টর ফৌজিয়া মহসিনের সাথে।
ছোটবেলায় যদি প্রপারলি ওরা কোন একটা ডাক্তারের কাছে যায় এবং একজন ডাক্তারের ব্যাপার না, এটা হচ্ছে একটু যদি আমরা বলি মাল্টি ডিসিপ্লিন, যে অনেকজন ডাক্তার মিলে প্রপার ডায়াগনোসিস করা যে কি কারণে এটা হলো এবং তারপরে ট্রিটমেন্ট, কিছু কিছু সহজ এবং কিছু কিছু একটু জটিল হলেও আলটিমেটলি একটা প্রপার হয় ছেলে অথবা মেয়ে, যেটা দেখা যায় যে ওদেরকে একটা আলাদা কমিউনিটি করে আমরা সব থেকে আইসোলেট করে দিচ্ছি, কিন্তু যদি ছোটবেলায় সে বাবা মায়ের সাথেই থাকে এবং তার একটা প্রপার সেট যে হয় মেয়ে বা ছেলে তাহলে তো সেটা বড় কোনো বাধা হওয়ার কথা না। এবং কিছু কিছু ক্ষেত্রে অল্প কিছু সমস্যা যেটা অল্প চিকিৎসার মাধ্যমে ওটা ঠিক হয়েছে, যদি পরবর্তীতে অনেক জটিল আকার নিতে পারে, আর এই জিনিসগুলো যখনই বাবা মার চোখে পড়বে এটাকে ওভাবে ঘামা চাপা দিয়ে বা লজ্জার বিষয়ে না মনে করে ডাক্তারের শরণাপন্ন হওয়া,
একটু সচেতনতা ও সুচিকিৎসার মাধ্যমে একজন হিজড়াকে তার অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেওয়া সম্ভব। মানুষের জন্মদোষ নিজের হয় না, হিজড়ারা নিজেরা বংশবৃদ্ধি করতে পারে না, স্বাভাবিক পরিবারের মধ্যেই অত্যন্ত স্বাভাবিক ভাবেই তাদের জন্ম, কিন্তু প্রকৃতি তাকে দিয়েছে ভয়াবহ বঞ্চনা যা আপনার আমার যে কারো বেলায় হতে পারত। তাই টিম হ্যালো 8920-র পক্ষ থেকে সবার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, নিরপরাধী এই মানুষগুলো কি আপনার আমার সামান্য সহানুভূতি থেকেও বঞ্চিত হবে?
সর্বসাধন কি হয় তার মান
দিব্যজ্ঞান হোক আমাদের সবার, দিব্যজ্ঞান হোক আমাদের যারা আজকে হ্যালোইন 920 শুনেছেন। অনেক অনেক বন্ধু, অনেক অনেক সেলফোনে ব্যক্তিগত জায়গাতে অনেক টেক্সট পেয়েছি, নিজের কাছের বন্ধু থেকে শুরু করে বিশেষ করে টেক্সট ফেসবুকে এসছে। অনেক অনেক মানুষ লিখেছেন যে আজকের পর থেকে চিন্তা ভাবনা করে সামনের দিনগুলোতে চলবো, যাতে এই মানুষগুলো আমাদের কোন আচরণে তারা যেন কষ্ট না পান। আমরা একটু পরে টেক্সট গুলো নিয়ে আসছি, আপনি চাইলে আসতে পারেন ফেসবুকে, আমাদের ফেসবুকে ঠিকানা facebook.com/hello8920। শুনতে থাকুন এবং সঙ্গে থাকুন এবিসি রেডিও এফএম 89.2। একটা বেজে 37 মিনিট হচ্ছে এই মুহূর্তে এবিসির ঘড়িতে। আর জিকিবজি আপনার সঙ্গে আছে এবং একই সাথে আছে হ্যালো 8920 টিম শাকিল, সাফরিন এবং লোবান। ফেসবুকে আমরা যে রেডিও স্ট্যাটাস দিয়েছিলাম এবং যে ছবি দিয়েছিলাম সেখানে অনেক অনেক কমেন্টস পেয়েছি যেগুলো আমরা একটু পড়তে চাই। সুস্মিত ইমু আমাকে লিখেছে, এই মানুষের কি দোষ, আল্লাহকে বানিয়েছে, ওনার দোষ কি, এমন কেন সমাজের মানুষের মানুষের কাদের সাথে করছে কেম। সাবরিয়াত হোসেন লিখেছে, কিবরিয়া ভাই আপনি এগিয়ে যান, জপেটা ঘাটছে শুধু যারা রন্ডিদেরকে হ্যারেস করে, সম্ভবত হ্যারেস হবে আসলে, বাংলা লিখেছেন হ্যারেস করে, তাদেরই প্রাপ্য না, এগুলোর প্রতিবাদ যারা করে না তাদেরও প্রাপ্য। স্বপ্নময়ী পিঙ্কি লিখেছে, যারা রন্টিকে নিয়ে বাজে কথা বলছেন, তারা পিকচার দেখে বাজে কমেন্টস করছে, তাদেরকে বলছি শুনতে ইচ্ছে না করলে শুনবেন না, বাট রন্টিকে নিয়ে বাজে কমেন্টস করবেন না। সাদ্দাম হোসেন লিখেছে, পুরুষ এবং নারীর মাঝে যে সেও একজন মানুষ। রন্টি, আপনি কখনো চিন্তা করবেন না, আপনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আপনি মানুষ। আর যারা এই কাজ করে তাদেরকে ধিক্কার জানাই। আরিফ, আপনি লিখেছেন আমাদের আপনাদের উচিত তাদের সাথে ভালো বিহেভ করা এবং তাদেরকে রেসপেক্ট করা। অজয় রয় লিখেছে, ভাই আমি আমাদের এলাকায় হিজরা আসলে আমরা ফ্রেন্ডরা মিলে অনেক দুষ্টুমি করতাম, বাট এখন তাকে এখন থেকে এই কাজ আর করবো না, ভালো হয়ে গেলাম, বাট মাঝে মাঝে একটু শয়তানি করব, সেটার জন্য মাফ চাই, কারণ হিজরারাও খারাপ হয়, ছেলেদের দেখলে হাতাহাতি করে। আমি আপনার সাথে একমত নই, বিশেষ করে শেষের দুটো লাইনের কারণে। সেটা হচ্ছে যে যখন পেশা হিসেবে দাঁড়িয়ে গেছে এটা, এবং সেই পেশা হিসেবে দাঁড়ানোর পেছনের যে বাধ্যবাধকতা সেটা প্রাগৈতিহাসিক আমল থেকে চলে এসছে, এবং ওরা জানে যে আসলে কি করলে টাকা পাওয়া যায়, সেই জন্য হয়তো বা একটু উৎসাহ দেয় ওরা নিজেরাও যে ওভাবে করে, এবং এই এই ট্র্যাকটা থেকে বের করে নিয়ে আসতে হবে আসলে সবাইকে হতে হবে। স্বপ্নময়ী পিঙ্কি লিখেছে হচ্ছে, যারা রন্টির সাথে আজও বাজে বিহেভ করছে আমি তাদেরকে হিজরা বলবো, রন্টি কেনা। রন্টি, তুমি যেভাবে সুন্দর করে গুছিয়ে স্মার্টলি কথা বলতে পারো তা অনেক স্বাভাবিক মানুষও পারে না। মোহাম্মদ আলী মঞ্জু লিখেছে, রন্টি ভাইয়া আপনার চেহারার পাশাপাশি আপনার কণ্ঠ অনেক অনেক সুন্দর, আমার এক বন্ধুর নাম অন্ত, সেও আপনার মতো হিজরা টাইপের, তবে সে দেখতে ছেলের মতো, আমি তাকে হিজরা বলি না, সে অনেক কষ্ট পায়, এই জন্য আমি মনে করি তাদের হিজরা বলা উচিত না। সাইদুল ইসলাম মামুন লিখেছে, হিজরা তো কি হয়েছে, সেও তো মানুষ, আমাদেরকে খোদা যেভাবে বানিয়েছে তাকেও সেভাবে মাটি দিয়ে বানিয়েছে, এ ধরনের কথা। রুমা রহমান লিখেছেন, কিবরিয়া ভাই অনেক ধন্যবাদ এবিসি রেডিওকে, হয়তো কখনো জানতে পারতাম না ওদের জীবনের গল্পটা আসলে কি। শাহরিয়ার হোসেন লিখেছে, রন্টির জীবনের গল্প শুনে অনেক খারাপ লাগছে, সাথে সাথে ঘৃণা ওইসব মানুষদের যারা সমাজের মধ্যে ভদ্রতার মুখোশ পরে ঘুরে বেড়ায় আর সুযোগ পেলে রন্টিদের প্রতি জানায় এমন বর্বরতা। ফজলে রব্বি লিখেছেন, কিছু বলার ভাষা নেই, মানুষ এত নিচ, ছিছি, হিজরারা কি মানুষ নয়, তাদের অধিকার নিয়ে আমরা কেন নীরব। ওকে, আল মামুন বিদ্যুৎ লিখেছেন, রন্টির গল্প শোনার পর আমার খুব খারাপ লাগছে, ভাইয়া আমরা ওদের জন্য কি কিছু করতে পারি না, অবশ্যই পারি, এবং প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যার যা করার আছে তা করতে পারেন। আপনার এলাকার যদি এরকম কেউ থাকে আপনি তাদেরকে বলুন যে তারা যেন এরকম খারাপ ব্যবহারের সাথে না করে, এবং তাদের কর্মসংস্থানে ফিরিয়ে নিয়ে আসার জন্য আসলে সবকিছু আমরা সরকারের হাতের উপরে ছেড়ে দিই যে সরকার এটা করবে এবং তার ফলে আমাদের পুরো দেশটা বদলে যাবে, সমাজটা বদলে যাবে। সরকারের উপর ছেড়ে দিয়ে নিজে চুপচাপ বসে থাকলে হবে না, নিজেকে বদলাতে হবে এবং নিজের জায়গা থেকে সরকারের জন্য কিছুটা করতে হবে। ওকে, সাইদা হোসেন লিখেছে, কি প্রিয়া আপনি জানেন সমাজের কিছু দুর্বল মানুষ, কি বলেছে, মস্তিষ্কের মানুষ কতদিন কোনোদিন ঠিক হবে না, তারা ভালো খারাপ পৃথক করতে ব্যর্থ, এদের কিছুই বলার নেই। এরকম আরো অনেকে লিখেছেন, ফরজানা দীপু লিখেছে, আমরা কি শিক্ষা পেলাম আজকের অনুষ্ঠান থেকে, সবার কাছে আমার একটা অনুরোধ, আসুন আমরা সমাজটাকে বদলানোর চেষ্টা করি। রায়হান হাই লিখেছে, ওরা খারাপ হওয়ার জন্য আমাদের সমাজের দুষ্ট লোকগুলোই দায়ী। মোহাম্মদ জসিমউদ্দিন লিখেছেন হচ্ছে, রন্টিদের জন্য অনেক খারাপ লাগলো, আসলে ওরা অনেক দুঃখী, ওদের কষ্টগুলো দেখলে আমাদের কষ্টগুলো অনেক তুচ্ছ মনে হয়, আমাদের সবার উচিত ওদের সাথে ভালো ব্যবহার করা। আর নাভাস কুমার বা নেভাস কুমার লিখেছেন, কিবরিয়া ভাই আজকের গল্পটা শুনলাম, অনেক কিছু শিখলাম, রন্টি আপু বা ভাইয়া যাই হোক না কেন খুব ভালো, ওনার মতো মানুষ হয় না, আর সমাজে ভালো মানুষের মূল্য নেই। আমি আসলে যারা খারাপ বলে তাদেরকে সহ এবং যারা ভালো করেন তাদেরকে সহই একটা কথা বলতে চাই, আমাদেরকে ভালো থাকতে হলে যারা ভালো তাদের খারাপদের প্রতি একটা বিশেষ দায়িত্ব রয়েছে, ওই খারাপ মানুষদেরকে ভালো পথে আনতে হবে এবং সেটার জন্য খারাপ উপায় হবে না। আমরা এটা বিশ্বাস করি বাংলাদেশের লাখের উপরে, আমি দেখছিলাম কি সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে খুব সম্প্রতি, আপনারা শাকিলের যে এটা শুনলেন ওখানেও একটা আমরা আজ পেয়েছি একটু। তো এই যে ভালো করার যে ব্যাপারটা, এটা আসলে সুদূরপ্রসারে একটা ভূমিকা রাখতে হবে, এবং আমরা শুধুমাত্র আমাদের জায়গাটা থেকে কিন্তু করলে হবে না, এবং এই ছোট ছোট বাচ্চারা ওরাও কিন্তু এই হিজড়াদেরকে দেখলে একটু কিরকম করে, ওই জায়গাগুলোতে একটা পরিবর্তন নিয়ে আসতে হবে। হ্যাঁ, প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য যেভাবে পরিবর্তনগুলো আনতে হচ্ছে ঠিক একইভাবে, এটা কিন্তু আমরা জেনেছি আজকেও শাকিলের পাকিস্তান থেকে, যে ওরা এক ধরনের যৌন প্রতিবন্ধী, ওই জায়গাটা থেকে তাদেরকে যেন ঠিক সেভাবেই দেখা হয়। খুবই খারাপ লাগছিল যখন পাকিস্তান শুনছিলাম, যে ওখানে বলা হচ্ছিল যে আল্লাহ একটা হাত তো একজন হিজড়া বলছিল, আর একটা হাত না দিতা, একটা চোখ না দিতা, কিন্তু একটা ছেলে হিসেবে দুনিয়াতে পাঠাতে, একটা মেয়ে হিসেবে দুনিয়াতে পাঠাতে। এই অসম্ভব কষ্টের জায়গাটা আসলে আমরা ওদেরকে উপহার দিয়েছি, আমরা যেন সেই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারি। হ্যালো, 8920 আপনি শুনছেন, এবং আপনাদের সবাইকে বলেছিলাম যে গত সপ্তাহে সাভার ট্র্যাজেডির ওপরে এখানে গল্প প্রচার করা হয়েছিল, এবং সেই গল্পে আমরা দেখেছিলাম হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই কিভাবে ভিকটিম হয়েছেন। আমরা সেই গল্প প্রচার করার পর শাপলার যে নির্মম
ভয়াবহ যে ছবিটা, সেই ছবিটা প্রচার করবার পর আমি আপনাদের কাছে কিছুটা রেসপন্স পেয়েছি। আমরা যে নম্বরটা আপনাদের কাছে দিয়েছিলাম বিকাশ নম্বরে, আপনারা আপনাদের সাধ্যমতো সাহায্য করেছেন, সেই সাহায্যের টাকাটিও আমরা খুব সম্প্রতি ফেসবুকে জানিয়ে দেবো এবং একই সাথে তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো। তরুণ এই ফাঁকে কে কি বলেছেন সেই গল্পটি শোনার পর আমরা একটু শুনে আসি। আর সবাইকে মনে করিয়ে দিচ্ছি, ফেসবুকে আপনি যেতে পারেন রন্টিকে দেখতে চাইলে বা রন্টিকে নিয়ে কোনো কমেন্টস বা প্রশ্ন করতে চাইলে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/HELLO8920, ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন।
হ্যালো 8920,
আমি বলতে চাচ্ছিলাম যে আপনাদের জীবন গল্প অনুষ্ঠানে মেহেদি হাসান যে রানা প্লাজা আসেন তার মুখ থেকে যে সব কথাবার্তা গুলি শুনলাম এবং আপনারা যে একটু সুন্দর একটা প্রোগ্রাম রেডিওতে প্রচার করলেন রানা প্লাজার একটা বিস্তারিত ঘটনা আপনাদের স্টুডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম এবং আপনারা যে একটা কাজ করছেন যে আপনাদের একটা বিকাশ নাম্বার রেখেছেন এবং কালকে মেহেদি হাসানের গল্প থেকে যতটুকু পাইলাম ছেলে মানুষ বিপদে পড়লে অনেক কিছু বুঝতে পারে আর আল্লাহ যে এখনো পৃথিবীতে আছে এটা কিন্তু আবার প্রমাণিত হলো। মেহেদি ভাইকে অবশ্যই ধন্যবাদ, আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে যে আপনারা মানুষের বিপদের পাশে যায় এই রানা প্লাজার যে ঘটনাটা পুরোপুরি আপনারা বিশ্ববাসী একটা প্রচার করছেন।
আমার নাম আব্দুল বারী, আমার ছেলে নামটি হচ্ছে পঞ্চাশতম পর্বের যে রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিচ্ছেন সে এসেছিল তার ঘটনা বলতে। ঘটনাটা শুনে খুব কষ্ট পাইছি, যাদের জন্য এরকম করা হয়েছে আসলে সরকারি ভাবে তাদের মানে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আল্লাহ,
আমি এনামুল হক চিটু বলছি, ব্রাহ্মণবাড়ি নবীনগর থানা। সাভারে রানা প্লাজা ধসে যাওয়ার সাথে সাথে উদ্ধার কাজে এগিয়ে এসেছে যারা তাদেরকে অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ। আর যেন রানা প্লাজার মতো ভবন ধসে না পড়ে আর যেন আমাদের দেশে এত বড় মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে সেজন্য সরকারের কি কি পদক্ষেপ নেওয়া দরকার, যথা শীঘ্রই পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। মেহেদি নামের একটি শ্রমিক যিনি এসেছিলেন এই অনুষ্ঠানে, আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। ভাই, আপনার জীবনে আপনি যে এত কষ্ট ওখান থেকে করে এসেছেন, আল্লাহ যেন আপনাকে বাঁচিয়ে রেখেছে, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই, আল্লাহ যেন আপনাকে দীর্ঘজীবী করে।
আসলে যেটা শুনলাম ওটার মধ্যে বলার মতো কিছু নাই, সাভারের ঘটনাটা আসলে অনেক অনেক নির্মম। তো আমি একজন ছাত্রী, আমি যতটুকু পারি আশা করি আমার মা আমার ফ্যামিলি সবাই মিলে ইনশাল্লাহ সাহায্য করব। অল্প হইল আমার মনে হলো সবাই বাংলাদেশের মানুষ একটা জিনিসই চায় যে যাদের কারণে এটা হয়েছে তাদের উচিত শিক্ষা উচিত বিচার করা হোক। আর যে ভাই আসছিলাম আপনার অনেক শুভকামনা, আশা করি আপনারা অনেক ভালোভাবে জীবনযাপন করবেন।
আমি সাভার থেকে রবিউল বলছি, আমার ছেলে নামার হচ্ছে, আপনার রানা প্লাজার ধসের কাহিনী শুনে শুনছি আমাদের খুব খারাপ লাগছে যে বাংলাদেশ এতগুলো মানুষ মারা গেছে, এতগুলো মানুষ অসুস্থ আছে, যারা মারা গেছে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস আশা করছি এবং যারা জীবিত আছে তারা যেন দ্রুত সুস্থতার জন্য ভালো হয়ে যায়।
হ্যালো 8920,
অনেক অনেক ধন্যবাদ সাভার নিয়ে এরকম রেসপন্স করবার জন্য। হাজারটা কলের মধ্যে আমরা কটাই পাওয়া যেতে পেরেছি, আসলে আমাদের হাতে সময় থাকে না এবং যারা এভাবে রেসপন্স করেন অনেক কষ্ট করে ফোন রেকর্ড করেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। যাওয়ার বেলায় শুধু একটা কথাই বলে দেব, সেটা হচ্ছে হ্যালো 8920 হচ্ছে আপনার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম, এখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন এবং সে গল্প হতে পারে যে কোনো অ্যাঙ্গেল থেকে যে কোনো রকমের, কোনো সমস্যা নেই। আমরা এখানে শুধুমাত্র ভালোবাসার গল্প কিংবা শুধুমাত্র ভালোবাসা কেন্দ্রিক অন্য অ্যাঙ্গেলের গল্প কিংবা শুধুমাত্র বলা যেতে পারে এক ধরনের মেরাকল, এক ধরনের ভৌতিক গল্প কিংবা শুধুমাত্র আপনার আনন্দের গল্প কিংবা শুধুমাত্র আপনার দুঃখের গল্প কিংবা শুধুমাত্র আপনার কষ্টের গল্প কিংবা শুধুমাত্র আপনার সাফল্যের গল্প, এরকম কোন কিংবা রাখিনি। জীবন যেহেতু বিভিন্ন বিষয় নিয়ে গড়ে ওঠে, জীবনে বাংলাদেশে 16 কোটি মানুষ, 16 কোটি মানুষের জীবনটা 16 কোটি রকমের এবং প্রত্যেকটি বিষয়ই রয়েছে, প্রত্যেকটি বিষয়ের উপরে জীবন গড়ে ওঠে। সুতরাং জীবনের গল্প হবে বিষয় নির্ভর না, এটা একেবারে সিলেবাস বিহীন একটা অনুষ্ঠান। আমরা সেই সেই অ্যাঙ্গেলে হ্যালো 8920 সাজিয়েছি, এখানে যে কোনো বিষয় নিয়ে আপনি গল্প বলতে পারেন, ইটস ওয়াইড রেঞ্জ এরিয়া এবং এখানে এসে আপনি আপনার জীবনের গল্প অকপটে বলতে পারেন। আমরা শুধুমাত্র একটা বিষয় এখানে গল্প একটা বিষয় মাথায় রাখি যে আপনার জীবনের গল্প প্রচার করবার পর
যদি আপনার জীবনের গল্প থেকে কেউ কোনো কিছু শিখতে চায় সেটা একেবারেই তার ব্যক্তিগত ব্যাপার, সেখান থেকে কেউ শেখার মতো কোনো রসদ বা কোনো কিছু পাবে কিনা। আমরা শুধু এই একটা বিষয়টা মাথায় রাখি, এছাড়া যে কোনো অ্যাঙ্গেলের গল্প আমরা প্রচার করে থাকি। আপনি যদি আপনার জীবনের গল্প প্রচার করতে চান বা আসতে চান তাহলে নিয়ম দুটো রয়েছে, একটা হচ্ছে ফেসবুক যেটার কথা আমরা বারবারই বলি, আর একটা হচ্ছে ফোন নম্বর। ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি এবং ধীরে ধীরে বলবো, এই নম্বরটি সবসময় ফিক্স থাকে 9115668, ঠিক আছে। আর ফেসবুকের ঠিকানা তো আপনি নিশ্চয়ই জানেন, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, এই পেজটি আরজি কিপ্রিয়া নামে আছে এবং একটিমাত্র অফিসিয়াল পেজ, এটা ছাড়া আর কোনো পেজ, বাকি যে 100 উপরে আপনি পেজ দেখতে পাবেন hello8920 কিংবা আরজি কিপ্রিয়া নামে, সব পেজই হচ্ছে ফেক পেজ। ওই পেজগুলোতে যারা জয়েন করেছেন তাদের আমরা সবাইকে বলবো আপনি জয়েন করেছেন ভালো কথা, কিন্তু এটা আসল পেজ নয়, আসল পেজ শুধুমাত্র facebook.com/hello8920, এটা দিয়ে আপনি খোঁজ করবেন। হ্যাঁ, যেখানে আপনি www.facebook.com লিখেন, ঠিক আছে, ওই জায়গাতে আপনি লিখবেন facebook.com/hello8920, তাহলে আপনি আমাদের ফেসবুকের ঠিকানাটা পেয়ে যাবেন, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি hello8920 মেম্বার হয়ে যাবেন। এবং একই সাথে বলতে চাই, এখানে পুরনো অনুষ্ঠান ডাউনলোড করা থেকে শুরু করে আজকে যে গল্পটা প্রচার করা হলো সেটার কালকে আপনি ডাউনলোড করতে পারবেন। এবং আপনি চাইলে যদি আমাদের জীবনের গল্প বলতে আসতে চান, আমাদের আমাদের যে হটসিটটা রয়েছে সেখানে যদি বসতে চান, তাহলে যেটা করতে হবে আপনি এখানে ইনবক্সে আপনার স্টোরি লিখে আপনার ফোন নম্বর দিয়ে দিলে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করবো, যাবতীয় তথ্যাবলী আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। এবং যারা আমাদের এখানে আসতে চান তারা কিভাবে আসতে চান চলুন একটু আমরা শুনি, শোনার পর পরে আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করবো। আপনারা যে আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। হ্যালো,
আমার মোবাইল নম্বর, আমার পৃথিবীতে আমি ছাড়া কেউ নাই, আমার মা বাবা ছোটকালই আমাকে ছেড়ে চলে গেছে, যে মেয়েকে ভালোবেসে চেয়েছিলাম সেও ছেড়ে চলে গেছে, এখন একটি বন্ধুর জন্য খুব পাগল কিন্তু তাকে বোঝাতে পারি না, সে খুব কষ্ট দেয় আমাকে, এমনকি গালাগালিও করে, প্লিজ দেবো আমার সাথে একটু যোগাযোগ করুন।
আমার নাম আলমগীর, আমি ছাত্র সারাশি থেকে বলছি, আমার ফোন নাম্বারটি হলো, আমার যে 2000 সাল থেকে এ পর্যন্ত ভালোবাসার জন্য পবিত্রতা রক্ষার জন্য যেমন আসামিকে রিমান্ড করা হয় আমার জীবনে তাই ঘটেছে, সেই বাস বাগানে যে আমার জীবন দিতে হয়তো আরো আমি বেঁচে আজ এই মুহূর্তে তার মেয়েদের অনুষ্ঠান, তার আজকে সে 5-6 বছর পর আমার সাথে যোগাযোগ করলো, আমি চাই না যে আমার মতো জীবন কারো হয়ে যাক, এবং আপনারা যদি আমাকে সেই সুযোগ দেন একটা বার আমার জীবন বলার জন্য।
আসসালামু আলাইকুম, এখন রেজাল্ট পেয়েছি, আমাদের স্কুলে একজন মাত্র ক্লাস পেয়েছি এবং সেই সৌভাগ্যবান একজন হচ্ছে, সবাই তো এখন আমাকে নিয়ে অনেক খুশি, আমি নিজে আজকে এত খুশি কি বলবো, আপনি সবাই সবসময় বলেন যে জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, তা আমার মনে হয় আমার জীবনের এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ মুহূর্তটি সেজন্য ফোন করলাম, আর আমার নাম তো জানেনি আলতা, আমি আজকে অনেক খুশি, অনেক আমার জন্য দয়া করবেন, অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
আমি আসা টাঙ্গাইল থেকে, আমার ফোন নাম্বার হচ্ছে, আমি যখন অনেক ছোট তখন আমার বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, আমার মা অনেক সুন্দর আমাদেরকে মানুষ করে, সে আমাদের বিয়ে শাদী সব হয়েছে, বাচ্চা কাচ্চা সবই হয়েছে, তো সেই মা আজকে আমাদের ছেড়ে চলে যাবে, কি দোষে, কোন দোষে, কার দোষে, কোন ভাইয়ের দোষে, সে বলতেছে যে এখন আমি অন্য জনের বাড়িতে গিয়ে কাজ করে খাবো, তো ওই বাড়িতে থাকবো না, কেন কেন থাকবো না, আমি সেই সময় তাকে প্লিজ ছোট ভাই হিসাবে অন্তত একটা বার আমাকে সুযোগ দিন ভাই।
আমি দুই, আমার টেকনোলজি, আমার বয়স উনি, আমি বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার করছি, আমরা 3 বোন 1 ভাই, 1 বোন SSC পরীক্ষা দিচ্ছে এবং ছোট বোন SSC দিচ্ছে, ভাইটা 8th শ্রেণীতে পড়ছে, আমার মা অন্যের বাসায় কাজ করে এবং আমি টিউশনি করে যা পাই তা দিয়ে আমাদের সংসার এবং পড়ালেখার খরচ চালানো হয়, আমার বাবা দ্বিতীয় অনেক আগে থেকে কাজ ছেড়ে দিয়েছে, বর্তমানে আমার মাও অনেক অসুস্থ, এখন এমন অবস্থা আমরা 3 বেলা ঠিক মতো খাবারও খেতে পারি না, বর্তমানে আমরা অনেক কষ্টে আছি, তাই এভাবে আমাদের আর কতদিন কষ্ট করতে হবে এবং আমাদের লক্ষ্য বাস্তবায়িত হবে, প্লিজ ভাইয়া আমাকে একবার সুযোগ করে দেওয়া হোক, যাতে হলো 8920 এসে আমি আমার জীবনের গল্প সবার সাথে শেয়ার করতে পারি।
আমি কামরুন নাহার, সেল ফোন নাম্বার
ট্রেনে ব্যর্থ হয়ে অসম বয়সের আমারই এক মুক্তিযোদ্ধা আত্মীয়কে বিয়ে করি। অনেক স্মৃতি অনেক ঘটনার মধ্যে দিয়ে 14 বছর পার করার পর হৃদরোগে আক্রান্ত হয়ে আমার হাজব্যান্ড প্রায় বিনা চিকিৎসায় মারা যান। উনি আমাদের জন্য কিছুই রেখে যেতে পারেননি। মেয়েকে নিয়ে আমি কোথায় যাব, কি করব, চিন্তায় দিশেহারা হয়ে যায়। কয়েক মাস পর আমার সেই পুরনো মুখোশধারী প্রেমিকের সাথে বিয়ে হয়। আমার গল্পটি ভালো লাগে আমাকে অবশ্যই ডাকবেন। পরিবারের কাহিনী আমি এদেশের মানুষকে জানাতে চাই।
শেষ হয়ে গেল আজকের হ্যালো ইট 920। আবারও বলতে চাই, 16 কোটি মানুষের এই বাংলাদেশ, 16 কোটি জীবন এবং 16 কোটি জীবনের গল্প যেন উঠে আসে হ্যালো ইট 920 তে। এই শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। আজি কিপ্রিয়া, শাকিল, সাফরিন, লোবানের পক্ষ থেকে শুভরাত্রি। আপনি এতক্ষণ শুনছিলেন হ্যালো ইট 920। আগামী বুধবার আবারও করা হবে এবং সবসময় বলতে চাই আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিওর সাথেই থাকুন। অনেক অনেক ধন্যবাদ।
This track was downloaded from FusionBD.com.